This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আবারও বুধবার, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে আছে, আর জীবনের গল্পে আছেন আপনি। আপনারা সবাই জানেন যে বুধবারের রাত মানেই হচ্ছে এবিসি রেডিও FM 90.2 এর রাত। আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন, অনেক ভালোবেসে হ্যালো 8920-তে কান পাতেন বলেই আমরা অনেক সাহস করে এই কথাটি বলে থাকি। যাই হোক, আজকে হ্যালো 8920-তে কে জীবনের গল্প বলার জন্য আছেন তার কাছে আমরা বরাবরের মতো একটু পরে যাব। তবে তার আগে বলে নেই প্রিয় শ্রোতা, আপনি চাইলে আপনার জীবনের গল্পেও এখানে এসে বলতে পারেন। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে দুটো, একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফেসবুকে যদি আপনি আসতে চান, মানে ফেসবুকের মাধ্যমে যদি আপনি আসতে চান, এই কথাটি জানাতে চান, তাহলে যেটা করবেন, আমাদের ফেসবুকটি খুঁজে বের করতে হবে, কারণ ফেসবুকে অনেক অনেক ফেক পেজ রয়েছে হ্যালো 8920 এবং আরজি কিবরিয়া নামে। আমাদের ইউআরএলটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে পেজটি পাবেন আপনি আরজে কিবরিয়া নামে। ওখানে প্রায় 270,000-এর কাছাকাছি আমাদের মেম্বার রয়েছে। ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন করতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে যেহেতু ফোন রেকর্ড করা হয়, সুতরাং ওখানে কিছু নিয়ম দেওয়া আছে। সেই নিয়মটি অনুসরণ করে আপনি আপনার জীবনের গল্পের সারাংশটুকু পাঠালে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে ফোন করবার পর প্রথমে আপনি আপনার নাম, এরপর আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলে বলবেন আপনার জীবনের গল্পের সারাংশ মাত্র 2 মিনিটে। তারপর আপনার সঙ্গে যোগাযোগ করতে বললে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং এখানে একটু বলে নিতে চাই, যারা মাস তিনেক আগে বা মাস চারেক আগে ফোন করেছেন এবং যাদের সাথে যোগাযোগ করা হয়নি, তাদেরকে আমরা সবিনয়ে বলছি, প্লিজ হাল ছাড়বেন না। একবার ফোন করেছেন এবং বারবারই ফোন করতে থাকুন, আপনার জীবনের গল্প আপনি জানাতে থাকুন, আপনি রিকোয়েস্ট করতে থাকুন, আমরা অবশ্যই একটা সময় পেলে আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, আজকে কে রয়েছে আমাদের হ্যালো 8920-তে যিনি জীবনের গল্প বলতে চান তার কাছে আমরা যাচ্ছি। প্রথমে আমরা তার পরিচয়টি জানতে চাইব। আপনি আপনার নামটা একটু বলবেন?
আমার নাম মোহাম্মদ সেলিম।
মোহাম্মদ সেলিম, ডাকনাম হচ্ছে সেলিম, রাইট?
জি।
নামের অর্থটা কি জানা আছে?
না, জানা নেই।
সেলিম আছেন আজকে আমাদের এখানে। সেলিম আনারকলি বলে মুঘল সাম্রাজ্যে একটা ব্যাপার ছিল, এটা নিশ্চয়ই জানেন?
জি।
ওকে, সেলিম আনারকলির সেই বিখ্যাত প্রেম। যাই হোক, আমরা সেদিকে যাব না, সেলিমের জীবনে কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা জানবো। সেলিম, হ্যালো 8920 কি শোনা হয়?
জি, আমি নিয়মিতই শুনি।
তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের এখানে যারা অতিথি আসেন তাদেরকে আমরা ছোটখাটো একটা ইন্ট্রোডিউস করি প্রথমে, যেমন পড়াশোনার যোগ্যতা, বয়স, দেশের বাড়ি কোথায়, এগুলো যদি একটু আমাদেরকে বলতেন।
আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা হোমনা থানাতে, আর আমি পড়াশোনা এবছর ডিগ্রি ফাইনাল দিয়েছি।
ওকে,
আমি ফার্স্ট ক্লাস পেয়েছি।
ডিগ্রি ফাইনালে আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন, কংগ্রেচুলেশন। তারপর
এখন আমি আপাতত ঢাকা আসছি।
বয়সটা কি একটু বলতে পারবেন?
আমার বয়স 24 আপ।
24 আপ। সেলিমকে আমরা পেলাম, সে কুমিল্লার হোমনা থানার, এবং সে ডিগ্রিতে কিছুদিন আগে ফার্স্ট ক্লাস পেয়েছে এবং এখন সে ঢাকাতে আছে। সেলিম দেখতে শুনতে কেমন সেটা আপনি নিশ্চয়ই দেখতে পারবেন আমাদের ফেসবুকে আসলে। আমাদের ফেসবুকে টাইম টু টাইম সেলিমের পিকচার, স্টুডিও ছবি এবং একই সাথে সেলিমের আনুষাঙ্গিক যে বিষয়াদিগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ফেসবুকের ওয়ালে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। সেলিম, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার জীবনের প্রথম থেকে শুরু করতে চাচ্ছি।
জি প্লিজ।
আমি ছোট সময় অনেক দুষ্ট ছিলাম। আমার বাবা রিক্সা চালাতো।
আপনার বাবা রিক্সা চালাতো?
জি। তো আমি পড়াশোনায় তেমন ভালো ছিলাম না, অনেক দুষ্টামি করতাম ছোট সময়। আর অ্যাকচুয়ালি ছোট সময় আমি এক প্রকার চোরই ছিলাম, বিভিন্ন গাছ থেকে ফল বিভিন্ন জিনিস চুরি করতাম। আর এমন একটা গোড়াল ছিল যে যখন কারো ফল গাছে নিচে দিয়ে যেতাম তখন অনেকে বলতো সে বড় হলে চোর হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে। শুধু শুধু গালাগাল করতো, না পারলে দেখলে গালাগাল করতো। তো এভাবে চলতেছিল।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 3 ভাই 1 বোন। বোন সবার বড়।
আচ্ছা,
ভাইদের মধ্যে আমি সবার বড়।
ওকে, তার মানে আপনার ছোট আরো 2 জন রয়েছে?
জি।
আপনি জন্মের পরে কি বাবাকে রিক্সা চালক হিসেবে পেয়েছেন নাকি তার আগে তিনি অন্য কিছু করতেন?
না, আমি জন্মের পর থেকে দেখতাম আমার বাবা রিক্সা চালক।
এবং এটা নিয়ে আপনার মধ্যে কোনো হীনমন্যতা, কোন ধরনের কোন নাবোধক কোনো কিছু কি কাজ করতো?
না, তখন করতো না, কারণ তখন তো আমার এবিলিটি ছিল না যে বাবা কিছু বলবো যে বাবা তুমি এটা করো, কারণ বাবা এটা ছাড়া পেশা ছাড়া অন্য কিছু করা।
ছোটবেলাতে আপনার এই জিনিসটা নিয়ে আপনার তেমন কোনো কষ্টও লাগেনি বা কোন ধরনের কোন সমস্যাও হয়নি? কিন্তু ছোটবেলাতে এরকম হয় না যে অনেক সময় খেলতে গেলে দেখা যায় যে চারপাশে লোকজন একটু খারাপ চোখে দেখছে, বাবার পেশার কারণে ঠিক মতো খেলাতে নিচ্ছে না, বা এরকম কোন ব্যাপার স্যাপার কি সেই সময় ছোটবেলাতে মনে দাগ কেটেছিল যে বাবার এই পেশাটার কারণে কেউ আপনাকে নেগলেক্ট করছে?
না, তখন এরকম হচ্ছিল না, কারণ আমি এ থেকেও লো লেভেলের মানুষের সাথে মিশতাম, চলতাম, এই জন্য আর কি।
তার মানে আপনি যাদের সাথে মিশতেন তারা রিক্সাওয়ালার চাইতেও দেখা গেল হয়তো লোয়ার লেভেলের
ছিল, এই জন্য আর কি এরকম মনে হতো না বা কেউ এরকম কমেন্টস করত না।
ঠিক আছে, তারপর
এভাবে চলতেছিল। চলার পর আমরা আবার হাঁস পালতাম, মুরগি পালতাম, আমি আবার শামুক টোকাতাম, আর মাছ ধরা সবচেয়ে বেশি প্রিয় ছিল, মাছ ধরতাম তখন। ফাইভ থেকে সিক্স উঠবো, এডমিশন টেস্ট দেব, তো আমি যখন আমাদের এলাকায় একটা গভর্নমেন্ট হাই স্কুল আছে ওইখানে ইন্টারভিউ দিলাম, আমি শূন্য পেয়েছিলাম, আমার এখনো মনে আছে।
শূন্য?
জি, আমি খুবই উইক স্টুডেন্ট ছিলাম। পাশে আরেকটা স্কুল ছিল, বেসরকারি স্কুল, ওইখানে আমি কাগজগুলো উঠিয়ে তারপর দিন এডমিশন টেস্ট ছিল, তো এডমিশন টেস্ট দেওয়ার জন্য গেলাম। সবকিছু ওকে করার পর তো আমি যেখানে বসলাম, আমার পাশের সিটে আমার একটা ফ্রেন্ড, খুব ভালো স্টুডেন্ট ছিল, ও থেকে দেখে আমি সবকিছু অ্যান্সার করলাম, করার পর আমি ওই স্কুলে টিকলাম,
বেসরকারি স্কুলটাতে আপনি টিকলেন।
জি, তো মার কাছে বললাম, মা এই ব্যাপার, আমি তো টিকলাম, আমার তো এখন কিছু টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমার পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ইন্সপায়ার করেছে আমার মা।
জি,
আমি মাকে খুবই ভালোবাসি এখন, আমি অনেকগুলো ভুল করছি লাইফে, তো এইভাবে চলতেছিল। মার কাছে বললাম, মা অনেক কষ্ট করে আমার টাকাগুলো জোগাড় করে দিল, তো ভর্তি হলাম। হওয়ার পরও ওইরকম ভাবে আসলে পড়াশোনা করতে পারি নাই, কারণ পড়াশোনা করতে হলে এখন দেখি যেভাবে যে মারা যে ছেলে মেয়েদেরকে টেক করে ওইরকম ভাবে হয় নাই, প্রাইভেট পড়তে পারি নাই ভালোভাবে, বা বাপ মা কোন খোঁজখবর নিতে পারছে না কি অবস্থা পড়াশোনার, ওইরকম ভাবে করি নাই, মা বাবা বুঝে নাই
আমাকে একটু। যেহেতু মার কথা বলতে এসে আপনি অনেক নস্টালজিক হয়ে যাচ্ছেন এবং অনেক কষ্টের কথা বলছেন যে মার সাথে অনেক ভুল করেছি, প্রত্যেকটি সন্তান কি খুঁজলে পাওয়া যাবে এরকম, যারা জীবনে এমন কোন সন্তান নেই যারা বাবা মার সাথে ছোটখাটো ভুল করেন না? আপনি বলছেন যে মা যেভাবেই পারুক টাকা পয়সাটা রোজগার করে আপনাকে দিত, সেটা কলেজের ফি, স্কুলের ফি, কিভাবে রোজগার করতো আপনার ধারণা আছে? কি করতো উনি?
এই তো হাঁস পালতো, হাঁসের ডিম বিক্রি করতো, বাবা রিক্সা চালায় যা পাইতো ওইখান থেকে কিছু সঞ্চয় করার চেষ্টা করতো আমাদের পড়াশোনার জন্য, যেহেতু আমার বোনও পড়াশোনা করতো আমি করতাম, আমার ছোট ভাইও করতো, এভাবে আর কি চেষ্টা করতাম আসার সময় যেন ভালোভাবে পড়াশোনা করি।
জি,
যাই কষ্ট হোক মা ওইটা অ্যারেঞ্জ করতো সবকিছু। তো সিক্সে ভর্তি হলাম, ওইভাবে পড়াশোনা চলছিল না, যখন সিক্স থেকে সেভেন উঠবো তখন আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল ছোট, যাদের সাথে দুষ্টামি করতাম, তো এক পর্যায়ে একটা ফ্রেন্ডকে কথা প্রসঙ্গে উঠলো যে তুই কাকে পছন্দ করিস, সে বলল অমুককে পছন্দ করি, এরকম এক পর্যায়ে যে আমার একটা ফ্রেন্ড ছিল সে বলল তো আমি ডেজিকে পছন্দ করি।
ডেজি?
জি।
ওকে,
ও বলতেছিল এখন তো আমি পড়াশোনা করি না, তুই তো পড়াশোনা করিস, ডেজি তো অনেক দেখতে সুন্দর, ভালো গান গায়, তো তুই ওর সাথে লাভ করতে পারিস। আমি বললাম ওকে ঠিক আছে ট্রাই করে দেখি।
ডেজি কি আপনার ক্লাসমেট ছিল?
আমার এক ব্যাচ জুনিয়র ছিল।
এক ব্যাচ জুনিয়র ছিল, আর আপনার ফ্রেন্ডরা আপনার সাথে ফান করতে গিয়ে আড্ডা করতে গিয়ে এরকম বলেছে?
জি, এরকম।
ডেজি কে নিয়ে কেন বললো, মানে ডেজি কি ছিল? ডেজি কি দেখতে অনেক সুন্দর ছিল?
ডেজি অনেক সুন্দর ছিল, খুব ভালো গান গাইতো।
আচ্ছা আচ্ছা, মানে একটু ক্যাম্পাসের মধ্যে একটু রিমার্কেবল, একটু চোখে পড়ে এই টাইপের এক ধরনের মেয়ে ছিল, রাইট?
জি।
তারপর
ওর মার সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, কোনো কিছু করলে ওর মা আমাদেরকে দিত, আমার মা কোনো কিছু করলে ওদেরকে দিত, মানে যাই পারত ওদেরকে দিত। ডেজিদেরকে?
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। ডেইজিদেরকে এত তাড়াতাড়ি আপনার আম্মা কোনো কিছু দিবে বা ডেইজির আম্মা আপনাদেরকে দিচ্ছে, আমি ঠিক বুঝলাম না, ফ্যামিলি রিলেশন কিভাবে আসলো এর মধ্যে?
কারণ ডেইজি হচ্ছে আমার কাজিন, ব্লাড রিলেশন না, পাশাপাশি আর কি। পরিবেশগত ভাবে চলা পড়ার ক্ষেত্রে আমার মার সাথে ওর মার সবচেয়ে ভালো রিলেশন ছিল।
এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপর
দিন যেদিন আমরা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তারপর আমার নানু বাড়িতে একটা ইনভাইট ছিল, আমার নানুর আবার প্রতি ঈদে আমাদেরকে খাওয়াতো, তো আম্মা বলল যে তুই এক কাজ কর, তুই ডিজিরে নিয়ে তো নানু বাড়িতে চলে যা, আমরা একটু পর আসতেছি। তো আমি খুশি, আজকে ডিজিকে আমি বলতে পারবো যে আমি তাকে ভালোবাসি, পছন্দ করি। ডিজির বাসায় গেলাম, ডিজি রেডি হলো আমার সাথে চললো, তখন আমরা তুই করে বলি। তো আমি বললাম ডেজি তুই কি কাউকে পছন্দ করিস, সে আমাকে আবার রিপিট করলো যে তুই কাউকে পছন্দ করিস কিনা। তো এইভাবে কথা অনেকক্ষণ চললো, চলার পর এক পর্যায়ে আমি বলছি হ্যাঁ আমি একজনকে পছন্দ করি, সেও বললো হ্যাঁ আমি একজনকে পছন্দ করি। তো আমি বললাম কে, সে বলল তুই আগে বল কে, তারপর আমি বলবো। বুঝতাম না, ছোট ছিলাম, বাট লজ্জাটা এত ছিল ওই দিন, মনে হয় আমি ছিলাম লজ্জার রাজা, ও ছিল লজ্জার রানী, এরকম একটা পর্যায়ে চলে গেছিল, অনেক লজ্জা পেতেছিলাম। তারপর এক পর্যায়ে নানু বাড়ির কাছাকাছি যাই, আমি বললাম যে আমি যাকে পছন্দ করি সে হচ্ছিস তুই, তোকে আমি অনেক পছন্দ করি ভালোবাসি। সেও বলল যে আমি তোকে পছন্দ করি ভালোবাসি। তো আমি অনেক খুশি, আমার বিশ্বাসই হচ্ছিল না যে সে আমাকে ভালোবাসতে পারে, কারণ ওর সাথে আমার কম্পেয়ার করলে আমি ওর সাথে কিছুই না, তবু আমাকে সে ভালোবাসে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না।
ওর বাবা কি করত?
ওর বাবার একটা স্টুডিও ছিল,
স্টুডিও
জি, ছবি উঠানোর জন্য। আর ওর মা ছিল তখন রানিং কমিশনার,
রানিং কমিশনার
জি।
ওকে,
এভাবে চলতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর আবার ফিরলাম, ফিরার পথে যারা ফ্রেন্ড দেখলো তারা তো অনেক খুশি, অনেক টিস করতেছিল যে আজকে থেকে সেলিমিটা বললো এটা বললো এরকম ভাবে। তো ওকে বাসায় দিয়ে আমি চলে আসলাম। তারপর থেকে আসলে আমার চেঞ্জ হতে শুরু হলো, যে মানুষ আসলে প্রেমে পড়লে চেঞ্জ হয়, এটা রিয়েলি আমি বিলিভ করি এখন। তো আমি যখন আগে ফ্রেন্ডের সাথে দুষ্টামি করতাম, মাছ ধরতাম, চুরি করতাম, ওইগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। এইভাবে এই মেন্টালিতে চেঞ্জ হচ্ছিল যে আমি যদি কোনো কিছু চুরি করতে যাই তখন ডিজির কথা মনে পড়তো, যে এখন এটা চুরি করব, যদি জানেও হয়তো আমাকে সে ভালো আর ভাসবে না, এই জন্য আমি ওইগুলো ছেড়ে দিলাম। মানে আমি সবসময় একটা লক্ষ্য রাখতাম যে ও আমাকে দেখে ফেলি কিনা। এভাবে চলতেছিল, চলার পর আমার চেঞ্জ শুরু হলো। আমি সিক্স থেকে সেভেন উঠলাম, সেভেন উঠার পর আমার খাতনা হলো। তো আমি ভাই একটা কথা বলতে চাই যে আমার খাতনার আগ থেকে আমার লাভটা শুরু হয়েছে।
সম্পর্ক বা যে কোনো ধরনের ভালোবাসা বা সম্পর্ককে সাপোর্ট করে না। ওকে, আমরা সেই প্রসঙ্গে নাই বা গেলাম, ঠিক আছে, তারপর আপনার কি হলো সেটা বলেন।
তারপর ওদেরকে ইনভাইট করা হলো, অনুষ্ঠান হলো, ওর মা আমাকে একটা আংটি দিল। তো ফ্রেন্ডরা তখন বলতে শুরু করলো যে তোরা এঙ্গেজ আংটি দিয়ে দিছে, ভালো হয়েছে।
ওর আব্বু আম্মু আপনাকে একটা আংটি দিল?
জি জি।
কিসের আংটি ছিল?
স্বর্ণের আংটি ছিল।
মানে এটি বুঝলাম না, আপনাকে কেন দিবে?
আমরা তো আমাদের খাতনা অনুষ্ঠানে ওদেরকে ইনভাইট করেছিলাম।
ওকে,
গিফট হিসাবে ওই আংটিটা দেওয়া হয়েছিল।
আচ্ছা আচ্ছা।
তো ওকে আমি প্রায় প্রতিদিন জিজ্ঞাসা করতাম 4-5 বার, ডেজি তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? সবসময় হ্যাঁ এরকম বলতো, কারণ আমি 4-5 বার জিজ্ঞাসা করার মানে হচ্ছে আমার বিশ্বাস হইতো না। ওকে আমি চিঠি দিতাম, ও আমাকে চিঠি রিপ্লাই করতো না, শুধু বলতো যে হ্যাঁ আমি তোকে ভালোবাসি। তো আমি প্রায় ওদের এখানে যে টিভি দেখতাম, আমাদের টিভি ছিল বাট আমি ওদের এখানে যে টিভি দেখতাম কারণ ওকে দেখার জন্য, ওকে একদিন না দেখলে আমার কাছে ভালোই লাগতো না। তখন ও যে গানের স্কুলে গান শিখতো, আমি ওই গানের স্কুলে ভর্তি হলাম শুধু ওকে দেখার জন্য।
আচ্ছা আচ্ছা।
আমার তেমন কোন এম্বিশন ছিল না যে আমি বড় হলে শিল্পী হব, গায়ক হব, বাট আমার একটা উদ্দেশ্য ছিল ওকে দেখতে পারবো এক পলক। তো এর থেকে যখন 9 উঠবো তখন আমি আমার নানি বাড়িতে শিফট করি, আর আমার বাড়ি থেকে আমার নানু বাড়ি অনলি 1 কিলোমিটার। তো নানু বাড়িতে শিফট করি কারণ হচ্ছে আমার নানা ঢাকাতে চাকরি করত, নানু একা ছিল, বাজার টাজার সমস্যা ছিল, যার কারণে আমার নানুর কাছে চলে আসলাম। আসার পর ডিজির সাথে তারপর রিলেশনটা তেমন চলছিল না, কারণ একদিন ডিজি আমাকে বলল যে ঈদের আগে ওর বাসায় নাকি ওর একটা ভাই ছিল যে স্টুডিওতে কাজ করতো ওদের, ওনাকে জানিয়ে ফেলাইছে। সে বলছে ভাই এত জানিয়ে ফেলাইছে, তো আমাকে বলছে যদি তোর সাথে সম্পর্ক রাখি তাহলে নাকি বাবার কাছে বলে দিবে, আর বাবার কাছে বললে তো আমাকে মেরিয়ে ফেলবে, তোকে আমি ভালোবাসি না, তুই আমাকে ভুলে যা। তারপর ভাইয়া রিয়েলি ভালোবাসার প্রথম ধাক্কাটা কেমন হয়, তখন ছোট ছিলাম বাট বুঝতে পারছি। আমি ওই দিন অনেক অনেক কান্না করি, ঈদ ছিল না আমার মনে হয়, আমার এখনো মনে আছে দিলওয়ালি একটা গান ছিল, তো ওই গানটা শুনে আমি অনেক কান্না করেছিলাম।
এই গানের সাথে আপনার কান্নার কি সম্পর্ক?
না, গানের কথাগুলো এরকম ভাবে
আপনাকে টাচ
করছিল, হ্যাঁ আমার হৃদয় একদম ধরা দিচ্ছিল, যার কারণে আমার চোখে দিয়ে অজর পানি ঝরছিল ওই দিন। এর থেকে যখন 9 উঠলাম তখন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, রমজানে দেখা যায় অনেক মসজিদে 27 নামাজের সময় লোক খাওয়ানো হয় মসজিদের। আম্মা আমাকে বলল যে এই ব্যাপার, তুই আজকে আসিস আমাদের এখানে, তো আজকে অনুষ্ঠান খেতে আসিস সন্ধ্যায়। আমি আমার দুইটা ফ্রেন্ড ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। তো যাওয়ার আগে আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে পছন্দ করত, তাকে একটা ঈদ কার্ড দিবে, তো এই জন্য আমার হাতে একটা ঈদ কার্ড লেখালো যে তাকে ভালোবাসে এরকম দিয়ে ইতি ওইরকম আমার ফ্রেন্ডের নাম দিল একটা। দেওয়ার পর আমরা যখন খাইতে গেলাম দেখি তখন ডিজি এবং তার বোন ছোট বোন ডালিয়াকে দেখার পর ওইখানে একটা ডিসাইড হলো যে ওই ঈদ কার্ডটা আমি ডিজিকে দিয়ে দেব, যেভাবে হোক ডিজির কাছে পৌঁছিয়ে দিলাম। আমরা দাওয়াত খেলাম, দাওয়াত খাওয়ার পরের পরের দিন। তো আরেকটা কথা ভাইয়া এখানে মিস হয়ে গেছে, যখন আমি 7 থেকে 8 উঠি তখন ওদের বাড়িতে আগে ছিল একটা ছোট ঘর একটা বড় ঘর, ওইগুলা ভেঙে ওরা দালান করবে। এই জন্য ওদের বাসা থেকে 1 কিলোমিটার দূরে আদর্শপাড়া, ওইখানে ওদের আরেকটা বাসা আছে, ওইখানে ওরা শিফট করলো। পরের দিন আমরা ডিজিকে দেখার জন্য ওই এলাকায় গেলাম, গিয়ে ঘুরতেছিলাম, অমনি ডালিয়া আমাদেরকে পেছন থেকে ডাক দিল, বাসায় যেতে বলল। বাসায় গেলাম, যাওয়ার পর ডালিয়া বলল যে ইতি আমার একটা ফ্রেন্ডের নাম ছিল, আমি ওইটা বলবো না, তো বলল এ কে, আমি বলছি আমার ফ্রেন্ড, কিন্তু একটা মিস হয়ে গেল যে আমি কার্ডটা ডিজিকে দিয়েছি, কিন্তু ও কার্ডটা অন্যজনকে দিত, এই জন্য ওই কার্ডটা আমি ওকে দিয়ে দিয়েছি ডিজিকে। তো এইভাবে কনভিন্স করার পর চলে আসলাম। আসার পর প্রায় আমার ফ্রেন্ড ওলি খুব ভালো বাঁশি বাজাত, তো ওদের বাসা থেকে একটা নদী ছিল, ওখানে বসে আমরা বাঁশি বাজাতাম, ওরা আসতো ওদের সাথে ফান করতাম, দুষ্টমি করতাম। 9 এভাবে চলে গেল। ওদিক দিয়ে আমার ফ্যামিলির অবস্থা তো বললামই, আমার বাবা রিক্সা চালাতো, ইতিমধ্যে আমার ছোট ভাইয়ের পড়াশোনাটা বাদ হয়ে গেল, সে একটা কাজে ঢুকে গেল। আর আমার বোনের বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর দুলাভাই বাহিরে যাওয়ার পর স্ট্রোক করে মারা যায়, তো ফ্যামিলির মধ্যে আরেকটা চাপ সৃষ্টি হইল। আমার বোন আবার আমাদের কাছে চলে আসলো, সবকিছু মিলে আমাদের ফ্যামিলি একটা টানাপোড়াতে পড়ে গেল। তো আমি নানু বাড়িতে থাকলাম, এই জন্য আমার কোন খরচটা নানাই বহন করত, নানা আবার গভর্নমেন্ট চাকরি করত, এমপ্লয়ার ছিল। তো আমরা ভাবলাম যে আসলে ওদের সাথে রিলেশনটা আরো কিভাবে ডিপলি করা যায়। তো ওর মা একদিন আমার নানু বাড়ি এলাকায় গেল, ওর মা আবার বিমা করত, বিমাতে কিছু লোক নিয়োগ করার জন্য গেল আর কি। তো আমার ফ্রেন্ড ওলি, ওর সাথে কথা হইল, কথা হওয়ার পর ওলি বলল ঠিক আছে আন্টি, আমি আপনার এখানে কিছু লোক বিমা করার জন্য নিয়ে যাব, ঠিক আছে। তারপর আমরা পরের দিন গেলাম, কারণ ওর মার সাথে ভালো রিলেশন করার জন্য এটা হইছে একদম ভালো একটা ওয়ে যে ভালো একটা রিলেশন করতে পারবো। তো আমাদেরকে কিছু পরামর্শ দিল, এভাবে বিমা করো, এভাবে তোমরা কমিশন পাবা, এভাবে বলা হইলো। আমরা ঠিক আছে যে আমরা লোক দিব, আমরা কমিশন পাবো। আমাদের উদ্দেশ্য ওইটা ছিল না যে আমরা টাকা ইনকাম করব, লোক দিব। আমাদের উদ্দেশ্য ছিল ওর মার সাথে ভালো রিলেশন করা এবং ডেজির সাথে ভালো একটা রিলেশন রাখা, জাস্ট এটুকুই ছিল। ওর মার লোক আনার জন্য আমার মনে আছে ভাই এখনো, যাওয়ার পথে লঞ্চে গিয়েছিলাম, আসার পথে লঞ্চ পাইনি, 20 কিলোমিটার হাইটে আসছি, কারণ তখন টাকা ছিল না, 2 টাকা 3 টাকা করে দিত বাবা। তো আসার পর কানে ধরলাম যে আসলে ওইটা আর করবো না, লোক দিব না, এত কষ্ট, ওর তো পরিশ্রম, লোক পাই না, দিতে পারবো না, দেখ রিলেশন যাই হোক। তো একটা কথা বলে রেখে, আমি এত খারাপ স্টুডেন্ট ছিলাম, আমি 6 থেকে 10 উঠা পর্যন্ত কোনোদিন অঙ্ক ইংরেজিতে পাশ করি নাই, কোনদিন না।
এটার জন্য আপনাকে আরো বড় একটা অভিনন্দন। হ্যাঁ, এরকম অনেকেই থাকেন অঙ্ক এবং ইংরেজিতে পাশ করেন না, যাই হোক আপনি করেননি।
এর মধ্যে ভাইয়া মেইন রিজনটা ছিল যে প্রাইভেট পড়তে পারতাম না, কারণ প্রাইভেটে তো অনেক কষ্ট, 200-300 টাকা তখন দিতে হইতো,
আর ক্লাসে টিচাররা যেটা পড়াতেন সেটা দিয়ে হতো,
সেটা হতো না, কারণ বাসায় যে ট্রাই করতাম না, বুঝতাম না, বাবা মা ছিল না, মানে যাই পড়তাম রিডিং করলে বুঝতে যে না পড়াশোনা করতেছি। ফাঁকি দেওয়ার সবচেয়ে, আমাদের যারা ল লেভেল বা বাপ মা লেখাপড়া জানে না, ওদেরকে ফাঁকি দেওয়ার সবচেয়ে একটা ইয়ে হলো যে রিডিং করলে ওরা বোঝে না পড়াশোনা করতেছে।
এক্স্যাক্টলি, এটা একটা বড় পয়েন্ট আপনি বলেছেন যে শুধুমাত্র হড়বড় 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 করে পড়ে গেলে ভাবে যে ছেলে মেয়ে কত পড়াশোনা করছে। এটা একদমই ঠিক, আমি আমার ছোটবেলার বেড়ে ওঠা সেই জায়গার পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমি এটা জেনেছি এবং এটা একদম প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স আপনি বলতে পারেন, আমি এগ্রি করছি আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলে নেই যে আজকে সেলিম তার জীবনের গল্প এখানে বলছে। সেলিমের গল্পের এ পর্যন্ত আমরা যতটুকু টাচ পেয়েছি তাতে আনারকলি হচ্ছে ডেইজি, আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত এই গল্প শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে থামবে। সুইট লাভ স্টোরি আমরা বলতে পারি, প্রথম দিকে আমরা একটু হলেও সফট একটা লাভ স্টোরি পেয়েছি, কমপ্লেক্স সিচুয়েশনগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি, তবে আমরা জানি না, কারণ জীবনের গল্পে সবসময় বলা হয়ে থাকে একটা কথা যে কোন ব্রেক কোন স্টপে কোন সিচুয়েশনে গিয়ে অনুমান করার কোন সুযোগ নেই যে জীবনের গল্প কোথায় গিয়ে থামবে, কারণ বাঘটা আপনি যা ভাববেন বরাবরই তার বাইরে বা অন্যরকম ভাবে জীবনে চলে আসে। এই মুহূর্তে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে সেলিমকে নিয়ে, আপনি চাইলে ওখানে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, সেগুলো আমরা আমাদের অনুষ্ঠানের ফাঁকে পড়ব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
তারপর আমি যখন টেনে উঠলাম তখন একদিন আমার স্কুলের হেড স্যার মহসিন স্যার, তিনি আজমৃত, আল্লাহ ওনাকে বেজদাইল করুক, মামাকে বলল যে এই ব্যাপার, আপনার ভাগিনা তো ভালোভাবে পড়াশোনা করে না, ও যাদের সাথে চলে ওরা তো পড়াশোনা করে না, আপনি আপনার ভাগিনাকে একটু বলে দেন। তো মামা বাসা এসে আমাকে অনেক বকাঝকা করল। তারপর আমি নানু বাসা থেকে আমাদের বাসায় শিফট করলাম, আবার চলে গেলাম আমার সেই আগের জায়গাতে আমার বাড়িতে। তো ওইখানে যাওয়ার পর মনে হচ্ছিল যে সবই নতুন, এক বছর পর ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা তো পড়াশোনা কেউ করে না, কাজ করতো ওরা, ডে লেবার ছিল, তো আমি একা হয়ে গেলাম। তো আল্লাহর একটা অশেষ রহমত তখন আমার উপর বর্ষিত হলো, আমি বলবো সেটা, কারণ যাওয়ার পর আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, স্কুলে যাইতাম আর সারা দিন পড়াশোনা করতাম। আমি, আমার মনে আছে এখনো, আমি ওই একটা বছর কোনো দিন ছয় ঘন্টা ঘুমাই নাই টেনিয়র লাইফে। প্রাইভেট পড়তে পারতাম না, বাট নিজে এত ট্রাই করছি কোনো দিন ছয় ঘন্টা ঘুমাতে পারি নাই, সবসময় টেবিলেই ঘুমাতাম। তো আম্মা যখন বীর হতো তখন দেখতাম আমার একটা ছোট ঘরে আমি পড়তাম, টেবিলে আমি ঘুমিয়ে আসি, তো আম্মা ডাক দিত এ ঘুমাই গেছস, তখন ওইটা পড়াশোনা থাকলে পড়াশোনা করতাম, না হয় ঘুমাই যেতাম। আর আমি তখন দেখতাম যে আমার বাবা অনেক রাত্রে গইরা রিক্সা চালায় আসতো, অনেক খারাপ লাগতো তখন। এই জন্য সবচেয়ে বেশি আরো বেশি পড়াশোনার জন্য ট্রাই করতাম যে আসলে বাবা এত পরিশ্রম করে, ওদের পরিশ্রমটা তো লাভ আপ করতে হবে, এই জন্য ভালোভাবে ট্রাই করে দেখি জীবনে কিছু করতে পারি না। এভাবে ফর্ম ফিল আপ আসলো, অনেক কষ্টে মা টাকা জোগাড় করলো, ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষা ভালো হইল, আমি তখন 4.69 পাইছিলাম 2006-তে। তখন ভালো একটা রেজাল্ট ছিল এটা, কারণ তখন 2006-এ আমাদের উপজেলা থেকে মাত্র 12টা A+ পাইছিল, আর এখন তো অনেক কয়েকশো A+ পায়। তো ওইটা দিয়ে আমি নটরডেমে ট্রাই করতে পারতাম, কারণ নটরডেমে তখন 4.50-তে ঢুকা যেত কমার্সের জন্য, কিন্তু আমার ফিনান্সিয়াল সাপোর্টের কারণে, আর্থিক অবস্থার কারণে আমি ঢুকতে পারলাম না। ঢাকা তেজগাঁও পলিটেকনিক্যালে ঢুকার চান্স ছিল, ঢুকতে পারলাম না। তো কি করব, মামা বলল যে ঢাকাতে পড়বি, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা তবে কে এতটা খরচ দিবে। মামা চাইলে দিতে পারতো তখন, বাট মামা নিজের বাবা না থাকলো তার কারো কাছে হাত নাই বা জোর নাই। তো এইভাবেই ডিসিশন হলো যে হোমনা ডিগ্রি কলেজে পড়বো, মামার ব্যবসা বাণিজ্য যদি দেয় তাহলে দেখাশোনা করব। এর মধ্যে ডিজির সাথে কোনো রিলেশন ছিল না, ওদের বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, ওরা আমাদের বাড়ির সাথে যে বাড়ি ওই বাড়িতে শিফট করলো। তো যেদিন ওরা আসে তখন আমি পিকনিকে যাচ্ছিলাম, ওই দিন এত খুশি কেন জানি লাগছিল, বুঝতে পারলাম না, ওর সাথে রিলেশন নাই, অনেক অনেক আনন্দ লাগছিল ওই দিন যে ও আজকে আসতেছে এখানে, ওকে দেখতে পারবো। এর মধ্যে আমি একটা মোবাইল নিলাম, আমার নানা আমাকে গিফট করছিল মোবাইলটা, আমার মামা কল দিল আমাকে যে এই ব্যাপার একটা দোকান রাখছি হোমনা বাজারে, সবচেয়ে বড় মোবাইল দোকান ছিল জ্যোতি টেলিকম। তো রাখার পর আমাকে বলল যে তুই এটা চালাবি আর ফাঁকে ফাঁকে পড়াশোনা করবি।
ওকে,
আমি বললাম ওকে ঠিক আছে। ডেজি একদিন একটা গানের প্রতিযোগিতার মধ্যে ও গান গিয়ে একটা মোবাইল পাইল, ফার্স্ট প্রাইজ পাইল। আমার এক ফ্রেন্ড ছিল হালিম, ডেজির সাথে আবার কন্ট্যাক্ট করতো, সে সবসময় কথা বলতো। তো আমাকে বললো যে আমার সাথে ডেজির কথা হয়, তোর সাথে হয়? আমি কি, না আমার সাথে তো অনেকদিন কথা হয় না ওর। তো বলছে তুই নাম্বারটা নিয়ে ওর সাথে কথা বলতে পারিস। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিস। একদিন আমি ফোন দিলাম, ওর ছোট বোন ডালিয়া রিসিভ করলো। আমি বললাম যে কেমন আছো? বলছে ভালো ভাই, আপনি তো ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছেন, অনেক পরিশ্রম করছেন শুনছি, আমাদেরকে একটু ভালোভাবে টিপস দেন। এভাবে কথা হচ্ছিল। তো দুই তিন ঘন্টা কথা বলার পর ওর সাথে একটা ব্যাপার নিয়ে আমার একটু কথা কাটাকাটি হইল।
ওকে,
তো কাটাকাটি হওয়ার পর আমি বলছি ঠিক আছে, তুমি আমাকে কালকে থেকে মিস কল দিব না, ফোন দিব না, আমিও তোমাকে ফোন দিব না। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর দিন আমার মোবাইল আবার ওই মার নাম্বার একটা মিস কল আসে পিক করার পর, তো ওখান থেকে বলছে হ্যালো। আমি বলছি কে? বলছে আমি। আমি বলছি আমি কে? কয় আমি ডেইজি। আমি কো আচ্ছা ঠিক আছে, কেমন আছো ডেইজি? ভালো আছো? ভালো। এভাবে অনেকক্ষণ কথা হইলো, কথা হওয়ার পর ওর নাম্বারটা আমাকে দিল ওই দিন, যে ওটা আমার নাম্বার। তখন থেকে ওর সাথে কথা বলা শুরু হইলো, অনেকক্ষণ কথা বলতাম। তো কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল যে ওর সাথে আবার সে লাভ রিলেশনটা বিল্ড আপ করলাম। করার পর সারা রাত্র কথা বলতাম, এরকম দেখা যেত যখন 7টা থেকে কথা শুরু করতাম, আমার ফ্রেন্ডরা যখন ফোন দিত আমাকে ওয়াইটিং এ পাইতো, সকাল 5টা বাজে আমি ওদেরকে আবার পিক করতাম। করার পর বলতে কি এত রাত্র কথা বলতো? সারা রাত্র বলছিলাম হ্যাঁ সারা রাত্র কথা বলতাম। ওর সাথে একদিন কথা না বলে ওই সময় আমি ঘুমাইতেই পারতাম না, ও আমার সাথে কথা না বলে ঘুমাতে পারতো না। তার মধ্যে ডালিয়া বুঝতো যে ডিজি আমার সাথে কথা বলে সারা তো, কিন্তু ভাবতো যে আমার সাথে মনে হয় ফান করে, কোন লাভ রিলেশন না।
ডিজি
না, ডালিয়া ভাবতো ডিজি আমার সাথে ফান করে।
ওকে,
আর ওদিক দিয়ে ডেজি একদম সিরিয়াস, আমিও একদম সিরিয়াস, দুজন দুজনকে না দেখলে থাকতেই পারি না, কথা না বলেই থাকতে পারি না, যে ভালোবাসার ক্ষেত্রে হয়, রিয়েল ভালোবাসার ক্ষেত্রে যারা করেছেন।
সেই মুহূর্তে আপনার বয়স কত এবং ডেজির বয়স কত?
আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি,
আর ডেজি,
ডেজি তখন পড়ে টেনে।
আর আপনারা প্রেমে পড়েছেন আরো কত বছর আগে?
যখন ক্লাস সেভেনে পড়ি তখন।
ওকে, তার মানে আপনাদের প্রেমের বয়স হচ্ছে প্রায় 4 থেকে 5 বছর সেই সময়টাতে।
জি।
ওকে, হ্যাঁ তারপর?
তো একদিন আমি দুপুরে লাঞ্চ করতে আমার বাড়িতে গেলাম, যাওয়ার পর ডিজিকে ফোন দিলাম, বলছে আমি তো প্রাইভেটে যাব, তুমি কি দোকানে যাবা? আমি বলছি হ্যাঁ দোকানে যাব। তো বলছে যে ঠিক আছে আমাকে নিয়ে যেও। আমি আমার বাড়ির সামনে যাওয়ার পর রিস্কাতে উঠলাম, উঠার পর ডিজিকে ফোন দিলাম, ঠিক আছে রিস্কা আছে তুমি আসো। তো আসলো, আসার পর ফোর দিয়ে দুজনে চলে গেলাম, ওর প্রাইভেটে নিয়ে যাব। ওর প্রাইভেটের কাছাকাছি যাওয়ার পর তো আমি ওকে বললাম, ডেজি তোমাকে আমি একটা কিস করি,
প্রথম
জীবনের প্রথম ভালোবাসা মানুষকে মানে কিস করার প্রস্তাব করলাম। তো ডেজি মাথাটা এভাবে নেড়ে একটু বলল ঠিক আছে। তো আমি ওরকে গালে একটা কিস করি, অনেক লজ্জা পায়, আমিও অনেক লজ্জাতে এই কিসটা করেছিলাম। করার পর আমি ওকে নামিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। এভাবে আমাদের প্রেম চলছিল তখন 2007-এ। তো ওই সময় নেট মাঝে মাঝে টোটালি অফ হয়ে যেত, ওই সময় রাত্রে কথা বলতে পারতাম না, এত খারাপ লাগতো, কিভাবে কথা বলবো, সারাত্রে ঘুমাইতে পারতাম না, যে ওর সাথে কথা বলতেই হবে যে কোনো হয়, মানে একটা হতাশা নিয়ে রাত্রে ঘুমাতাম, যেতে কথা হয় না। সকালে আবার ফোন দিত, যখনই চান্স পেত তখনই ফোন দিত। তার মধ্যে ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম, হোমনা থানায় সব জায়গায় ঘুরা হয়েছিল ওকে নিয়ে। প্রায় ওদের বাসায় আমি যাইতাম, ওর মা একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করে, ওর বাবা দোকানে চলে যেত, ডালিয়া স্কুলে চলে যেত, ওর ছোট বোন স্কুলে চলে যেত, ও শুধু বাসায় থাকতো। মাঝে মাঝে আমাকে ফোন দিলে আমি যাইতাম, যাওয়ার পর ওকে কিস করতাম। ও আমাকে সবচেয়ে বেশি লাইক করতো আমাকে জড়ায়া দূরে থাকার জন্য, জড়িয়ে দূরে থাকার জন্য। এভাবে চলছিল। তো ওকে নিয়ে আমি তখন একদিন সোনারগাঁ গেলাম ঘুরতে। যাওয়ার পর ও স্কুল ড্রেস ছিল, একটা বাড়ি থেকে স্কুল ড্রেস চেঞ্জ করে ফর্মাল ড্রেস পরলো। পরার পর যখন আমরা একটা ব্রিজ থেকে নামছিলাম, তখন ওর উন্নাটা রিস্কার চাকার সাথে পিছিয়ে, মানে উন্নাটা একদম পেছাই গেছে। ভাগ্যিস ওদিন আল্লাহ রহমত ছিল, ওর কিছু হয় নাই। তারপর রিস্কাওয়ালা নেমে উনাটা দিয়ে ওকে, তারপর আমরা গেলাম জাদুঘরে। যাওয়ার পর ওইখানে একটা মজার কাহিনী হয়েছিল যে আমি যখন ওকে নিয়ে নামলাম, তখনই আমি দেখতে পাই যে আমার এক ফ্রেন্ডের বাবাকে দেখার পর আমি তো একদম মনে হচ্ছিল বাতার সাথে মিশে গেছি, ও তো আমাকে বিছড়ে পাচ্ছে না যে আমি কোথায় গেলাম। তো কিছুক্ষণ পর আসলাম, কি সে তুমি কোথায় গেলা? আমি বলছি যে আমার এই ব্যাপার, আমার ফ্রেন্ডের বাবা ছিল, এই জন্য আমি চলে গেলাম, কারণ আমাকে দেখলে সমস্যা তোমার সাথে। ওকে ঠিক আছে, ওকে নিয়ে ঘুরে অনেকগুলো ছবি আমার কাছে এখনো একদম একটা রিল পুরো একদম নেগেটিভ আছে ছবির। ওকে নিয়ে ঘুরে চলে আসলাম, বাসায় জানতো না। আমি দোকান থেকে যখন বের হতাম তখন বলতাম যে আমি কলেজে যাব, আর ও যখন বাসা থেকে বের হতো তখন বলতো আমি স্কুলে যাব।
তখনও তো আপনাদের পাশাপাশি বাসায় ছিল, তাই না?
জি জি,
দুইটা বাড়ি পর বা দুইটা ঘর পর?
হ্যাঁ, দুইটা ঘর পর। কেউই জানতো না আমাদের রিলেশনটা, শুধু ফ্রেন্ড সার্কেল জানতো।
ফ্রেন্ড সার্কেল ছাড়া আপনাদের ফ্যামিলি এবং দুই ফ্যামিলির কেউই জানতো না, কিন্তু নীরবে নিভৃতে পাঁচটা বছর রিলেশন অল্প অল্প করে
এগিয়ে যাচ্ছিল। একদিন দোকানে যাই নাই, আমার বাসায় শুয়ে শুয়ে আমি ডেজির সাথে কথা বলছিলাম। ওই মুহূর্তে আমার আম্মা দেখে ফেললো, আমাকে বলছে যে তুই কার সাথে কথা বলতেছিস? আমি বলছি এই তো আমার এক ফ্রেন্ডের সাথে। না, মিথ্যা কথা বলতেছিস, তুই ডিজির সাথে কথা বলতেছিস। আম্মা বুঝা ফেলাইলো। বুঝার পর আম্মা রিকোয়েস্ট করতেছে, দেখ ডিজির মা কিন্তু অনেক পাওয়ার আছে, ওদের ফ্যামিলি স্ট্যাটাস ভালো, ওর সাথে রিলেশন করিস না, অনেক সমস্যা হবে, কারণ আমরা তো ওর যোগ্য না, আমরা গরিব, ওরা তো বড় লোক, তো ওদের সাথে রিলেশনটা কোনোভাবে হবে না, তুই ওদের সাথে কথা বলিস না। তো আমি তখন ডিজিকে জানালাম, ডিজি এই ব্যাপার আম্মা তো জানা ফেলাইছে, তো এখন কি করা যায়? কয় ঠিক আছে, তো আমি আসতেছি আন্টিকে বোঝানোর জন্য। তো ও আসলো, আসার পর বলতেছে যে আন্টি ওইরকম না, আমরা ভাই বোন হিসাবে কথা বলি, আপনি কিন্তু কারো কাছে বললেন না, প্লিজ মামার কাছে বলবেন না, কারণ মামার কাছে বললে সমস্যা হইতে পারে, এই জন্য সে রিকোয়েস্ট করে গেছে। তারপর মা ঠিকই মামার কাছে বলে দিল। মামা আমাকে অনেক অনেক ভালোবাসে, সবসময় মামাকে মিস করি, অনেক ভালোবাসি মামাকে, মামা আমাকে সবসময় অনেক হেল্প করার চিন্তা ভাবনা করে। তো মামাকে বলার পর মামা আমাকে অনেক বুঝাইলো, ওর সাথে তুই জড়াইস না। তো আমার একটা ইয়া ছিল যে হয়তোবা তার মা আমাকে ওদের বাসায় গেলে ভালো আপ্যায়ন করতো, ভালো চোখে দেখতো, ভালো ছেলে হিসেবে জানতো, তো আমি ভাবতাম যে ওইটাই মনে হয় ওর মা রাজি,
ওকে
কনফিডেন্স ছিল যে ওর মা অবশ্যই রাজি হবে। কিন্তু আমার একটা একগুঁয়েমি ছিল, আমার যা ভালো লাগে তাই করি, যে কোনো হয় ওইটা করতেই হবে। আমার একটা জিদ ছিল যে আমি ডিজিকে পাইতেই হবে আমার ফ্যামিলি।
আপনার বাবা তখনও রিক্সা চালাচ্ছেন?
হ্যাঁ, তখনও বাবা দিনে চালাতো না, রাত্রে চালাতো। দিনে চালালে আমি আম্মাকে বলছিলাম যে আম্মা এই ব্যাপার, আমরা তো এখন বড় হয়েছি, আমাদের তো লজ্জা লাগে, এখন বাবারে বলো যেন রিক্সা না চালায়। তারপর ফ্যামিলি টানা পড়াতে বাবা রাতে রিক্সা চালাতো, কাউকে না দেখায়।
আচ্ছা, রিক্সা চালিয়ে যে টাকাটা পেত সেটা দিয়ে সংসার তো কোন রকম ভাবে টেনেটুনে চলতো?
জি।
আর অন্য কোনো ভাবে আয় হতো আপনার পরিবারের?
তখন আয় হতো আমার ভাই টুটালি তখন কাজটা শিখে ফেলে, আমার ভাই কিছু বেতন পাইতো ওইখান থেকে, স্যালারি পাওয়ার পর উইটা দিয়েও ফ্যামিলি চলতো, এভাবে চলতেছিল। তো আমার ফ্যামিলি সব টুটালি জানে ফেলাইলো, আমাকে সব সময় গার্ডে রাখতো, ওর সাথে কথা বলি কিনা, দেখা করি কিনা। তো একদিন এরকম হয়েছে যে আমি দিদির সাথে রাত্রে কথা বলতেছিলাম, কি একটা কথা নিয়ে যেন তার সাথে একটু মন মালান্য হয়েছিল। হওয়ার পর এরপর দিন সে আমাকে সকালে ফোন দিল, বলল যে তুমি আমার সাথে আসো, দেখা করবা, তোমার সাথে কথা আছে। আমাদের এলাকার হাট ছিল, হাটে প্রায় অনেক বেচা কিনে বেশি হতো। আমি বলছি আজকে তো পারবো না, আজকে রবিবার, অন্যদিন। না, আজকে তুমি আসতে হবে। তো তো ভালোবাসার ক্ষেত্রে মেয়েরা যদি জিদ করে ওইটা রাখতেই হয়। তো ওইটা রাখার জন্য আমি ওর কাছে চলে গেলাম, বাস স্ট্যান্ড ছিল ওইখানে দাঁড়িয়ে ছিল, ওর কাছে গেলাম, বলছে আজকে ঘুরতে যাবো। আমি বলছি না আজকে না, না আজকেই যাবো। ওর অনেক জিদ ছিল, যা বলতো তাই করতো। গাড়ি করে কোটবাড়ি চলে
গেলাম,
কুমিল্লা কোটবাড়িতে। ওইখানকার অনেকগুলো ছবি আমার কাছে আছে, রিল আছে, নেগেটিভ গুলো এখন নিয়ে আসছি আমি এখানে। তো ঘুরার পর যখন দোকানে ফিরার কথা, তখন ফিরছি না, এই জন্য আমাকে বাসা থেকে কল করছে বারবার, আমি কল রিসিভ করি না ভয়ে। মামা ফোন দিচ্ছে, ফ্যামিলি থেকে সবাই ফোন দিচ্ছে। তখন তো ওরা বুঝে ফেলেছে যে আমি মনে হয় ডিজিকে নিয়ে পালিয়ে গেছি। আম্মা ডিজিদের বাসায় গেল, গিয়ে ডিজির মাকে জিজ্ঞেস করলো যে ডিজি কোথায়। তো ডিজির মাই বললো যে ডিজি তো কুচিনে আছে। তো ডিজির মা বলছে কেন, না এমনি ডিজিকে দেখি না, আম্মা একটু চালাহি করে চলে আসলো। আসার পর আমি যখন সন্ধ্যায় ফিরলাম, মামা আমাকে অনেক বকাঝকা করলো। তখন একজন গণ্যমান্য ব্যক্তি ছিল, তখন বর্তমান উপজেলা চেয়ারম্যান, তো ওনার কাছে বললো যে এই ব্যাপার কাকা, এত ডিজিকে খুব পছন্দ করে, ভালোবাসে, তো আমাকে বোঝানোর জন্য ওনাকে বললো। তো উনি আমাকে বলতেছে তুই যদি যে কোনো মেয়েকে বিয়ে করতে চাস, যত সুন্দর আমি তোকে বিয়ে করবো, কিন্তু এই ডেজিকে তুই পছন্দ করিস না, কারণ ডেজির মা কিন্তু ভালো না। কারণ আমি ওনাকে ছোট করবো না, ওইগুলো আমি ছোট করার কথাগুলো বলবো না, কারণ ওর মা অনেক ক্যারেক্টারের দিকে একটু শর্ট ছিল। বলল যে ওর মা কিন্তু ভালো না, ওর সাথে রিলেশন করলে অনেক সমস্যা তোকে ফেস করতে হবে। তো আমি বলছি ঠিক আছে, ওর সাথে রিলেশন করবো না। তারপরের দিন ও আমাকে ফোন দিল, যে আমাদের দোকান ছিল নিচতলা গার্লস স্কুল মার্কেটের নিচতলা ছিল, দোতলা থেকে ও ফোন দিল আমাকে যে তুমি উপরে আসো, তোমার সাথে কথা বলবো। তো আমি উপরে গেলাম, যাওয়ার পর তার সাথে কথা বলছিলাম, এক পর্যায়ে একটা লোক দেখে আমার মামার শালার কাছে বলল আর কি, উনি গিয়ে আমার মামানির কাছে বলে দিল যে সেলিম আবার ডেজির সাথে কন্ট্যাক্ট করছে, কথা বলছে। তো মামানি কি করলো, যেহেতু ডেজির মা একটু ইয়া ছিল, এই জন্য মামানি ভয়ে যে মামার কোনো সমস্যা করে কিনা, কোনো সমস্যা হলে আমার বাবার ফেস করতে হবে না, কারণ যেহেতু আমি এখন মামার আন্ডারে থাকি, মামার মোটামুটি এখন টাকা হয়েছে অনেক, তো মামার বড় সাথে আমি অনেক কিছু করবো, মামার সাথে জিদ থাকবে, মামার কোনো প্রবলেম করতে পারে, এই জন্য ওই ভয়ে মামানি ডেজিদের বাসায় গেল সন্ধ্যায়, গিয়ে বলল ডেজির মাকে এই ব্যাপার, আপনার মেয়ে তো সেলিমের সাথে এরকম রিলেশন আপনি জানেন কিনা। ডেজির মা তো একদম অবাক, আকাশ থেকে মাটিতে বলল,
প্রথম জানালো,
জীবনের প্রথম আমাদের রিলেশনটা জানলো। তো জানার পর ওর মা তখনই অনেক কিছু বলল যে আমার মেয়ে কোথায় আর সেলিম কোথায়, এটা সে কিভাবে কল্পনা করে, তার বাবা একটা রিক্সা চালক, আর আমার মেয়ের কত টাকা খরচ বা গানের ইয়া, আমার ফ্যামিলি ইয়া, এটা তো কোনোদিন সম্ভব না, আর সে কিভাবে ওর সাথে ইয়া করে। তো ডিজিকে জিজ্ঞেস করলো, তখন ডিজি কর না ওর সাথে আমার কোন রিলেশন নাই। তো মামানি বলে আসলো যে ঠিক আছে, যদি থাকেও তার সাথে আর যেন আমার সাথে যেন আর কন্ট্যাক্ট না করে সে, ঠিক আছে ওকে ফাইন, চলে আসলো। আসার পর ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না। আমি তো তখন অনেক কান্না করতেছিলাম, ওর সাথে মনে হয় আমার আর কথা হবে না। তারপর ও আমাকে ফোন দিতে পারছিল না, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, ওর মোবাইলটা নিয়ে গেল, কি করি এখন। ওর বান্ধবী ছিল একটা, রোজি বলে নাম, ও আমার দোকানে আসতো, ওকে বললাম যে আপু তুমি যেভাবে হোক আমার সাথে ওকে একটু কন্ট্যাক্ট করে দাও। তো আমার মোবাইল দিয়া ওকে লাইনে নিলাম, ও ফোন দিল ওর মাকে যে আমি ওর বান্ধবী বলছিলাম, আমি ডেজির সাথে একটু কথা বলবো। তো যখন ওর সাথে কথা বলছিল, তখন আমি মোবাইলটা নিয়ে ডেজির সাথে কথা বললাম। ডেজি আমাকে বলল যে কেমন আছো, আমি বলছি ভালো, তুমি কেমন আছো, ভালো। তো অনেক কষ্ট প্রকাশ করলো সে, আমি তোমাকে আর থাকতে পারবো না, তোমাকে আমি যে কোনো আমি তোমাকে চাই। আমি ওকে বলতাম যে না আসলে আমাদের রিলেশনটা তো সম্ভব না, তুমি বুঝতে চেষ্টা করো। কয় না আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে চাই, আমি কাউকে চাই না, শুধু তোমাকে চাই, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসত, বর্তমানে এত ভালোবাসা কেউ কাউকে বাসে কিনা আমি নিজেও জানি না, এখনো আমার বিশ্বাস করি সে আমাকে এখনো ততটাই ভালোবাসে যতটা এখন ভালোবাসত। তারপর একদিন ও স্কুলে আসলো, আসার পর ওর বান্ধবীর মোবাইল দিয়ে আমাকে কল করলো, কল করে বলল যে আমি তো একা থাকতে পারবো না, তোমাকে না আমি পালাই যাবো। আমি বলছি হঠাৎ করে তুমি এই ডিসিশন নিলা কেন, না আমার যদি বিয়ে দিয়ে দেয় বা তোমাকে না পাই আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি তোমাকে চাই, আমি তোমাকে নিয়ে পালাই যাবো। আমি বলছি দেখো এখন সামনে ঈদ, এখন তো দোকান ফেলে কোনোভাবেই যাওয়া যাবে না, তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে ঈদের পর তোমাকে নিয়ে চলে যাবো।
মানে আপনার প্ল্যান হচ্ছে ওকেও আপনি নিয়ে পালিয়ে যাবেন, এরকম একটা ব্যাপার।
হ্যাঁ, ও রাজি হচ্ছিল না যে তুমি যাইতেই হবে, এখন যাইবা না হয় আমি আত্মহত্যা করবো। আমি বলছি না এখন না, এখন তো পসিবল না।
আপনারা যে দুজনই দুজনের প্রতি ক্রেজি, আমি একটা জিনিস আপনাকে না প্রশ্ন করে পারছি না, আপনি বাংলাদেশের সামাজিক বাস্তবতা জানেন এবং আপনি এটাও জানেন যে আপনার বাবা যে এই কাজটি করেন, যেভাবে সৎ উপার্জন করে তিনি আপনাদের সংসার চালান, সেটা সামাজিক দিক থেকে অনেক বড় একটা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে যদি আপনি তার চাইতে আপগ্রেডিং সোসাইটিতে মিশতে যান। কারণ এটা সত্যি সত্যি কঠিন যে যত ভালো চোখেই আপনাকে দেখুক না কেন, নিজের মেয়ের জামাই হিসেবে চিন্তা ভাবনা করে আপনাকে নিবে, এটা সম্ভব নয় ওনাদের জায়গা। জায়গাটা থেকে, এটা তো আপনি জানতেন, জানতেন না?
না, তখন এতটা বুঝতাম না, ভালোবাসতাম ওইগুলা কিছু বুঝতাম না, যে মাথায় ছিল যে আমি ওকে পাইতেই হবে।
তখন ওই সময়টা মাথায় ছিল যে যেভাবেই হোক ওকে আমার পেতে হবে, আর বাবা কি করছে না করছে ওটা নিয়ে আমার
মাথা ঘামানোর কোন ইয়েই ছিল না।
কিন্তু ডেইজির আম্মু তো আপনাকে অনেক পছন্দ করতো।
জি,
যখন প্রথম ডেইজির আম্মু বলল যে ওর বাবা রিক্সা চালায় এবং ও কিভাবে এক্সপেক্ট করে, ও কিভাবে প্রত্যাশা করে যে আমার মেয়েকেও বিয়ে করবে, তারপরেও কি আপনার এই ফিলিংসটা ছিল আগের মতো যেভাবেই হোক ওকে পেতে হবে?
জি, কারণ আমি ওই কথাগুলো কানেই নিতাম না, আমি শুধু একটাই টার্গেট ছিল আমি ওকে পেতেই হবে, কারণ অনেক ভালোবাসি, অনেক ভালোবাসতাম।
প্রিয় শ্রোতা, ইনফ্যাক্ট আমরা বলতে পারি যে সময়টাতে ওদের প্রেম বা ভালোবাসা যেটাই বলি না কেন শুরু হয়েছে, আপনি এফেকশন বলেন বা অ্যাটাচমেন্ট বলেন, অ্যাটাচমেন্ট তো এখনো আসেনি, এফেকশন বলেন, সেটা কিন্তু আলটিমেটলি সেই বয়সটা কিন্তু এই যে সামাজিক ইকুয়েশনগুলো, এই যে সামাজিক মর্যাদাগুলো, এটার যে তারতম্যগুলো আমরা বাংলা সিনেমাতে দেখে থাকি, এই ধরনের ঘটনাগুলো এগুলো কিন্তু বোঝার বয়স নয়। তো সেই বয়সটাতে অটোমেটিক্যালি দুজন দুজনের কাছে ভালো লেগে গিয়েছে, সেখান থেকে এই ইকুয়েশনগুলো বোঝা যে আমার বাবা এটা করেন কিংবা ওর বাবা এত বড় লোক আর্থিকভাবে, সেখান থেকে কিন্তু এই সিচুয়েশনটা বোঝা ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, এবং সাধারণত না বোঝাটাই যৌক্তিক। আমরা ঠিক জানি না যে ওরা যে সিদ্ধান্তটুকু নিচ্ছে যে পালিয়ে গিয়ে বিয়ে করব, সেরকম একটা পারিবারিক সিচুয়েশন আদৌ সে সময় ওদের হয়েছিল কিনা একটু বলেন তো। যে ওকে কি পরিবার থেকে খুব মারধর করতো বা খুব বেশি চাপ দিত, বা আপনাকে পরিবার থেকে কোনো কিছু করতো যে ওই সময়টাতে আপনারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন?
না, আমার ফ্যামিলিও তেমন আমাকে চাপ ইয়েট করতো না, ওকেও এত আদর করত, এত মানে ওকে শুধু জাস্ট একটু বকা দিত, কিন্তু কোনোদিন ওকে হাত তোলে না, একে এতটা ভালোবাসত ওর বাবা মা, কারণ বড় মেয়ে ছিল, ভালো গান গাইতো, দেখতে অনেক সুন্দর ছিল, কিউট ছিল, এই জন্য সবাই অনেক ভালোবাসত
ওকে। খুব ভালো গান গায় না?
জি,
আমরা অনুষ্ঠানের কোন একটি ফাঁকে ওকে ফোনে নেবার চেষ্টা করবো, এবং আপনার দৃষ্টিকোণ থেকে কতটা ভালো গায় আমরা একটু হলেও টেস্ট নেবার চেষ্টা করবো, আর যেমনটাই গাক না কেন আপনার কাছে সে অনেক ভালো গায়, সেটা তো নিঃসন্দেহ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আর জি কিবরিয়া টিম, শাকিল রয়েছে আপনার সঙ্গে, সাফরিন রয়েছে আপনার সঙ্গে, খালিদ এবং লোবান। আমরা সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরপর ফিরে এসে আমরা সেলিমের জানারকলি অর্থাৎ সেলিমের এবং ডেইজির যে সম্পর্ক, একটা অসম সম্পর্ক, মনের দিক থেকে সেটা প্রচন্ড রকমের ঢেউ, এবং বলা হয়ে থাকে যে সম্পর্কে কাটা থাকে না, যে সম্পর্কে বাধা থাকে না, সে সম্পর্কতে নাকি জোয়ার ভাটা থাকে না, এবং সে সম্পর্ক নাকি তত বেশি মজবুত হয় না। আমার তো মনে হয় যে এই সম্পর্কের যে সামাজিক প্রতিবন্ধকতা বা যে অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যাটা ওদের ভেতরের দুজন দুজনকে পাবার আকাঙ্ক্ষাটাকে আরো বেশি তীব্র করেছে মনের অজান্তেই। কারণ কখনো না কখনো তো নিশ্চয়ই সেলিমের মনে হয়েছে যে আমার বাবার যে আর্থিক অবস্থা, আমার বাবার যে সোশ্যাল স্ট্যাটাস, সেটার কারণে যদি আমি ওকে না পাই, কিংবা একইভাবে ডেইজিরও মনে হয়েছে যে ওর বাবার যে সোশ্যাল স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের কারণে যদি আমি সেলিমকে না পাই, এই যে না পাওয়ার ব্যাপারটা যখনই ওদের মনে হয়েছে, আঁকড়ে ধরার ব্যাপারটা তত বেশি জটিল হয়েছে। তো এইরকম একটি অবস্থায় ওরা আসলে যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছে, এবং ওই অপরিণত বয়সে সেই সিদ্ধান্তটা আসলে শেষ পর্যন্ত হয়েছিল কিনা বা হয়ে থাকলে কতটুকু যৌক্তিক ছিল, আমরা জানবো একটু পর। আপনাকে বলছি, আপনি চাইলে আপনার জীবনের গল্প এসে এখানে বলতে পারেন। আমাদের জীবনের গল্প বলার জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, আপনি যদি আরজে কিবরিয়া নামে সার্চ করেন ওখানে দেখবেন যে আরজে স্পেস KEBRIA, তাহলে আপনি শত শত পেজ পেয়ে যাবেন, কিন্তু যে পেজটিতে 270,000 মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে আমাদের ফেসবুকের হ্যালো 8920 পেজ। আর আরেকটি পদ্ধতি, আপনি যেখানে ওয়েবসাইট সার্চ করেন ওখানে গিয়ে লিখবেন www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে, মানে হ্যালো 8920 তে। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আরজি কিবরিয়া টিম, শাকিল, সাফরিন, খালিদ এবং লোবান। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, জীবনের গল্প আসলে কোন বাঁকে গিয়ে কোথায় থামে, কোন ঘাটে গিয়ে শেষ পর্যন্ত নৌকা ভেড়ে, আমরা কিন্তু জানি না। আমরা এটাও জানি না যে সেলিম ডেইজির যে সম্পর্ক, শুধুমাত্র দুটো বলা যেতে পারে যে বয়সন্ধিকালের যে এফেকশন, চরম মাত্রায় দুজন দুজনের প্রতি যে ফিলিংস, সেই ফিলিংসটা নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে সমাজ প্রতিবন্ধকতা, যেখানে পরিবার কোনোভাবে মেনে নেবে না, চারপাশের মানুষজন কোনোভাবে সহায়তা করবে না, এরকম একটা সম্পর্ক, এবং সেখানে শুধুমাত্র শত্রু হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস। এই ইকোনমিক স্ট্যাটাস,
এরকম একটা সুন্দর সম্পর্ককে যেটা লম্বা সময় ধরে টিকে আছে সেই স্ট্যাটাস কতটা বেশি পরিমাণে প্রভাবিত করতে পারবে বা করে ফেলবে সেটা আমরা জানি না। তবে আমরা গল্পের মোটামুটি একটা ইকুয়েশন পেয়ে গিয়েছি যে এটা একটা পিওর প্রেমের গল্প এবং সেই প্রেমের গল্পটা আসলে কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না। তবে এটা খুবই কষ্টের যে যদি সন্তানকে কখনো বাবার জন্য তার প্রাণের সবচেয়ে প্রিয়তম মানুষটাকে কোনো না কোনো ভাবে বিপদের মুখে পড়তে হয়, কোনো না কোনো ভাবে তাকে নিয়ে দোলাচালে পড়তে হয়, সেটা নিঃসন্দেহে অনেক বেশি কষ্টের। এবং তিনি যতটা কষ্ট পান তার চাইতেও শতগুণ বেশি কষ্ট হচ্ছে তার পিতার জন্য। তার পিতা যদি কখনো ব্যাপারটা জানতে পারেন যে আমার ইকোনমিক স্ট্যাটাসের কারণে বা আমার কারণে আমার সন্তান এই সব প্রবলেম ফেস করছে, তাহলে তার চার বড় কষ্ট তার জন্য কি বা হতে পারে। যাই হোক, আমরা এরকম কিছু অ্যাজিউম করছি, তবে আমরা সবসময় বলে থাকি যে অ্যাজিউম না করাটাই বেটার, কারণ ওর জীবনে যেটা ঘটেছে যেভাবে ও ফিল করেছে সেভাবে ওকে আমরা বলতে দেব। আমরা ফিরে যাচ্ছি সেলিমের কাছে। যাবার আগে বলতে চাই, আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। সেলিমের একটি স্টুডিও পিকচার আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর আমাদের ফোন নম্বরটি রয়েছে নিশ্চয়ই আপনার জানা, আমাদের ফোন নম্বর হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। আপনি ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলে আপনি চাইলে আমাদের অতিথি সম্পর্কে কমেন্টস করতে পারেন, কিংবা আপনার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে দুই মিনিটে বলে বলতে পারেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল, কেবলমাত্র আমরা বলে থাকি ওয়ান অ্যান্ড অনলি শাকিল, যদি আপনার সাথে ফোনে যোগাযোগ করে তাহলেই আপনি নিশ্চিত হবেন যে হ্যালো 8920 থেকে আপনাকে ফোন করা হয়েছে এবং হতে পারেন আপনি আগামী সপ্তাহের অতিথি। সেলিম, আমরা আসি আপনার কাছে। আপনি যেখানে ছিলেন যে আপনারা এক ধরনের সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে পালিয়ে বিয়ে করবেন বা এরকম একটা কিছু,
তারপর পালিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমি কি করলাম, আমার দোকান থেকে কিছু কিছু টাকা সেভ করতে শুরু করলাম। যেহেতু পালিয়ে যাব অনেক টাকার দরকার, আর যেহেতু দোকানে ভালো বেচা কিনা হয়, তখন আমি ওইখান থেকে 2000-1000 টাকা করে কালেক্ট করতে শুরু করলাম ভালো একটা অ্যামাউন্ট করার জন্য। ওদিক দিয়ে ডিজিও প্রিপারেশন নিচ্ছে, তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল বাহারুদ্দিন, ওকে আমি বললাম যে দোস্ত এই ব্যাপার, আমি তো ওকে নিয়ে পালিয়ে যাব, তো যাওয়ার পর কিভাবে বিয়ে করতে হবে, তো ও বলল ঠিক আছে ওইটা আমি ম্যানেজ করব। তো ওর একটা পরিচিত কাজে ছিল, ওনার সাথে কন্ট্যাক্ট করলো, উনি বলল ঠিক আছে আমি কোর্ট মেরিসের সবকিছু ব্যবস্থা করে দিব, আমাকে টাকা দিতে হবে। ও বলল ঠিক আছে টাকার কোনো প্রবলেম নাই, আপনি ব্যাপারটা সলভ করে দিতে হবে। ও আমাকে এক পরের দিন একটা স্টেপ এনে দেয়, যে স্টেপটা আমি নিয়ে আসছি ভাইয়া।
একটু দাঁড়ান, ও আপনাকে কি এনে দিল?
একটা স্ট্যাম্প, একটা স্ট্যাম্প।
এই স্ট্যাম্পে কেন এনে দিল? বিয়ে করার জন্য,
বিয়ে কোর্ট মেরিসের ইয়া করার, বিয়ে করার জন্য।
আর যে ফ্রেন্ডটা আপনার ছিল, এই ফ্রেন্ডটাও তো আপনার সমবয়সী ছিল?
জি।
মানে এই সময়টাতে কোনো বড় কারো পরামর্শ নেননি আপনাদের চেয়ে বয়সে বড় বা এরকম কেউ?
না, কারো পরামর্শ নেইনি, আমি আমার ডিসিশনে সবসময় কাজ করতে পছন্দ করতাম।
এবং আপনি নিজে নিজে যা করার করছেন?
জি।
সেখানে আপনার ফ্রেন্ডরা যারা আপনার বয়সী সমবয়সী তারাই আপনাকে হেল্প করছে?
জি, ওদের সাথে আমি শেয়ার করতাম, ওরা আমাকে বলতে এইভাবে কর।
ওকে, সো আপনি স্ট্যাম্পটা নিয়ে আসছেন, রাইট? স্ট্যাম্পটা কি আপনার কাছে আছে?
না, এখন নেই, শাকিলের কাছে আছে। দ্বিতীয় পেজে এখানে একটা সিগনেচার রাখবা, ওর দুইটা সিগনেচার রেখে আমি ওকে বললাম ঠিক আছে তুমি চলে যাও। তারপর আমার নিচে সিগনেচার দিয়ে ওকে আমি স্ট্যাম্পটা দিয়ে দিলাম, ও ওই কাজীকে দিয়ে দিল, কাজী যাবতীয় ব্যবস্থা করার প্ল্যান করছিল। এই জন্য আমি কাজীকে 20,000 টাকা দিয়েছিলাম।
20,000 টাকা আপনি দিলেন?
জি।
20,000 টাকা আপনার ফ্যামিলি থেকে ম্যানেজ করা ইজ রিয়েলি রিয়েলি টাফ। আপনি কিভাবে 20,000 টাকা পেলেন?
এই তো আমার মামার দোকান থেকে আমি 2000-1000 টাকা কালেক্ট করে প্রায় 1,20,000 টাকার মতো কালেক্ট করেছিলাম।
এটা কি আপনি চুরি করেছিলেন?
জি। আমি
কতদিন যাবত আপনি এটা করেছিলেন?
10-12 দিনের মধ্যে সবগুলো টাকা কালেক্ট করছি।
যখন আপনার ডেজিকে বিয়ে করতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে সেই সময়ের 10-12 দিনের মধ্যে?
জি।
আপনার মামার কিসের দোকান ছিল?
মোবাইল দোকান।
মোবাইল মানে মোবাইল কি বিক্রি করার দোকান? মোবাইল ঠিক করে দেওয়ার দোকান?
মোবাইল বিক্রি করার দোকান।
ওই দোকানে আপনি সেলসম্যান ছিলেন?
জি, সেলসম্যান ছিলাম আমি।
এবং ওখানে আপনি 1000-1500 করে যেভাবে পারেন 10-12 দিনের মধ্যে
মাঝে মাঝে 20,000 অ্যামাউন্ট আমি কালেক্ট করে নিতাম। এইভাবে আমার 1,20,000।
মামা বুঝতে পারেনি যে আপনি?
না না, মামা আমাকে এতটা বিশ্বাস করতো যে যদি আমি সবকিছু খেয়ে ফেলাম মামাকে আমাকে বলবে না যে এটা কিভাবে হইল।
ওকে, তাহলে আপনি 1,20,000 টাকা আপনি এখান থেকে কালেক্ট করেছেন, কারণ আপনার প্ল্যান হচ্ছে যদি পালিয়ে যেতে হয় তাহলে টাকাটা আপনার লাগবে। এবং সেখান থেকে 20,000 টাকা আপনি কাজীকে দিলেন?
জি।
তারপর?
দেওয়ার পর আমার ফ্রেন্ড ওদিক দিয়া যাবতীয় বিয়ের কার্যক্রম চালাচ্ছে কিভাবে করা যায়। এর ফাঁকে রোজার মধ্যে ঈদের দুই দিন আগে ডিজি আমাকে ওর মার মোবাইল চুরি করে অন্য একটা রুম থেকে আমাকে কল করল। আনফরচুনেটলি ওই সময় আমি মোবাইলটা রেখে দোকানে বাইরে বের হয়েছিলাম। হওয়ার পর আমার মামা ফোনটা রিসিভ করে, যখন কথা বলে হ্যালো, তখন ডিজি আর কোনো কথা বলে না। তো মামা আমাকে ডাকলো, এদিকে আস, এই নাম্বারটা কার? তো আমি পৃথিবীর সবার কাছে যদি মিথ্যা কথা বলি, কিন্তু মামার কাছে গিয়ে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, কারণ মামা আমার চোখ দেখলে বুঝা ফেলায় যে আমি মিথ্যা কথা বলছি। তো বলছে এটা ডিজিদের নাম্বার না? আমি বলছি হ্যাঁ। তো মামা ওই নাম্বারটা মামার মোবাইলে নিয়ে ডিজির মাকে ফোন করলো, ডিজির মা রিসিভ করলো, বলল দেখেন আপনার মেয়েকে তো মানা করা হয়েছে বা আপনাদেরকে বলা হয়েছে যেন ওর সাথে কন্ট্যাক্ট না করে, রিলেশন না রাখে, এখন আপনার মেয়ে ফোন দিছে, এখন যদি কোনো অঘটন ঘটে বা কোনো দুজনের মধ্যে কোনো সম্পর্ক হয় আপনি কি কোনোদিন মেনে নেবেন? তো উনি বলছেন না, এটা তো কোনোদিন সম্ভব না, তাহলে আপনার মেয়ে বারবার ওকে ফোন দিচ্ছে কেন? বলছে ঠিক আছে আর ফোন দিবে না। তো ডিজিকে ওই দিন অনেক বকাটকা করলো, ঈদ চলে গেল। তারপর ঈদের পর কন্ট্যাক্ট হলো, ওই দিনটা ছিল বুধবার, ওই দিন আমরা পালিয়ে যাব। ওদিক দিয়ে আমার ফ্রেন্ডকে সব জানাইলাম এই ব্যাপার কিভাবে যাওয়া যায়।
স্ট্যাম্পে তো আগেই সাইন নিয়ে নিয়েছে, রাইট? সিগনেচার আপনারা করে ফেলেছেন?
জি,
ওটা কাজী মোটামুটি কমপ্লিট করে কাগজটা আপনাকে দিয়ে দিয়েছে?
না, তখনও আমাকে দেয় নাই।
কাজী কি বলেছে?
কাজী বলেছে যে সমস্যা না, আমি কোর্ট মিনিস্টের কাগজপত্র পরে দিব, বিয়ের ব্যবস্থা সবকিছু করে তারপরে দিব। পরে দুইজনের দুইটা ছবি দিয়েছিলাম অনলি, আর সিগনেচার দিয়ে স্ট্যাম্পটা দিয়ে দিয়েছিলাম। প্ল্যান হলো যে ঈদের পরের দিন আমাকে ফোন দিল যে আমরা ওই দিন চলে যাব, আমি ওকে নিয়ে পালিয়ে যাব। ও আসার পর আমাকে ফোন দিল যে আমি এখানে আছি, তুমি আসো। তো আমি বলছি ঠিক আছে, তুমি দাঁড়াও, মামা দোকানে আসতেছে, মামাকে বসিয়ে আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যেই। তখনই মামা আসলো, আসার পর বললো যে নাস্তা খাইছোস? আমি বলছি না। তাহলে তুই বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। তা আমার তো প্ল্যান, আমি ভিড় হয়ে যাবো দোকান থেকে। তো আমি বলছি মামা আমি তো এখন রুটি খাবো না, আমি ভাত খাবো। ওকে ঠিক আছে, যা তাহলে ভাত খেয়ে আস, আমি দোকানে বসি, তাড়াতাড়ি আসিস। তো তখন আমার পকেটে 1,00,000 টাকার উপরে ছিল, অনেকগুলো মোবাইল কার্ড ছিল, একটা মোবাইল ছিল। এগুলা নিয়ে যখন আমি দোকান থেকে বের হয়ে যাই, তখন আমার চোখ দিয়ে পানি পড়ে যে আসলে আমার লাইফটা মনে এখানেই শেষ। আজকে ওকে নিয়ে আমি পালিয়ে যাব, তারপরে যে কি হয় আমার, মানে ফিউচারটা মনে হয় শেষ। এট ফার্স্ট আমার লাইফে এই কথাটা আমাকে দোলা দিল যে এখনই মনে আমার ফিউচারটা শেষ, এটা ভাইবা। তারপরও আমি ওকে পাওয়ার জন্য দোকান থেকে বের হয়ে চলে যাই। চলে যাওয়ার পর ওকে নিয়ে একটা রিক্সা করে অন্য এলাকা দিয়ে, যেদিক দিয়ে মেন ওয়ে ছিল ওই দিক দিয়ে আমি না গিয়ে অন্য একটা বিকল্প রাস্তা দিয়ে গেলাম, কারণ আমি জানতাম মেন রাস্তা দিয়ে গেলে হয়তোবা ওরা আমাদেরকে আটকে দিবে, যার কারণে আমি অন্য একটা বিকল্প রাস্তা সিলেক্ট করেছিলাম, বানসারামপুর, আমার পার্শ্ববর্তী থানা। ওইখান দিয়ে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর
কোথায় যাচ্ছিলেন, কোন প্ল্যান ছিল?
জি, আমরা নসুন্দিতে ঢুকবো।
ঢুকে কোথায় যাবেন, কোথায় থাকবেন?
থাকবো কোথায় ওইটাও কোনো ফিক্সড হয় না, মানে চলে যাব, বাট এখান থেকে চলে যাব, কোথায় গিয়ে থাকবো, কোথায় কি করবো, ওইটা কোনো প্ল্যানই হয়েছিল না।
বয়সটা কত বলেন তো তখন আপনার?
তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি, তখন হবে আমার
17 বছর।
17 বছর।
মেয়েটার বয়স কত
তখন? ও আমার থেকে 4 বছরের ছোট।
তার মানে ওর হচ্ছে 13 বছর।
হ্যাঁ,
যারা 13 বছর এবং 17 বছরের এখানে শ্রোতা আছো, তারা প্লিজ এই জিনিসগুলোকে একটু নোট করো। আমরা জানি যে ও যে ফিলিংস এর কথাগুলো বলছে, উই আর ড্যাম শিওর সেই ফিলিংসটা তোমাদের মধ্যেও আছে, কিন্তু সেটার রেজাল্ট কি হতে পারে বা কত বড় ধরনের ঝুঁকি এরা নেয় তুমি নিশ্চয় শুনে সেটা বুঝতে পারো। আমি এখানে একটু বলতে চাই যে প্রিয় শ্রোতা, আপনি দেখবেন যে বয়সের ফিলিংসটা কতটা মারাত্মক হতে পারে। আমরা যখন ম্যাচিউর হই বিয়ে করার জন্য, তখন আমরা অনেক কিছু ইকুয়েশন করি, মানুষটাকে কি জীবনে নিয়ে আসবো, এই মানুষটাকে বিয়ে করবো, সংসারে ঠিক মতো যাবে তো। এই যে আমাদের ম্যাচিউরিটি যে থিঙ্কিংটা, সেটা আমাদের লাইফে চলে আসে, ধরেন বিয়ের যে আমাদের এইজ বারটা আছে সেই বারের পরে, বা আপনি যখন জীবনে স্বাবলম্বী হচ্ছেন তখন। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন আপনার এগুলো কিছুই নেই, একেবারেই আপনার না আছে ইনকাম সোর্স, না আছে কোনো কিছু, এবং সামাজিক অনেক প্রতিবন্ধকতা, কিন্তু বয়সও অনেক কম, সেই সময়টাতে আছে শুধুমাত্র ফিলিংস। এই ফিলিংসটা কতটা টাফ লেভেলে, কতটা ইজি করে দিতে পারে অচিন্তনীয়, কিন্তু এটা যে কত ভয়াবহ হতে পারে, লেট ইট সি। ওকে, আপনি এটা তখন ফার্স্ট টাইম ফিল করলেন যে এই ধরনের একটা ঘটনা আপনার জীবনে ঘটে যাচ্ছে।
জি,
এটা ঘটে যাওয়ার পরও আপনি সেই মুহূর্তে কি করলেন?
তখন আমার তো টার্গেট ছিল আমি ওকে চাই, ওকে আমার পেতেই হবে, যে কোনো ওয়ে আমার জীবন চলে যাও, কিন্তু আমি ওকে আমার বউ হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে কাছে পেতে চাই। তখন এরকম একটা সেন্স মাথার মধ্যে কাজ করত, এই জন্য ওকে নিয়ে আমি তখন বানসারামপুর ঢুকলাম। ঢুকার পর ওখানে একটা মজার কাহিনী হয়েছিল যে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, তখন একটা লোক আমাকে নক করলো, একটা লোক দিয়ে ডাকালো যে এদিকে আসার জন্য। তা আমি তো তখন বয়, আমার সাথে এতগুলো টাকা ও কোন সমস্যা কেউ জানা ফেললো। তো আমি গেছি, যাওয়ার পর দোকানদার বলতেছে, ভাইয়া আপনার কি মোবাইল দোকান আছে না? আমি বলছি হ্যাঁ। তো আপনি মোবাইল দিয়েছেন, মোবাইলের চার্জার নষ্ট। তখন তো আমি অবাক, জামকে ঠিক আছে ভাইয়া আপনি আমাদের দোকানে যান, যে চার্জারটা আপনি চেঞ্জ করে নিয়ে আসেন। বলছেন না আপনি এখন চার্জারটা নিয়ে যেতে হবে, আমি গেলে আমাকে দিয়ে দেন। তো আমি তাকে তখন নাও করতে পারি না, যেহেতু পরে আমি বলছি ঠিক আছে দিয়ে দেন। তখন চার্জারটা নিয়ে ডিজির ব্যাগে ভরে আবার রওনা দিলাম আমরা। তারপর কিছু কাজ ছিল আমাদেরকে, একটা বাড়িতে নিয়ে গেল, ফ্রেন্ড কাজীকে নিয়ে আসলো, ওই কাজী ওর পরিচিত একটা জায়গায় আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর একটা ফর্ম দিল, ফর্মটা আমরা দুজনে ফিল আপ করলাম। ফিল আপ করার পর ওই কাজীকে 20,000 টাকা দিয়ে দিলাম।
ওই সময় আপনাদের সাথে আর কেউ ছিল?
আমি, ডেইজি আর আমার ওই ফ্রেন্ড বাহারুদ্দিন। জি, আর কেউ ছিল না।
আচ্ছা, তারপর
দুজনকে নিয়ে আমি বানসরামপুর দিয়ে, মরিচা দিয়ে, আমরা বড়টা নদী পাড়ি দিয়ে আমরা নরসিংদী চলে গেলাম। নরসিংদী চলে যাওয়ার পর এখন হচ্ছে থাকার কিভাবে কি ব্যবস্থা করা যায়। ওইখানে কোনো পরিচিত লোক ছিল না, অনেক হোটেলে ট্রাই করেছিলাম থাকার জন্য, বাট ওরা চাচ্ছিল যে কোনো ডকুমেন্ট আছে কিনা, এভিডেন্স আছে কিনা। কিন্তু ওই মুহূর্তে তো আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না, তো আমরা শো করতে পারি নাই।
কিন্তু আপনারা তো কাজীর কাছ থেকে টাকা দিয়ে এটা নিয়ে নিলেন?
না, আমরা টাকা শুধু দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাগজ এখনো পাই নাই।
ওকে,
তো আমরা হোটেলে থাকতে পারতেছি না। তো আমার ওই ফ্রেন্ডের একটা পরিচিত লোক ছিল, ওনার কাছে গেলাম আমরা তিনজন। যাওয়ার পর আমার ফ্রেন্ড বলতেছিল যে আঙ্কেল এই ব্যাপার, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, সবকিছু ডিটেলস বলল। বলার পর আঙ্কেল বুঝতে পারলো, বুঝার পর বলল ঠিক আছে আমি একটা হোটেলের ব্যবস্থা করে দিয়েছি তোমাদের, তোমরা থাকার জন্য। তো আঙ্কেলের পরিচিত একটা হোটেলে আমাদেরকে পাঠিয়ে দিল, নাম বলে। আমরা গেলাম ওখানে থাকার জন্য। তো সবকিছু গুছিয়ে রাখছি, ব্যাগ ট্যাগ সবকিছু রাখার পর এখন আমি ওকে নিয়ে মার্কেটে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো বিয়ে হইলাম
আমি, তখনও তো আপনাদের বিয়ে হয়নি?
না, তখন বিয়ে হয় নাই।
ওকে,
তো বিয়ে হলাম, ওর জন্য শাড়ি কিনলাম একটা, 2600-2700 টাকা হবে একটা শাড়ি কিনলাম, হলুদ শাড়ি, আমার এখনো মনে আছে। ওর যা যা লাগে সবকিছু, কসমেটিক কিনলাম, চুড়ি কিনলাম, এভরিথিং কেনাকাটা করলাম, আমার কিছু কেনাকাটা করলাম। তারপর আমার ফ্রেন্ডকে বললাম, দোস্ত তুমি এখন যত দ্রুত পারো তুমি হোমনাথে যেয়ে পৌঁছো, কারণ ওরা যদি জানে যে তুমি আমার সাথে আছো তাহলে তোমার সমস্যা হবে, তুমি চলে যাও। ওকে আমি ভাড়া দিয়ে পাঠিয়ে দিলাম, ও দ্রুত সন্ধ্যার হওয়ার আগেই হোমনা চলে আসলো আর আমাকে টাইম টু টাইম সবকিছু ইনফরমেশন করছে। তো যে নাম্বারটা আমার সবসময় সচরাচর চালু ছিল ওইটা বন্ধ ছিল, নতুন একটা সিম চালু করা শুরু করলাম যে শুধু আমি আর বাহারুদ্দিন জানে, আর কেউ জানে না।
ওকে,
বাসায় কারোর সাথে কন্ট্যাক্ট করি না, ফ্রেন্ড সার্কেল কারোর সাথে কন্ট্যাক্ট করি না। ওদিক দিয়ে আমার কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে বিভিন্ন প্রবলেমে ফেস করতে হচ্ছে, তাদেরকে মামলা দিবে, তাদেরকে থেট ওর মা ক্রিয়েট করতেছিল। তো ওই মুহূর্তে সারা এলাকা, গ্রাম অঞ্চল তো বুঝিনি ভাইয়া, একদম টপ নিউজ ছিল যে সেলিম ডিজিকে নিয়ে পালিয়ে গেল, ডিজি সেলিমকে নিয়ে পালিয়ে গেল। কারণ ডিজি ছিল একটা ফেমাস, পপুলার, আমাদের এলাকার খুব ভালো গান গাইত, সুনাম ছিল যে কে ওই ডিজি গান যে করে, আর ছেলেটাকে সেলিম, ওর মা থানা দিয়ে দৌড়াদৌড়ি করছে যে আমার মেয়েকে উঠাই নিয়ে গেছে, সার্টিফিকেট শো করছে, ওর বয়স কম, আমার মেয়ে 14 বছর, আমার মেয়েকে ও উঠাই নিয়ে গেছে, অপহরণ করছে, এরকম মামলা দিবে এরকম। আর আমার ফ্যামিলি বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, থ্রেট দিচ্ছে। তো আমি তো ওকে নিয়ে আসি, আমি তো এদিকে কোনো কিছু জানি না। তো যখন রুমে উঠলাম, ও একদম শাড়ি পরলো, একদম নতুন বধুবেশে সাজলো, আমি সব জামা কাপড় চেঞ্জ করে, সবকিছু চেঞ্জ করে ওর সাথে জীবনের প্রথম,
নিজে নিজেও সাজলো।
জি, ও বাসা থেকে যা যা লাগে সবকিছু আগে নিয়ে গেছিল ব্যাগের মধ্যে করে।
ওকে,
তো সাজার পর জীবনের প্রথম আমি ওর সাথে ওর ভালোবাসা পাইলাম।
দাঁড়ান, ভালোবাসা পাওয়ার আগে অনেক কোয়েশ্চন আছে। আপনারা তো বিয়ে করেননি এখন পর্যন্ত?
না।
তাহলে পালিয়ে গিয়ে আপনাদের প্ল্যানটা কি হলো? মানে আমি বুঝলাম না ঠিক, বিয়ে করার আগে আপনারা সব করে ফেললেন?
আসলে তখন আমরা বুঝছিলাম যে আসলে আমরা ওই যে ফর্মটা ফিল আপ করেছিলাম ওইটাই মনে আমাদের বিয়ে হয়ে গেছে, কারণ বিয়ে সম্পর্কে তো আমাদের এত ইমিচিউর ছিলাম, তো কিছুই বুঝি না ভাইয়া।
ও মাই গড। ওকে ওকে, লেট ইট বি, জীবন আসলে এরকমই, যা হয় সেটাই। আপনি যেটা বলছেন, আপনার ধারণা হয়ে গেছে যে ওকে ফাইন, দুজন একসাথে বেরিয়ে গেছে মানে বিয়ে হয়ে গিয়েছে, বা ওই যে স্বাক্ষর করে দিয়েছে ওটাই বিয়ে, না হলে তো কাগজ একসময় পেয়েই যাবো। সুতরাং আর কিছু করার নেই, এখন দুজন দুজনের, তারপরে যা হয় সেটাই হবে।
ওকে,
তো প্রথম আপনাদের দুজন দুজনকে পাওয়া এক অর্থে ফিজিক্যালি, সেটা হচ্ছে কোন একটা হোটেলে, আবাসিক হোটেলে।
জি, আবাসিক হোটেলে।
আপনি কি করলেন, আপনি নিজের জন্য কিছু কিনেছিলেন?
জি, আমার জন্য কিছু লুঙ্গি টুঙ্গি এইগুলো আর কি।
ওকে, তো ও তো বধু বেশি সাজলো।
জি,
আপনি তো বর সেজেছিলেন, বা ও আপনাকে কোনো টাকা পয়সা দিয়েছিল?
না না, ও যাওয়ার সময় কিছুই নিয়ে যায় নাই, শুধু ওর কানে দুটা রিং ছিল, আর কিছুই ছিল না, এক টাকাও নিয়ে যায় নাই ও। সব টাকা আমার, সবকিছু আমি ম্যানেজ করেছিলাম। তো জীবনে প্রথম ওকে কাছে পাইলাম, ওর সাথে আমার বাসর হইল, অ্যাকচুয়ালি বাসরই বলবো এটা, হয়তো ওই রকম ফুল সাজাতে সাজানো ছিল না, বাট জীবনের প্রথমে বাসর করার পর ও জায়গা আছে, আমি ঘুমায় আছি। ওই মুহূর্তে দরজা নক করছিল, কয়েকটা নক করার পর আমি সজাগ পাই নাই, ডিজি ঘুম থেকে উঠে বলতেছিল এই দেখো তো কে নক করছে। তো আমি উঠে বললাম কে, কোন রিপ্লে আসছিল না। তারপর আমি অনেক ভয়ে দরজার একটা ইয়া ছিল আটকানো ফিটকারি ছিল ওইটা আমি আটকে দেই, দেওয়ার পর ম্যানেজারকে ফোন করি, বাট ম্যানেজার ফোন কোনোভাবেই রিসিভ করতেছিল না। তখন আমি বুঝতে পারলাম হয়তো বা কোনো সমস্যা, যে এলাকার কোনো ছেলে পেলে মনে আসছে আমাদেরকে ইয়া করার জন্য, এরকম হইতে পারে। আমার কাছে এত টাকা ও কোনো সমস্যা হইলাম কি করব তখন। তো আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে বন্ধু এই ব্যাপার, এখন কি করব, থাকা সম্ভব না, এখান থেকে শিফট করতে হবে। তো বলছে ঠিক আছে তুমি থাকো আমি সকালে আসব। আবার সকালে আসলো, নাস্তা খেয়ে বের হব, তখন অনেক বৃষ্টি ছিল। পর আবার আঙ্কেলের কাছে গেলাম, আঙ্কেল এই সমস্যা। আমার ভাগ্যটা বলবো অনেক ভালো ছিল, তখন আঙ্কেলের দুইটা রুম ছিল, একটা রুম তো আঙ্কেলের মা থাকত, উনি আবার এর আগের দিন ওনার মেয়ের বাড়িতে চলে যাওয়ার কারণে রুমটা ফাঁকা ছিল। তো আঙ্কেল বলল ঠিক আছে তোমাদের যেহেতু এখানে সমস্যা তুমি আমার বাড়িতে চলে আসো, একটা রুম
আছে। আঙ্কেলটা আসলে কি?
আমার ফ্রেন্ডের পরিচিত।
ওকে,
চলে গেলাম আঙ্কেলের বাড়িতে থাকলাম। আর ওদিক দিয়া অনেক সমস্যা, অনেক কষ্টে আমি আমার মামার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। তো মামা আমাকে বলল যে তুই কি করছিস এটা, শুধু একটা কথা বলছো মামা, তুই এখন হয়তো বা বুঝবি না, তুই তোর নিজের লাইফটা একদম শেষ করে দিছস, আর আমাকে একদম সবার ক্ষেত্রে ছোট করে দিছস। এখন সবাই বলতেছে যে আমি নাকি তোকে বাধ্য করছি যাওয়ার জন্য, বা আমি তোকে হেল্প করছি যাওয়ার জন্য, এই অপবাদ, এই অপমান। আর চলে গেছস, যেভাবে আছিস ভালো থাকিস, কারণ হলো যে ওর মা অনেক লোক লাগাইছে, তোরা যদি পায় একদম মাইরা ফেলাবে, সেভাবে থাকিস। আর যখন প্রয়োজন হয়, দরকার হয়, তোকে কল করলে তুই ওকে নিয়ে চলে আসিস, আমি এদিক দিয়ে দেখতেছি। তো ওর মা থানাতে অনেক ঝামেলা শুরু করলো, আমার বাসায় কেউ থাকতে পারে না, ও মামা মামি কেউ থাকতে পারে না, নানা নানি সবাই বাইরে থাকতে হয়। আমার আব্বার কোনো সমস্যা হয় না, কারণ আমার আব্বা ছিল একদম সহজ সরল টাইপের, এই জন্য আমার আব্বার কোনো সমস্যা হয়েছিল না, আমার মারও কোনো সমস্যা হয়েছিল না, শুধু আমার মামাকে নিয়ে ওরা টার্গেট ছিল যে আমার মামাই হয়তো আমাকে হেল্প করেছে। তারপর একদিন ডেজিকে নিয়ে আমি ঘুমায় আছি, ঘুমিয়ে থাকার পর
কয়েকদিনের পরের ঘটনা এটা, ডেজিকে নিয়ে ঘুমিয়ে আছেন আপনি?
দুদিন পর।
হ্যাঁ,
শুয়ে আছে ওকে নিয়ে। তো বারবার ফোন দিচ্ছে, তো ডিজি রাগ করে বলতেছে যে তুমি ফোন অফ করবা, না হয় তোমার সাথে আমি কথা বলবো না। তো আমি মোবাইলটা সাইলেন্ট করে রেখে আমি দুজনে ঘুমায় যাই। ভাই এখানে একটা কথা বলবো, যে আসলে আমি পৃথিবীতে যত মেয়ে দেখেছি কিন্তু ডিজির মতো এরকম মেয়েই হয় না, কারণ ও এরকম ছিল যে আসলে একটা ছেলের প্রতি যে তার ফিজিক্যাল রিলেশন করা, ওইরকম ওর কোন মাইন্ডই ছিল না, শুধু জাস্ট ওকে আমার শুধু বুকে নিয়ে জড়ায় থাকতে ভালোবাসতো সবচেয়ে বেশি। আমিও বুঝতাম না ওইরকম, ও বুঝতো না ওইরকম।
আলটিমেটলি কি রেজাল্ট শেষ পর্যন্ত দাঁড়িয়েছে সেটা তো আজকেই আমরা আপনার কাছ থেকে শেষ পর্যন্ত জানবো। তো দেখা যাক তারপরে সামনে কি হলো।
তারপর ঘুম থেকে উঠার পর দেখি আমার মোবাইলে 262টা কল, 60টার মতো SMS। আমি তো একদম অবাক, এতগুলো ফোন, এতগুলো SMS। তো আমার এক দোকানের কর্মচারী ছিল শাহালি, ওকে আমি ফোন করলাম যে কি ব্যাপার। তো বলছে ইমিডিয়েট তোর মামাকে ফোন কর। তো আমি সাথে সাথে মামাকে ফোন করলাম, মামা বলতেছে ওর মা থানাতে একটা মামলা এফআইআর করার জন্য ওইখানে ট্রাই করতেছে। তো ওইখানে আলটিমেটাম দিছে যে 24 ঘন্টার ভিতরে যদি মেয়ে স্টেটমেন্ট দিতে হবে যে ও ইচ্ছাকৃত ভাবে গেছে, আমি ওকে জোর করে নিয়ে যাই নাই, তাহলে মামলা হবে না, আর না হয় মামলা এফআইআর করে দিবে, আমাদের নামে মামলা হবে, ফ্যামিলি সবার নামে। আমি তো ওটা শোনার পরে একদম অবাক, যে ভুল করলে আমি করছি, এই জন্য কেন আমার ফ্যামিলি, মামা, মামি সবাই কেন ভোগ করবে।
নাও দ্য কমপ্লেক্সিটি বিগান। ওকে, তারা মামলা দিয়ে দিতে চাচ্ছে এবং আপনাদের পুরো পরিবারকে ফাঁসিয়ে দেবে এই মামলাতে, কারণ আমি যতদূর জানি, এটা আপনি তখন বুঝতেন কিনা জানি না, এটা তো নারী নির্যাতন কেস। বাংলাদেশে এই ধরনের কেস হলে খুবই শক্ত হাতে সেটাকে আইনি কর্তৃপক্ষ, তারা কিন্তু খুব শক্ত হাতে ব্যাপারটাকে হ্যান্ডেল করেন।
জি
হ্যাঁ। তো তারপর আপনি কি করলেন?
তো আমি তখন কি করলাম, তারা পুরো করে সবকিছু গুছাই ওকে বললাম চলো এখন চলে যেতে হবে। ও বললো কেন, যখন আসতো তখন তো বলছিল যে যতই যাই হোক আমরা দুজনে একসাথে থাকবো, কোনোদিন যাবো না আর ফিরে। আমি বলছি না এখন তোমার আম্মু অনেক সমস্যা করছে, যেতেই হবে, কারণ আমি সবাইকে ফাঁসাইলেও আমার মামাকে ফাঁসাইতে পারবো না।
এই মুহূর্তে যে ঘটনাটা ঘটল সেখানে আপনি ওর আম্মুর নামটাই নিলেন।
জি,
ওর আব্বুর কোন ভূমিকা কি সেই সময় ছিল?
হ্যাঁ, ওর আব্বু থানার স্টাফের সাথে খুব ভালো রিলেশন ছিল,
আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ওর মার ছিল বেশি, কারণ ওর মার তো রানিং কমিশনার ছিল, তো আর একটু কি ওর বাবা ছিল একটু সহজ সরল টাইপের, তেমন প্যাজ গোজ বেশি একটা বুঝতো
না।
তো আমরা আসার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো আঙ্কেলকে বললাম আঙ্কেল আমাদের তো বাসার সমস্যা হচ্ছে, আমরা এখন চলে যেতে হবে। তো আঙ্কেল বললে তোমরা তো ছোট মানুষ, দুই দিন ছিল আমার এখানে, এখন তোমাদেরকে কিভাবে একা ছাড়ি। আমি বলছি আঙ্কেল আমাকে একটা ট্যাক্সি ক্যাব ঠিক করে দেন, আমরা চলে যাব। তো আঙ্কেল বলছে ঠিক আছে। তো আঙ্কেলের পরিচিত একটা ট্যাক্সি ছিল, ওইটা ঠিক করে দিল। তো আঙ্কেল বলছে আমিও তোমাদের সাথে যাব, তোমাদেরকে বাসায় দিয়ে তারপরে আসবো।
আচ্ছা,
আঙ্কেল কিন্তু আমাদের ওইরকম পরিচিত ছিল না, ব্লাড রিলেশন না, এই তো চোখের দেখা যতটুকু পরিচিত ছিল। তো আঙ্কেল আমাদেরকে নিয়ে আসলো, যখন আসি তখন মনে হচ্ছিল যে জীবনের বুঝি শেষ, ওর সাথে মনে হয় আর আমার কোনদিন দেখা হবে না। ও আমার বুকে মাথা রেখে শুধু কান্না করছিল, আর আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যদি এখন তুমি যে বলো যে আমি তোমাকে জোর করে নিয়ে আসছি বা তুমি তোমার ইচ্ছাকৃত ভাবে আসো নাই, তখন কিন্তু আমাদের সব ফ্যামিলির কিন্তু সমস্যা হবে, আমার কিন্তু লাইফ একদম শেষ হয়ে যাবে, তুমি যা সত্যি তাই বলবা, কাউকে ভয় পেয়ে কোন কিছু বলবো না। বলছে ঠিক আছে। তারপর আসলাম, আসার পর আমি ওকে থানাতে না নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় ঢুকলাম, মামার বাড়িতে। মামা, মামানি, নানা নানি সবাই ওকে পায়ে পর্যন্ত ধরছে যে ডেজি তুমি এরকম কোনো কিছু বলবা না যেন আমাদের সমস্যা হয়, তুমি যা সত্যি তাই বলবা, তুমি তোমার ইচ্ছাকৃত ভাবে গেছো তুমি ওইটা বলবা। ডেজি বলছে আচ্ছা ঠিক আছে। ওকে বুঝাই নিয়ে আমার এক দুলাভাই ছিল, ওকে থানাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওইটা স্টেটমেন্ট দিল যে না আমি ইচ্ছাকৃত ভাবে গেছি, ও আমাকে জোর করে নেয় নাই। তো থানা থেকে আমাকে ডাকলো, তারপর আমি থানাতে গেলাম। যাওয়ার পর হোমনা থানা যত বিএপি লোক ছিল সবাই ছিল ওদের পক্ষে, শুধু থানার ওসি, মামার সাথে ভালো রিলেশন ছিল, থানার ওসি আর এখন বর্তমান উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, উনি ছিল শুধু আমার পক্ষে, আর সবাই ছিল ওদের পক্ষে। তো নিয়ে যাওয়ার পর অনেক কোশ্চেন করলো ওকে যে তোমাকে সে নিয়ে কি জোর করে নিয়ে গেছে, কারণ না আমি আমার ইচ্ছাকৃত ভাবে গেছি, আমি ওকে ভালোবাসি। তো এক পর্যায়ে থানার ওসি আমাকে জিজ্ঞাসা করলো তুমি যে ওকে নিয়ে গেলা, তোমার বয়স তো হয় নাই, তুমি এখন ওকে কি খাওয়া বিয়ে করার পর। তো আমি শুধু জাস্ট একটা কথা বলছিলাম যে আঙ্কেল দেখেন, যাদের হাত নাই তারাও কিন্তু বাঁচতেছে, যাদের এডুকেশন কোয়ালিফিকেশন নাই তারাও কিন্তু বাঁচতেছে, যারা বৃদ্ধ রিক্সা চালায় তারাও কিন্তু বাঁচতেছে, আমার কিন্তু সবগুলোই আছে, এডুকেশন কোয়ালিফিকেশন আছে, শরীরের শক্তি আছে, দুটি হাতও আছে, আমি ওকে নিয়ে বাঁচার মতো একটা পরিশ্রম করে যা উপার্জন করতে পারি তা দিয়ে কিন্তু তাকে নিয়ে আমি থাকতে পারব। এটা শোনার পর উনি আর কিছু বলে নাই। তারপর ওর মার কথা শুরু হইল যে ওর মতো একটা রিক্সাওয়ালার ছেলে আমার মতো মহিলার মেয়েকে নিয়ে চলে গেল, এটা কি কোনদিন সম্ভব, এত একটা হকিনীর পোলা, এরকম যা বিশ্রী ভাষায় বলার সবার সামনে আমাকে বলছিল। আমি শুধু মাত্রা নোয়ারেক্স আমি আর কিছুই বলি নাই, নত করে আছি। এক পর্যায়ে ওইখান থেকে ডিসিশন হইল যে আমাদেরকে আলাদাভাবে থাকতে হবে, আমরা ওই সময় আমরা বলি নাই যে আমরা কোর্ট ম্যারেজ করছি। তো থানার ওসি বলছিল যে তোমরা যদি কোর্ট ম্যারেজ করো এখন কাজ হবে না, আর যদি কাজ হয় তোমরা দুজনেই জেল খাটতে হবে। তো আমরা বলছি ঠিক আছে, আমরা যদি জেল খাটতে হয় জেলই খাটবো। তবু আমরা ওইটা প্রকাশ করি নাই যে আমরা কোর্ট ম্যারেজ করছি, দুজনে বিয়ে করছি। তারপর আমাদেরকে দুজনকে কথা বলার সময় দিল। আর একটা ডিসিশন হলো যে ওর বাবা বলছিল যে আমি তো এখন বিল্ডিং করছি, আমার কাছে কোনো টাকা নাই, আর সামনে যেহেতু ডিজির পরীক্ষার এসএ পরীক্ষার পর আমি ওর কাছে বিয়ে দিয়ে দেব।
এটা কি ডেজির বাবা বলেছে?
জি,
থানাতে,
জি, সবার সামনে।
হ্যাঁ, বললো। তারপর
তারপর বলছে যে এই মুহূর্তে ওরা যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নাই, আমি ওদেরকে বিয়ে দিয়ে দেব। তো সবাই বলছে ঠিক আছে। তো আমাদেরকে দুজনকে কথা বলার সময় দিল। আমরা থানার সামনে দুজনে কথা বলছিলাম যে ও বলছে না আমি তোমাকে ছাড়া যাবো না। আমি বলছি না দেখো, এখন যেহেতু সিদ্ধান্ত হয়েছে তুমি তোমার বাসায় থাকো, যেভাবে হোক তোমাকে আমি নিয়ে আসবো, যেহেতু আমাদের দুজনে বিয়ে হয়েছে, এখন কোন সমস্যা নেই।
তখন পর্যন্ত আপনারা দুজনই জানেন, এছাড়া কেউ জানে না যে আপনাদের বিয়ে হয়েছে, আপনার ফ্রেন্ডরা ছাড়া?
জি, আর কেউ জানে না।
জি, ইনফ্যাক্ট আপনি যেটাকে বিয়ে বলছেন এটা আসলে বিয়ে হয়নি আমার জানা মতে, কারণ কোর্ট ম্যারেজও যদি আপনি করেন সেখানকার যে সিস্টেম বা প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুসারে আপনাদের বিয়ে এক অর্থে হয়নি, কারণ আপনারা সাদা স্ট্যাম্পে দুজন সাইন করেছেন, করার পরে সেই সাদা স্ট্যাম্পটা লয়ারের কাছে দিয়ে দেওয়া হয়েছে, সেই কাগজটা এখন পর্যন্ত আপনারা পাননি, এবং সেটাকে আপনারা বেসিস করে মনে করে নিচ্ছেন যে এটা বিয়ে হয়ে গিয়েছে।
এখানে আরেকটু মিস্টেক হয়ে গেছে যে ওইখানে যাওয়ার পরে ওই একটা কাজী নিয়ে আমাদেরকে বিয়ে পড়াই দিয়েছিল,
ওখানে কাজী নিয়ে গিয়ে একটা বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছিল ধর্মীয় বিধান। তাহলে আপনাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু কোর্ট ম্যারেজের কথা যেটা বারবার আসছে সেটা আসলে এখানে প্রাসঙ্গিকভাবে আসতে পারে, কিন্তু এটাকে যদি কোর্ট ম্যারেজও বলেন তাহলে কোর্ট ম্যারেজের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুসারে আসলে আপনাদের বিয়ে হয়নি। ওকে, তাহলে আপনাদের কাজই ডেকে নিয়ে এসে বিয়ে পড়িয়ে দিয়েছে, এটা কি করেছিল?
এটা আমার ফ্রেন্ডই পরিচিত একটা হুজুর ছিল, ওই হুজুরই আমাদেরকে বিয়ে পড়াই দিয়েছিল, আর ওইখানে আমি 2 লক্ষ টাকা কাবিন দিয়েছিলাম যে যখন আমি ইয়ে করি।
2 লক্ষ টাকা কাবিন দিয়ে আপনি রেজিস্ট্রি করেছিলেন?
জি জি।
তার মানে তো আপনাদের বিয়ে এক অর্থে যদি ওইটাকে কোর্ট ম্যারেজ ধরেন তাহলে এখানে আরেকবার রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে এবং 2 লক্ষ টাকা। কাজই কি এই বিয়ে করাতে রাজি হয়েছিল, কোন সার্টিফিকেট চেয়েছিল?
আমি তো সব ডিটেলস এর জন্য 20,000 টাকা দিয়ে দিয়েছিলাম।
কাকে দিয়েছিলেন আপনি এটা?
ওই যে আমাদের এলাকার যে হুজুর ছিল কাজী, ওনাকে, ওনার রেফারেন্সে ওই হুজুর, ওনার মাধ্যমে বিয়ে হইল।
দেখুন, 20,000 টাকা একটু আগে আপনি যেটা বলছিলেন যে আপনি কোর্ট ম্যারেজের জন্য দিয়েছিলেন,
জি জি,
তাহলে 20,000 টাকা আপনি আবার কাজীকেও দিলেন, ঠিক বুঝতে পারছেন?
20,000 টাকা তো আমি শুধু ওই হুজুরকে, কাজীকে দিলাম। ওই কাজীকে দেওয়ার পর ওই কাজীর পরিচিত একটা হুজুর দিয়ে আমাদেরকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করলো, উনি ফোন করে।
ওকে, নাও আই এম ক্লিয়ার। এবং ওই কাজী যখন বিয়ে পড়াচ্ছে তখন আপনাদের রেজিস্ট্রি হচ্ছে, সেখানে আপনার বয়স বা কি দেখিয়েছে?
আমার বয়স দিয়েছিলাম 21 বছর, আর ডিজির বয়স দিয়েছিলাম 19 বছর।
এটা বাড়িয়ে দিলেন আপনারা? আপনাদের কাছ থেকে কোনো সার্টিফিকেট টার্টিফিকেট কিছু চাইনি?
কিছুই চাইনি।
ওকে, হ্যাঁ, তারপর থানার পরিস্থিতি আমরা
জানলাম। তারপর ওকে আমি বোঝানোর চেষ্টা করলাম, ও বুঝতে চেষ্টা করে নাই, ওর কথা হইল ও আমার সাথে থাকবে। সবাই বোঝালো ওকে, ও রাজি হইল, ওর বাপ মা ওকে নিয়ে চলে গেল। আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম, তো যাওয়ার কিছুক্ষণ পর ডিজি থাইমে গেল। থাইমে যাইয়া বললো যে আমি ওর কাছে চলে যাবো, মানে একটা দৌড় মেরে আমাকে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করলো যে না, তোমাকে ছেড়ে আমি যাবো না, তোমার সাথে থাকবো।
ডেজিকে কি আপনি না করেছিলেন যে সে যেন তার বিয়ের কথাটা কোথাও না বলে?
হ্যাঁ, আমি এটা বলেছিলাম।
কেন বলেছি?
কারণ আমি ওইটা আমার সেন্সে কাজ করতো, যেহেতু আমাদের বয়স এখনো টোটালি একদম কমপ্লিট হয় নাই, যদি আমি এটা ফ্লাশ করি, কারণ কাজী আমাদেরকে বলে দিছিল তখন যে তোমরা যদি এটা ফ্লাশ করো তাহলে তোমাদের সমস্যা হবে।
ওকে, দৌড় দিয়ে আসলে,
দৌড় দিয়ে আসার পর আমাকে জড়ায় ধরলো, জড়ায় ধরে কান্না করতেছে। তো মামা বুঝালো যে মা তুমি যাও, যেভাবে হোক তোমাকে আমি নিয়ে আসবো, পাঠাই দিল বাড়িতে।
কোন মামা এটা? যে মামার সাথে আপনার সম্পর্ক?
আপন মামা।
আপনার আপন মামা?
জি, আমার আপন মামা,
যার দোকান থেকে আপনি 1,20,000 টাকা চুরি করেছেন।
হ্যাঁ, আমার আপন মামা। তো নানু বাড়িতে গেলাম, যাওয়ার পর সবাই আমাকে বকাঝকা করলো, আমি তো অনেক কান্নাকাটি করছিলাম তখন। এভাবে থাকার পর সকালে ও আমাকে ফোন দিল, ওর মার মোবাইল থেকে কথা বললাম, এরপরের দিন কথা বললাম, এর পরের দিন ওর বাবা আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে সেলিম তুই আর এখানে ফোন করবি না।
সেলিম তুই আর এখানে ফোন
করবি না?
তুই বলে?
জি, আমাকে তুই বলে বলতো যে তোমার
সাথে,
তুই ফোন দিলে ডেজির মন খারাপ হয়ে যায়, পড়াশোনা করতে পারে না, ওর সামনে পরীক্ষা, ফোন দিবি না। আমি বলছি ঠিক আছে, আমি আর রিপিট কোনো কথা বলি নাই যে আপনি তো থানার মধ্যে স্টেটমেন্ট দিয়ে আসছিলেন যে আমার সাথে কমিউনিকেশন করতে পারবে, এখন কেন করতে পারবে না, যেহেতু আমি বুঝতে পারছি এই মুহূর্তে হয়তো বা ডিজিকে যাই বলার বলে কিছু একটা ইয়ে করছে। তো ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, আমি প্রতিদিন রাত্রে কান্না করতাম আর স্বপ্নে দেখতাম যে সকালে হয়তো বা সে আমার কাছে চলে আসবে এরকম ভাবে। তো কয়েক মাস গেল, ওর বাড়িতে আমি আমার বাড়িতে, ওর বাপ মা ওকে স্কুলে নিয়ে যায়, আর স্কুলে যেতে হলে আমার দোকানের সামনে দিয়ে ওকে নিয়ে যেতে হয়, যতটুকু দেখতাম এক পলক এটাতে সন্তুষ্ট ছিলাম। তো ওর সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, ও প্রায় কান্না করতো, আমিও কান্না করতাম। আমি বুঝতাম, আমি জানি, আমার বিশ্বাস ছিল যে ও একদিন আমার কাছে আসবে, কারণ আমার ভালোবাসা সত্যি। নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম আর কান্না করতাম যেন আল্লাহ আমি ওকে পাই। একদিন হঠাৎ করে আমি ওই মুহূর্তে আমার সিমটা চেঞ্জ করে ফেলাইছিলাম, তো আমাকে ফোন দিল, আমার মোবাইল অফ। ফোনটা দিছি এভাবে, ওর স্কুলের ম্যাডামের মেয়ে লিমা আপু ছিল, লিমা আপুকে ও যেভাবে হাতে পায়ে দৌড়ে একটু প্লিজ কন্ট্যাক্ট করে দেন। তো রাজি হওয়ার পর আমাকে ফোন দিল, মোবাইল অফ। ওইটা শুনে তো আরো বেশি কান্না ও। তো লিমা বলছে তুমি এখন কান্না করো না, আমি ওর সাথে কথা বলে তোমাকে ওর নাম্বারটা এনে দেবো, তুমি কালকে ওর সাথে কথা বলো। তারপর সে চলে গেল। বিকেলে আমাকে লিমা আপু ডাকলো, বলছে তোমার নাম ছিলি? আমি জি আপু। এই ব্যাপার, ডিজে আজকে আসছিল, তোমাকে ফোন দিয়েছিল কিন্তু তোমার মোবাইল তো অফ, তো ও অনেক কান্নাকাটি করছে, তুমি যে নাম্বারটা তোমার এখন চালু আছে ওই নাম্বারটা তুমি আমাকে দিয়ে দাও। আমি আপুরকে নাম্বারটা দিয়ে দিলাম। পরের দিন ডিজি আমাকে 3-4 মাস পর ফোন দিল। আমি যখন ভাইয়া ফোনটা পাই না, আমার জীবনে যতগুলো সুখের মোমেন্ট ছিল ওইটা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি হ্যাপি মোমেন্ট, যে মুহূর্তে সে আমাকে ফোন দিল। আমি এত খুশি ছিলাম ওই দিন, মানে বলার মতো না। তো ওর সাথে কথা বললাম, কথা বলার পর অনেক খুশি। এরপরের দিন কথা বললাম, এর পরের দিন সে আমাকে বলতেছিল দেখো তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি আমাকে দিবা? আমি বলছি কি চাইবা বলো? বলছে তুমি আমাকে একটা মোবাইল দিবা? আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি ওর একটা বান্ধবী ছিল ওকে দিয়ে একটা মোবাইল দিলাম, একটা সিম দিলাম।
আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার মামা বুঝতে পেরেছিল যে আপনি এত টাকা তার কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছিলেন এবং আপনার সাথে কি আচরণ করেছিল?
না, আমার মামা আমাকে অনেক ভালোবাসে, এর জন্য আমাকে কোনোদিন রিপিট বলে না যে তুই কত টাকা নিছ। মামা একটা কথা, যখন দোকান নিয়েছিল তখন বলছিল এই দোকান তোর জন্য, তুই যদি চাস এটা তুই ডেভেলপ করতে পারিস, তুই যদি চাস এটা তুই ডিস্ট্রয় করতে পারিস, এটা তোর উপরে ডিপেন্ড করবে, এটা তোর ভবিষ্যৎ, আমার জন্য না, তোর জন্য আমি দোকানটা নিয়েছি, তুই কিভাবে গুছাবি এটা তোর ব্যাপার, তোর যা লাগে এখান থেকে নিবি, কোনো সমস্যা নাই। এটা আমাকে মামা ফার্স্ট বলছিল, কিন্তু যাওয়ার পর মামা বুঝতে পারছিল যে আমি কিছু টাকা নিচ্ছি এখান থেকে, কিন্তু এটা বিগ অ্যামাউন্ট ছিল, এটা মামা আশা করতে পারে নাই
এবং এটা নিয়ে সে কোনো জিজ্ঞেস করেনি,
কোনো সময় জিজ্ঞাসা করেনি আমাকে। আজকে আমি প্রথম এট ফার্স্ট সবকিছু বলছি এখানে।
জি, আপনার মামার কথা শুনে আমার রীতিমতো লোভ হচ্ছে যে প্রত্যেকের যদি এরকম একটা মামা থাকতো।
না, আমার মামা অনেক অনেক ভালো, মামাকে আমি সবসময় সিলেক্ট করি, মামা আমাকে অনেক ভালোবাসে। তো আমি একটা ওর বান্ধবীকে দিয়ে একটা মোবাইল দিলাম, বাসায় যা জানতো না কেউ, ও যেন মোবাইল ইউজ করে, শুধু আমি আর ও জানে। তো মামাকে একদিন শেয়ার করলাম, মামা এই ব্যাপার, ডেজির সাথে আমার কথা হয়। অলরেডি তখন আমার কোর্ট ম্যানেজের কাগজ, এই কাগজটা যেটা আমি নিয়ে আসছি আজকে, ওই কাগজটা আমার হাতে এসে পৌঁছল। মামাকে দেখালাম, মামা আবার বাসায় রেখে দিল। তো যেহেতু আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, তো মামা বলতে ঠিক আছে, কথা বলে দেখ কি বলে। তো আমি ওর সাথে কথা বললাম। তো যখন প্রথম দিন ও মোবাইল নেয়, তখন ও বাথরুমে যায়, কথা বলবে আমার সাথে, তো গোসল করবে, এরকম তিনবার গোসল করে প্রথম দিন আমার সাথে, শুধু জাস্ট কথা বলার জন্য।
তিনবার গোসল মানে হচ্ছে আলটিমেটলি কথা বলতে হবে এবং কথা বলার জন্য একবার করে গোসল করতে হবে, তাই তো?
জি।
ওকে,
গোসল করার পর এরপর দিন ওর হেভি জ্বর। তো একদিন রাতে আমি তো ঘুমাই গেছি, অনেক টায়ার্ড, তো ফোন দিল রাত্রে, দিয়ে বলতেছে আমি কালকে চলে আসবো তোমার বাসায়। আমি বলছি দেখো ফান করো না, একটু সবকিছু দেখে তারপর ইয়া করো, না চলে আসবো। আমি মনে হচ্ছে ও জাস্ট ফান করতেছে, বুঝি ঠিক আছে চলে আসো তুমি। সকালে ও সবকিছু যা যা গুছানোর গুছায়া স্কুলে আসলো। আসার পর আমাদের মার্কেটে দোতলা থেকে কল করলো আমাকে, তুমি কোথায়? আমি বলছি আমি দোকানে। তো বলছে আমি উপরে আছি, তুমি রিক্সা নিয়ে দাঁড়াও, আমি তোমার সাথে চলে যাবো।
চলে যাবে মানে কি? আবার চলে যাবে?
আমার বাসায় চলে যাবে।
বাসা তো ওদের বাসা থেকে মাত্র দুইটা বাড়ির ডিস্টেন্স ছিল।
জি, কিন্তু আমি তো থাকি তখন মামার বাসাতে।
ওকে, মামার বাসা কত দূর ছিল দূরে?
ওদের বাসা থেকে 1 কিলোমিটার দূরে।
জি।
তো মামাকে বললাম, মামা ডিজি তো চলে যেতে চায় আমার সাথে আবার আপনাদের বাসায়। বলছে ঠিক আছে তাহলে তুই নিয়ে যা, আমি এদিকে দেখতেছি। তো মামা দোকানে বসায়া আমি একটা রিক্সা নিয়ে ওকে নিয়ে আমার বাসায় চলে গেলাম। ওকে রেখে আবার ফিরতি ব্যাগ দিলাম, দোকানে আসলাম। আসার পর এই মুহূর্তে আবার জানাজানি হয়ে গেল, ডিজি আমার বাসায় চলে গেছে। ওর মা তখন ভোটার লিস্টের কাজ চলছিল, তো আর্মিদের ক্যাম্প ছিল ওইখানে, ওই টিম ক্যাপ্টেনের কাছে কমপ্লেন করলো যে আমার মেয়েকে কিছু ছেলে উঠে নিয়ে গেছে, আর ওটা লিডার হচ্ছে সেলিম, আমার নাম বললো। ধাপ ধাপ আর্মি আমার দোকানের সামনে এসে আমাকে ঘিরে করলো, আর ক্যাপ্টেন এসে আমাকে বললো যে দোকান থেকে নাম। তার নাম সেলিম? আমি জি। দোকান থেকে নামলাম, নামার পর আমাকে বলতেছে কিসে পড়িস? আমি বলছি ইন্টার সেকেন্ড ইয়ার। তুই নাকি তোর ছেলে বেলে নিয়ে ওনার মেয়েকে উঠে নিয়ে গেছিস? আমি বলছি না স্যার, মিথ্যা কথা। না, তুই উঠে নিয়ে গেছিস। তো আমি রিপ্লে আবার বলছি যে স্যার আপনি এখন আমার সাথে যাবেন, যাওয়ার পর ওনার মেয়েকে জিজ্ঞেস করবেন, ওনার মেয়ে যদি বলে যে আমি ওকে উঠে নিয়ে গেছি, তখন আমার মাথাটা আমি ডাউন করে দিয়ে বলছি যে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা ভিতে নিব। এটা শোনার পর উনি অবশ্যই যে কনফিডেন্স যে না ছেলেটা এরকম করতে পারে না। তো আমাকে উনি অনেকক্ষণ বুঝেল, দেখো বাবা তোমার তো বয়স এখন মাত্র, তুমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ো, তোমার মতো আমার একটা ছেলেও আছে, এই বয়সে কেন এটা করতে গেলা? অনেকক্ষণ ভালো একটা সাজেশন দিয়া উনি চলে গেছে। চলে যাওয়ার পর ওর মাকে বললো যে না এই ছেলে এটা করতে পারে না, আপনি যদি এর থেকে বেশি কোন স্টেটমেন্ট নেওয়ার থাকে আপনি থানাতে যা যোগাযোগ করেন।
দ্যাট ওয়াজ গুড জব। ওকে,
তো উনি থানাতে গিয়ে, তখন একটা দরকার ছিল, ওর মার সাথে ভালো রিলেশন ছিল, ওনাকে যে কমপ্লেন করলো, উনি থানা থেকে পুলিশ স্টাফ নিয়ে আমাদের নানু বাড়িতে গেল। যাওয়ার পর ডিজি জিজ্ঞেস করলো যে তোমাকে নাকি উঠে নিয়ে আসছে? না, আমি আমার হাজবেন্ডের বাড়িতে চলে আসছি, এই তো আমাদের কোর্ট ম্যানেজের কাগজ। প্রথম তখন কোর্ট ম্যানেজের কাগজ দেখানো হয়,
সবার
সামনে শো করা হয়। তো ওরা দেখে বুঝতে পারলো যে না বিয়ে হয়ে গেছে অলরেডি একদম কমপ্লিট। তো ওরা তখন আর কোনো কিছু বার্গেনিং না করে চলে আসলো। তখন ডিজি আমার বাড়িতে থাকতে শুরু করলো। তো আমি
মারা কি জানলো ব্যাপারটা যে আপনারা বিয়ে করে ফেলেছেন?
হ্যাঁ, তখন এটা ফ্ল্যাশ হয়েছে প্রথম।
ফ্ল্যাশ হওয়ার পর ওর মায়ের প্রতিক্রিয়া কি ছিল?
তখন তো কোনো কিছু করার নেই, বিয়ে হয়ে গেছে, থানা থেকে দিয়ে দিয়েছে যে না বিয়ে একদম জেনুইন হয়েছে।
চারপাশের লোকজনও তো নিশ্চয়ই আপনাদের ব্যাপারগুলো জানতো, এবং জানাজানির পরে তো মোটামুটি তারাও ক্লিয়ার হয়ে গেল যে আপনাদের মধ্যে বিয়ে
হয়ে গেছে তখন।
ওকে, তারপর?
তখন ডিজি আমার বাড়িতে থাকতে শুরু করলো। ওর এক মাস আছে পরীক্ষা, আর আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার 2 মাস আছে ফাইনাল পরীক্ষার। এর মধ্যে আমি পড়াশোনা করতে পারি না, কলেজে যাইতে পারি না, শুধু দোকান নিয়ে থাকতাম, আর অ্যাকাউন্টিং আর পরিসংখ্যান শুধু জাস্ট স্যারের কাছে যে প্রাইভেট পড়তাম। আর কোন কিছু
বাড়ি মানে কি আপনার যে বাড়ি সে বাড়িতে থাকলো নাকি নানু বাড়ি?
নানু বাড়িতে
আপনার নানু বাড়িতে থাকলো, যে 1 মাইল দূরত্বে।
আমার জীবনে ভাই আসলে সবচেয়ে ভুল হয়েছে এখানে, ওকে আমার নানু বাড়িতে রাখাটা। আর আমার নানু বাড়ির পরিবেশটা একটু বলি, তখন আমার খালা যে হাজবেন্ড খালু ছিল ওর জবলেস ছিল, ও বাইরে চলে যাবে, এই জন্য আমরা সবার নানানের উপর ডিপেন্ড ছিলাম। ওদের ইনকাম সোর্স ছিল না, এই জন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছিল, বা যে কোনো ব্যাপার নিয়ে খালা নানু ঝগড়া লাগতো বেশি।
জি,
একটা উশৃঙ্খলন ফ্যামিলি বলবো আমি, ওদেরকে ছোট করি না, ওদের মধ্যে অনেক ভালোবাসা,
এক ধরনের উশৃঙ্খলতা ছিল ওই সময়, কোনো ডিসিপ্লিন ছিল না ফ্যামিলির মধ্যে।
জি জি। তো ওকে নিয়ে ওইখানে থাকি, ও তো এই পরিবেশে এসে একদম হতবাক হয়ে গেছে যে আসলে কোথায় আসলাম। তো আমি ওকে সবসময় বোঝানোর চেষ্টা করতাম, নানা নানুকে বুঝাইতাম একভাবে, ওকে বুঝাইতাম একভাবে। তো ওর পরীক্ষার 1 মাস আছে, আমার পরীক্ষার 2 মাস আছে। এই মুহূর্তে মামাকে আমি প্রেশার ক্রিয়েট করলাম যে মামা আমি দোকানদারি করতে পারবো না, আমি এর সামনে পরীক্ষা দিব। তো মামা কি করলো, আমার সাথে রাগ করে সব বিষয় মিলিয়ে দোকান ছাড়ার সিদ্ধান্ত নিল। তো মামা রাগ করে দোকান ছেড়ে দিল, বিক্রি করে দিল। তো আমি তখন আর কিছু নাই। এর ফাঁকে আমি সবসময় ফিউচার প্ল্যান করে কাজ করতাম, কারণ আমি জানতাম যখন আমি মামার বাড়িতে থাকবো আমার কোনো জব নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে চলবো, বা ফ্যামিলি থেকে আমাকে খরচ দেওয়ার মতো তো এবিলিটি নাই আমার ফ্যামিলির। তো আমি তখন প্রায় 30,000 টাকার মতো ক্যাশ করেছিলাম শুধু জাস্ট আমার চলার জন্য। ওকে পড়াচ্ছিলাম, আমার 2 মাস সময় আছে, 2 মাসের থেকে 1 মাস কমপ্লিট ওর জন্য আমি সময় ব্যয় করলাম, ওকে পরীক্ষা দেওয়ার জন্য সবকিছু ওকে কইরা ওকে পরীক্ষা দেওয়াইলাম 1 মাস। এসি পরীক্ষা শেষ ওর, তখন আমার পরীক্ষার সামনে 1 মাস বাকি, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু ওর পরীক্ষা শেষ, ও আমার সাথে দুষ্টামি করতো কি ও বুঝতো না, আসলে আবেগপ্রবণ ছিল অনেক বেশি। আমি পড়তেছি, আমার পেছনে যায় গলায় ধরতো যে যান কি করো পড়ো ভালো করে পড়ো এরকম আমার কাছে, আর আমি পড়ার মধ্যে বসলে কেউ আমাকে ডিস্টার্ব করলো আমার অনেক অনেক বিরক্ত লাগে। তো ওকে আমি তখন আমার কাছে ইয়া লাগতো না যে প্লিজ তুমি এখন দুষ্টামি করো না আমি পড়তেছি, ওটা বুঝতো না। যখন কথা বলো ওর সাথে কথা বলতে হবে, ও আদারস কোনো কিছু বোঝে না, আমি ওকে বোঝানোর চেষ্টা করি কিন্তু বুঝে না। তখন দেখি যে এক রুমে দুজনে পড়া ইম্পসিবল, তো আমি যে রুমে দুজনে থাকতাম এই রুম থেকে অন্য একটা রুমে আমার সব লেখাপড়ার টেবিল বই খাতা সব শিফট করলাম, ওইখানে চলে গেলাম। তো ও ওইটা আবার পছন্দ করল না। তো আমি রাত 1-2 পর্যন্ত পড়াশোনা করি।
আর ও কি জেগে থাকতো?
হ্যাঁ, ও আমার জন্য জেগে থাকতো, ঘুমাতো না। তো আমি যাইতাম, যাওয়ার পর মাঝে মাঝে ও আমাকে অনেক রিকোয়েস্ট করতো যে
ওকে একটু একটু হোল্ড, এই জায়গাটাতে আপনার কিছু কাগজপত্র চলে এসেছে। শাকিল, কিছু জিনিস আমাকে একটু বলো যে যে জিনিসগুলো তুমি এতক্ষণ ধরে দেখলে সেগুলো ঠিক আছে কিনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, ওরা যে বিয়েটা করেছিল, বিবাহের যে হলফনামা আমরা বলতে পারি যে কোর্ট ম্যারেজ, এবং একই সাথে সেটার একটা রেজিস্ট্রি কপি আমাদের এখানে চলে এসছে, সেই সময়ের ছবি সহ সবকিছু আমাদের এখানে হাতে আছে। শাকিল এটা চেক করেছে, আমরা শাকিলের কাছ থেকে জানবো যে সবকিছু ঠিক আছে কিনা, এগুলো সত্য কিনা।
কিভরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমি দেখছিলাম যে সেলিম যে তার বিয়ের কথা বলল, তারা যে পরিবারের অভিভাবকদের অমতে যে বিয়ে করেছে ডেইজিকে সহ, সেই কাগজপত্র যেটা সরকারি কাগজপত্র বিবাহের হলফনামা যেটাকে বলে, স্ট্যাম্পের উপরে লেখা এবং তাদের স্বাক্ষর সহ সেই বিয়ের কাগজপত্র আমরা এই জায়গাটাতে দেখছি। এবং ও যেটা উল্লেখ করেছে যে ওর বয়স 23 বছর দেয়া, এবং একইভাবে ডেইজির বয়স অপরিণত হলেও তার এখানে 19 বছর দিয়ে তারা কিন্তু বিবাহ করেছে। এবং একইভাবে আরো কিছু কাগজপত্র এসেছে যেটা গল্পের প্রেক্ষাপটে আপনারা একে একে জানতে পারবেন।
তারপরে যেসব কাগজপত্র এখানে দেখানো হয়েছে ও নিয়ে এসছে, সেগুলো সবই সত্য, তাই তো?
হ্যাঁ, সবকিছুই সত্যি।
আচ্ছা, অনেক ধন্যবাদ শাকিল। আমরা আপনার গল্পে আবারও ফিরি। আপনি যেটা বলছিলেন যে রুম আলাদা করে ফেলেন, যেটা ও পছন্দ করছিল না, এক ধরনের মনোমালিন্য তৈরি হচ্ছে।
জি, দুজনের মধ্যে। তো মাঝে মাঝে ও আমাকে অনেক রিকোয়েস্ট করত ওর সাথে, মানে স্বামীর যে অধিকার ফিজিক্যাল রিলেশন বা দৈহিক সম্পর্ক এটা করার জন্য, বাট আমি ওই সময় করতাম না, কারণ আমি এটা বুঝতাম যে সকাল আমার পড়তে হবে, ঘুম থেকে উঠছো, আমি এটা মাঝে মাঝে করতাম না। আমার একটাই চিন্তা তখন, আমি যদি এখন ফেল করি তাহলে আমার ফ্যামিলি সবাই বলবে যে ডেজির জন্য আমি ফেল করেছি, যেহেতু আমার এসিতে ভালো একটা রেজাল্ট করেছিলাম। এই জন্য আমি চাচ্ছিলাম যেন আমি পাস করি আপাতত, যেন ওর ওই বদনামটা না হয়, এই জন্য চাইছিলাম, কিন্তু ও ওটা বুঝত না। তো একদিন আমার এক কাজিন আসছিল আমাদের বাড়িতে, আসার পর ওদের কাছে সে কমপ্লেন দিয়েছিল যে আমি এরকম জানলে এখানে আসতাম না, কারণ সে সারাক্ষণ পড়াশোনা করে আমাকে সময় দেয় না। পরে ওরা আমাকে বলছিল, যাওয়ার পর আমার সামনে পরীক্ষা এসে পড়ছে। তো একদিন থানাতে অনুষ্ঠান ছিল, পর ওকে আমি নিয়ে যাই গান গাওয়ার জন্য, ও গান গাবে, ওর বাবা আসলো, আমি ছিলাম, ওই আদারগা ছিল। তো ডেজি আর দারগা আর ডেজির আব্বু ওরা কথা বলবে, তো আমাকে বলছে তুই দাঁড়া, আমি ডেজির সাথে কিছু কথা বলবো। তো ওরা কি কথা বলছে আমি সঠিক জানি নাই, প্রায় 2 ঘন্টা কথা বলছে ওরা। কথা বলার পর গানটান অনুষ্ঠান শেষ করার পর রাত্রে আমরা প্রায় 9টার দিকে গেলাম, বাড়ি থেকে ফোন দিচ্ছে যে তোর পরীক্ষা, তুই এতক্ষণ কি করতেছিস, অনেক রাগারাগি। তো বাসায় গেলাম, যাওয়ার পর মামানি বলতেছিল যে আমাদের পুলিশ নিয়ে গেছিল। তো মামানি বলতেছিল, নানির কাছে বলল যে এত রাত্রে বাসায় পুলিশ আসছে, মানুষ তো দেখলে মনে করবে যে আমার মামা, যে সবু আমার মামার নাম, ওকে ধরে নেওয়ার জন্য আসছে, এগুলা কি ঠিক? তখন নানি আবার অনেক রাগারাগি করলো, খালা অনেক চেঁচাতেতি করলো আমাদের সাথে। তো এক পর্যায়ে ডিজির সাথে একটু রাগারাগি হইল, ডিজিও একটু কথার একটু উত্তর দিল, আমার খালাও অনেক চিল্লাচিল্লি করলো। তো ও অনেক কষ্ট করলো, আমি অনেক কান্নাকাটি করলাম, ও অনেক কান্নাকাটি করলো। তো মামা দুজনকে বুঝাইয়া খাওয়া দাওয়ার জন্য ইয়া করলো। তো আমরা কিছু খাইলাম না, রাত্রে দুজনে না খাইয়ে ঘুমাই রইলাম। তারপর আমার পরীক্ষা আসতেছে, যখন পরীক্ষা ছিল 26 তারিখ, আমাকে মামা বলছিল যে 21 তারিখ তো লাস্ট ডেট গ্যাস বিল দেওয়ার, তুই 20 তারিখে গ্যাস বিলটা দিয়ে আস। তো আমি বাজারে গেলাম, ব্যাংকে যাওয়ার পর বাসা থেকে কল করলো আমাকে, কল করে বলতেছে যে ডিজি কোথায়? আমি তো বলছি ডিজি তো বাসায়, ডিজি তো বাসায় নাই। আমি সঙ্গে সঙ্গে বাসায় দৌড় মেরে চলে গেলাম। বাসায় যাওয়ার পর খোঁজখবর নিয়ে দেখি ও ওদের বাড়িতে চলে গেছে, কারো কাছে না বলে কোনো কিছু। তখন আমি কি করব, চোখে মুখে কিছুই দেখতে পারছিলাম না, একদম ধারা থেকে বসে পড়লাম। বসে কি করবো, আমার সামনে পরীক্ষা, ও বাসায় চলে গেছে। যাওয়ার পর আবার ওর মা আরেক ঝামেলা শুরু করলো যে ওকে মেরে আমরা বাড়িতে পাঠিয়ে দিলাম, ওর মা থানাতে মামলা করবে। তারপরে আমি কিছুদিন অনেকদিন বাড়িতে ছিলাম না, আমার পরীক্ষার সামনে। রাত্রে আমার ফ্রেন্ডের বাড়ি আলামিন, ওর বাসায় ছিলাম রাত্রে, মামা থাকতো বাইরে। মামাকে একটা মামলা দেওয়া হয়েছে যে তখন হোমনার মধ্যে যারা ক্রাইম করত ওই চার্ডে দরগার মাধ্যমে, যেহেতু ওর মার সাথে ভালো রিলেশন ছিল, ওই চার্ডে মামার নাম দিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য মামা বারে বারে থাকতে হয়েছে। আর ওটা সলভ করা হয়েছে মামার এক মামা শ্বশুর দিয়ে, উনি আবার কর্নেল, ওনাকে দিয়ে। আমার নামে মামলা দিল না, আমি ভয়ে ছিলাম আর কি। তখন আর কিছুই মানে পরীক্ষা দেওয়ার জন্য কোন ইয়া না, আমি শুধু দুবছর মধ্যে এক মাস পড়লাম, আবার এরকম একটা ধাক্কা, পরীক্ষা দিব না। তো মামা বলল যাই হয়েছে পরীক্ষাটা দি, আমি বলছি না পরীক্ষা দিব না। তো অনেক জোর টোর করে রিকোয়েস্ট করে পরীক্ষা দেওয়ার জন্য ইয়ে করলো। তো পরীক্ষা যেদিন দেব, পরীক্ষা 26 তারিখ, 26 তারিখ সকালে আমাকে ডিজি ফোন দিল, ও তখন ঢাকাতে। ঢাকাতে থাকার পর আমাকে ফোন দিয়ে বলতেছে দেখো যান, আমি তো আইসা পড়ছি, আমি তো বুঝতে পারি না যে এরকম হবে। আমি তো ভাবছিলাম যে সম্পর্কটা মনে হয় মেনে নেবে। তা আমি বলছি তুমি চলে গেলে কেন? তো বলছে যে আমি তো আসতাম না, কিন্তু তোমার খালা আমাকে একটা থাপ্পড় দিছে, এই জন্য আমি রাগটা নিজে কন্ট্রোল করে রাখতে পারি নাই, এই জন্য আইসা পড়ছি। তারপর আমি বলছি এটা তোমার ঠিক হয় না, তুমি আমাকে এরকম একটা মুহূর্তে রেখে আমার পরীক্ষা, তুমি চলে গেলে আমার জন্য দোয়া করো তুমি। তারপর এটা বলে রেখে দিছি। তারপর ওই দিন পরীক্ষা খুব ভালো হয়েছিল, ইংলিশ পরীক্ষা। এভাবে পরীক্ষা দিতেছিলাম, পরীক্ষা আমি ওইটা বলবো না, পরীক্ষা পরীক্ষার মতো না, এই তো পরীক্ষার আগের দিন খেলতে চলে যেতাম, মানে চাইতাম যে আনন্দের মধ্যে থাকি। পরীক্ষা দেওয়ার পর আমি একটা গ্রুপের সাথে মিশা যাই যারা নিয়ন্ত্রণে গাড়ি চালাত। আমি এই এয়ারপোর্টে অনেক রাত্র কাটাইছি, এখানে ওদের সাথে চলে আসতাম, সকাল 8টার সময় বের হইলে রাত্রে 2-3টা পর্যন্ত বাইরে থাকতাম, তারপর বাসায় যেতাম। বাসা থেকে তখন কিছু বলতো না, আমি আমার মতো চলি, ওদের সাথে থাকতাম। বিদেশ থেকে কোনো লোক আসলে টিপ নিয়ে ওদের মালামাল বহন করতাম, এরকম একটা পরিস্থিতি ছিল। তখন আমি বলছি যে আমি ঢাকাতে যাব, কুচিন করব। সরি, এর মধ্যে একটা ইয়ে হয়ে গেছে যে আমার পরীক্ষা শেষ হয়েছিল আপনার 9 তারিখ, 10 তারিখে আমার এই ডিভোর্স লেটারটা আসলো।
ধাম করে ডিভোর্সে চলে গেলেন, মানে আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না, মানে আপনাদের মধ্যে একটা মনোমালিন্য চলছে সেটা ঠিক আছে, কিন্তু সেটা ও স্বীকার করেছে ওর জায়গাটা থেকে যে রাগ করে কেউ একজন কিছু করে ফেলেছে, আপনিও আপনার জায়গা থেকে স্বীকার করেছেন, ঠিক আছে, কিন্তু ধাম করে ডিভোর্স লেটার ঠিক বুঝলাম না।
আমার বাড়ি থেকে যাওয়ার পর আমি ওর মাকে ফোন দিয়েছিলাম যে ডিজি কই, তোর মা আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, যে তুই রিস কলার ছিল, তোর সাথে আমার চ্যালেঞ্জ ছিল। আমি বলছিলাম যে ওর যদি 10টা বাচ্চা হয় আমি তোর কাছ থেকে ওরে নিয়ে আসবো, কিন্তু তোর কাছে আমার মেয়ে বিয়ে দিব না কোনো দিনও না, এই তো আমি জিতছি। মানে অনেক কিছু বললো, তুই তোটা রিস কলার ছিল, তুই কিভাবে বুঝছিস যে তোর সাথে আমার মেয়ে থাকবে, 2 মাস ছিল, এটা অনেক বেশি ছিল, বুঝছে তো তুই রাখতে পারবি না, এরকম বলছে। তো আমি বলছি দেখেন, আপনি হয়তো এখন অনেক বড় লোক, কিন্তু মানুষ তো আর সবসময় এক থাকে না, আমি হয়তো বা কোনো একদিন চেঞ্জ হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, আপনার সাথে আমার একটা চ্যালেঞ্জ, আমিও আপনার মতো একটা 3-তলা বিল্ডিং করে আপনাকে দেখাই দিয়ে যাবো, ওর মার সাথে আমি তখন একটা চ্যালেঞ্জ করি, জিত করি। তারপর ওর মার সাথে আমার কথা কাটাকাটি হওয়ার পর মোবাইল রেখে দেয়। তো আমার 9 তারিখে পরীক্ষা শেষ, 10 তারিখে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়।
এবং এই ডিভোর্স লেটার পাঠানোর আগে কি আপনার সঙ্গে কোন ধরনের কোনো কিছু কথাবার্তা বা কোনো আজ কোনো কিছু দিয়েছিল?
না, শুধু আমার জাস্ট একদিন কথা হয়েছিল, যেদিন আমার পরীক্ষা ছিল সকালে ফোন দিয়েছিল, আর এরপর আর কোন কথা হয় নাই।
ওকে, ডিভোর্স লেটারটা আমার হাতে রয়েছে প্রিয় শ্রোতা। একটু আগে যেটা শাকিল চেক করে দেখেছে, তালাকের যে কারণগুলো এখানে দেখানো হয়েছে, তালাক করলে সাধারণত যেসব কারণগুলো দেখানো হয় সেসব কারণই সে এখানে দেখিয়েছে। ডেইজি আপনি তার নাম বলছেন এবং ডেইজি হচ্ছে তার ডাক নাম, আইরিন আক্তার ডেইজি। এখানে যেটা বলেছে যে বেশ কিছু কারণ, সেটা হচ্ছে 6 নম্বর কারণটা আমি যেটা দেখতে পেলাম, যেহেতু আমি হলফকারিনী প্রাপ্ত বয়স্কা হইনি এবং হলফনামার দ্বারা হলফ করার মতো উপযুক্ত বয়সও আমার হয়নি, আমার দ্বারা জোরপূর্বক হলফনামায় স্বাক্ষর করাই আছে মাত্র। তার মানে যেটা বলল যে 2 মাস পরে রেজাল্ট, আমরা যেটা দেখলাম যে পেপারটিতে বিবাহের যে হলফনামা, যেটা আপনারা 50 টাকাতে স্ট্যাম্পটা কিনে নিয়ে এসেছিলেন আপনার বন্ধুর দ্বারা, সেই হলফনামায় সে স্বেচ্ছায় স্বাক্ষর করলো আপনার কথা মতো, সে এখন তালাকনামাতে বলছে যে আপনি তাকে জোর করিয়ে স্বাক্ষর করিয়েছিলেন। আবারও আমি সেই 13 এবং 17 বছরের বাচ্চাদের কাছে, মানে কিশোরদের কাছে একটু ফিরে যেতে চাই। প্লিজ লিসন ইট ভেরি ভেরি কেয়ারফুললি অ্যান্ড আস্ক ইউর ইমোশন যে সে কি এখনো ঠিক আগের মতোই আছে, নাকি একটু হলেও যুক্তিযুক্তভাবে চিন্তা করার সুযোগ তোমাকে তৈরি করে দিয়েছে, যারা আলটিমেটলি সেলিমের মতো করতে পারো ভবিষ্যতে বা করার সম্ভাবনায় ছিলে, তাদের জন্য আমার এই প্রশ্ন। ওকে, তারপর
আমি যখন বুঝতে পারলাম যে এটা ডিভোর্স লেটার, আমি খুলেও দেখি নাই, শুধু যখন সাকিল ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার, তখন বলছিল যখন যে এই এভিডেন্স গুলো তুমি নিয়ে আসবা, তখনই জাস্ট আমি খুলে দেখছিলাম যে এখানে কি কি কারণ দর্শানো হয়েছে।
তার মানে হ্যালো 920 থেকে যোগাযোগ করার পরে যখন আপনার এভিডেন্স গুলো চাওয়া হয়েছে, তখনই আপনি সর্বপ্রথম আপনার তালাকনামাটা খুলে দেখেছেন, এর আগে দেখেননি?
না, এর আগে কখনোই আমি দেখি নাই।
ওকে, দেন
দেওয়ার পর আমার এইভাবে চলছে, আমি একটা খারাপ পর্যায়ে চলে গেছিলাম, বিভিন্ন সিগারেট এগুলো সবকিছু খাইতাম, তো আমি চাইছিলাম যে ওকে ভুলার জন্য, ভুলে থাকার জন্য। তো যারা মোটর লাইনে আছে তাদেরকে বুঝিনি কেমন, তারা একটু ইয়া থাকে, ওদেরকে আমি ছোট করে দেখছি না, ওদের সাথে থাকতাম, এরকম ড্রাগ এডিক্টে ছিলাম মোটামুটি, এরকম সময় গেছে, আমি 2 টাকা নিয়ে 1 সপ্তাহ আমার সময় কাটাইছিলাম, আমার কাছে টাকাই ছিল না কোনো, কিন্তু আমি হতাশাগ্রস্ত হই নাই। আমার কিছু ফ্রেন্ড ছিল যারা ক্রাইম করত, বাট আমি ওইদিকে যাইতাম না, কারণ আমি একটা জিনিস সবসময় মাথায় রাখতাম যে আমি জীবনে যাই করি একদম অনেস্টলি করব, আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি, মানুষের টাকার প্রতি লোভ এগুলো আমার মধ্যে নাই, টাকার প্রতি লোভ ধৈর্য আল্লাহ অনেক বেশি দিছে। তো এইভাবে চলতেছিল আমার, চলার পর ওর কিছুদিন পর শুনতে পারলাম ওর বিয়ে হয়ে গেছে, ঢাকাতে আইনা ওকে বিয়ে দিয়ে দিছে, এলাকায় ছড়াইলো যে ওর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, আমার কাছ থেকে নিয়ে গেছে, এখন ভালো একটা হাজব্যান্ডের কাছে বিয়ে দিছে,
এগুলো এলাকায় ছড়িয়ে গেল,
জি থাইল্যান্ড গেছে ওরা,
এই যে ছড়ানোর ব্যাপারটা, এই থাইল্যান্ড গিয়েছে হানিমুনে,
জি
ওকে, এবং সে হচ্ছে ইঞ্জিনিয়ার। আর এই যে ছড়ানোর ব্যাপারটা, এটা কত সালের ঘটনা বলেন তো?
এটা
2008 সালে, জি ওকে। তারপর
আমার কাছে অনেক, তখন অনেক বেশি খারাপ লাগতো যখন মানুষ এসে বলতো এরকম এরকম, তোর যোগ্যতা নাই, এখন একটা যোগ্যতা সম্পূর্ণ মানুষের কাছে বিয়ে দিছে ওর, ওর এটাই ছিল প্রাপ্য।
এই শোনা কথা আসলে কতটুকু সত্য ছিল বা আদৌ সত্য ছিল কিনা সেই প্রশ্নের উত্তর মিলবে একটু পর। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আশা করছি আমাদের সাথেই থাকবেন। অদ্ভুত একটা, কি বলবো, এক ধরনের ঢেউয়ের মধ্যে রয়েছি, জীবনের দোলাচাল আমরা যেটাকে বলি, এবং সেই ঢেউটা কখনো কখনো তীরে ভিড়ছে, প্রত্যাশিত ঢেউ, এবং কখনো কখনো ভিড়ছে না। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো, নদী কি শুকিয়ে গেল, নাকি নদীতে একেবারে জলে টাইটুম্বুর অবস্থা? ফিলিংস এর যে জায়গাটা, সেই জায়গাটা আসলে শেষ পর্যন্ত কি, এবং ভালোবাসার জায়গাটা, সেই যে ছোটবেলাতে শুরু হয়েছিল সেই জায়গাটা এখন সেলিমের মধ্যে কি অবস্থায় আছে, সেটা জানাটা আসলে খুবই জরুরি। আমরা বারবারই বলে থাকি হ্যালো 920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলবে, লাভ দুঃখ কষ্ট ভালোবাসা হিট করা ভৌতিক যেটাই বলেন না কেন, আপনি সবকিছু জীবনেই ঘটে, এবং জীবনের গল্প সবকিছুর সংমিশ্রণ, এবং এখানে সে কেউ শুধু ভালোবাসার গল্প বলে যাবে, কেউ শুধু একের পর এক ভালোবাসা বা দুঃখ বা একটা বেদনায় পড়ে মানুষের কাছ থেকে শুধু আর্থিক সাহায্য চেয়ে যাবে, কিংবা খুব বেশি পরিমাণে বলা যেতে পারে যে এক ধরনের, যেটার কোন রিয়েলিস্টিক ফিগার নেই, এই ধরনের গল্প বলে এক ধরনের ভয় সঞ্চার তৈরি করবে, কিংবা এক ধরনের ব্যর্থতার কথা বলবে, কিংবা এক ধরনের সফলতার কথা বলে যাবে, শুধুমাত্র সফলতা হলেই সেটাকে বড় করে প্রচার করতে হবে, শুধুমাত্র ব্যর্থতা হলে মানুষের মনে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে হলে এক ধরনের ইমোশন তৈরি করতে হবে, নট লাইক দ্যাট। এটা একটা ক্যানভাস, এবং এই ক্যানভাসে জীবনের যে কোনো ধরনের গল্পই এখানে আশ্রয় পেতে পারে। শর্ত হচ্ছে একটাই, যে আপনার জীবনের গল্প শোনার পরে কেউ যদি কিছু শিখতে চায়, কেউ যদি শেখার কোন অ্যাঙ্গেল খুঁজে বের করতে চায়, তাহলে সেই অ্যাঙ্গেলটি আপনার গল্পে রয়েছে কিনা। আজকে হ্যালো 920 তে সেলিম আছে, এবং হ্যালো 920 তে সেলিম আমার মনে হয় যে 13, 14 কিংবা 18 যাই বলি না কেন, সেই বয়সের, কিশোর বয়সের, তরুণ বয়সের, যারা শুধুমাত্র ইমোশন নিয়ে চোখ বন্ধ করে একজন আরেকজনের দিকে ছুটে যাও, তাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই গল্প আমরা সেটা জানবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনি চাইলে সেলিমকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথে থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি হ্যালো 8920-তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর সেলিম রয়েছে আজকে আমাদের সাথে, সেলিম তার জীবনের গল্প এখানে বলছে, এবং সেলিমের জীবনের গল্প যতই আমরা শুনছি ততই বেশি অবাক হচ্ছে। ভালোবাসা অন্ধ, একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড বা লাভ রানস ব্লাইন্ড। ভালোবাসার আসলে চোখ নাক মুখ কান কিছুই নেই, শুধুমাত্র একটা হৃদয় ছাড়া, একেবারে অন্ধের গতিতে, ঝড়ের গতিতে চলতে থাকে, ডানে পিছে আগে সামনে কোথায় কে আছে দেখার কোনো সুযোগ নেই, শুধু গতি।
ইজ আ পাওয়ার। এই পাওয়ারটাকে যদি সুশৃঙ্খলভাবে যদি ধরে না রাখা যায়, এই পাওয়ারটাকে যদি সুনিয়ন্ত্রিত করা না যায়, আমি বলছি না কন্ট্রোল করতে হবে, আমি বলছি সুনিয়ন্ত্রিত, সুনিয়ন্ত্রিত যদি না করা যায় তাহলে ইট ক্যান বি আ ডিজাস্টার ফর লাইফ। যাই হোক, আমরা বলছি না সেলিম ডিজাস্টারের মধ্যে আছে, আমি বলতে চাই যে সেলিম আসলে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা একটু আবিষ্কার করব এবং সেখানে আমরা ফিরে যাব। তবে তার আগে বলছি প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদের ফেসবুকে এই মুহূর্তে আবারও চলে আসতে পারেন এবং দেখতে পারেন সেলিমের ডকুমেন্টস বা ছবিগুলো। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং একটি কথা বলতেই হয়, যারা এই পেজটিতে আছেন তারা শুধুমাত্র মেম্বার না, তারা আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে আমাদের অতিথির সাথে যোগাযোগ, আমাদের অনুষ্ঠান নিয়ে মতামত, আমাদের স্ট্যাটাসগুলোতে আলোচনা কিংবা সমালোচনা, আমাদের কি হচ্ছে হ্যালো 8920তে, কি নতুন আসছে, কিভাবে আমরা অতিথিদেরকে সাহায্য করছি, ডিটেইল আপডেট আপনি ফেসবুক পেজটি থেকে পেয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। সেলিম, আমরা ফিরতে চাই আপনার কাছে। আপনি যেটা বললেন যে আপনি ডিভোর্স পেপারটা পেলেন, তারপর
পাওয়ার পর আমি তো একদম হতাশাগ্রস্ত, আমি এখন কি করব, আমার লাইফের তো কোনো অ্যাম্বিশনই নেই। এখন আমি বললাম যেহেতু পরীক্ষা শেষ, আমি ঢাকা চলে যাই, ওইখানে কোচিং করি, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব, এডমিশন নেব। তো বাসাতে কনফিউজ যে আসলে আমি পাস করি কিনা, যেহেতু আমার পরীক্ষা ভালো হয়েছে, আমার কনফিডেন্স আছে আমি পাস করব। ওইভাবে ফ্যামিলি দিচ্ছে না যে তুই ঢাকা গেলে হয়তো বা ওর মা কোনো সমস্যা করলে, কারণ যেহেতু এখন ডিজি ঢাকাতে আছে, বিয়ে হয়ে গেছে, সমস্যা করলে তো আমি ওইরকম ভাবে আর হইল না। আমি হোমনাথে থেকে গেলাম, থাকার পর আমার রেজাল্ট দিল, যখন রেজাল্ট দিল তখন রেজাল্ট পেপার যখন দেখতেছিলাম তখন সবার রেজাল্ট দেখি আমার রেজাল্টটা নাই, তো আমি তো একদম আপসেট, মনে হয় কোন একটা সাবজেক্টে খারাপ করলাম। পরে অনেক কষ্টে আমি বিচরাই বের করে দেখি নিচে আমি 4.40 পাইলাম তখন।
ওকে,
টু ইয়ার্সে এক মাস পরে 4.40 পাইলাম, এত কষ্টের মধ্যে পরীক্ষা দিয়ে, আল্লাহর একটা রহমত আছে আমি অবশ্যই বলবো এখানে। তো পাওয়ার পর মামা বাসা থেকে চিন্তা করলো যে আমাকে বাইরে পাঠিয়ে দিবে, আমিও এগ্রি, কারণ আমার এই সবকিছু মিলে কষ্টে।
কিন্তু ডিভোর্স পাওয়ার পর আপনি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন না যে কেন দিল ডিভোর্সটা?
ওর সাথে কোনোভাবে কমিউনিকেশন করার কোন ওয়ে ছিল না, কারণ ওর কোন পার্সোনাল নাম্বার ছিল না বা ও আমাকে ফোন দিল না, কারণ ও তো তখন সুখে ছিল, অনেক সুখে ছিল।
একটা জিনিস তো আমরা জানতাম যে মাত্র দুটো বাড়ি পর ওদের বাড়ি, আপনি তো দৌড় দিয়ে গিয়ে দেখতে পারতেন কোথায় আছে কিভাবে আছে।
না, আমি তো ছিলাম তখন নানু বাসায়, ও তো ছিল ওদের বাসায়।
আপনি ডিভোর্স পেপার পাওয়ার পরেও তোদের বাড়িতে যেতে পারতেন
না? ও তো তখন ঢাকাতে ছিল।
রাইট, তারপর
তো আমি বাইরে চলে যাওয়ার জন্য এগ্রি বললাম, ঠিক আছে, ইমার্জেন্সি পাসপোর্ট করলাম। মামা দুবাইতে একটা নিয়ার একটা ফ্রেন্ড ছিল, ওনার মাধ্যমে আমি দুবাই চলে যাবো এরকম প্ল্যান হয়েছে, তো আমিও এগ্রি পাসপোর্ট করলাম, কিন্তু হইল না। না হওয়ার পর দেশে থেকে গেলাম, তো পড়াশোনার দিক দিয়ে হচ্ছে না। ওই মুহূর্তে মামার সাথে একটা লোকের কথা কাটাকাটিতে ও মামাকে ধাক্কা মারে, ধাক্কা মারার পর আমি তখন বাসায় ছিলাম না, আমি শুনছি, শোনার পর আমি আর পরের দিন আবার ওকে মেরে হাত ভেঙে দিছিলাম। হাত ভেঙে দেওয়ার পর থানাতে মামলা হয়েছিল, আমি প্রায় ওইটা দেড় বছর মামলাতে হাজিরা দিতে হয়েছিল।
দেড় বছর টানা?
জি, আমার একটা ফ্রেন্ড আলামিন আর আমার ফ্যামিলির সবাই, কিন্তু আমার ফ্যামিলির সবার নাম কাটানো হয়েছিল, আর আমার আর আলামিন আমার ফ্রেন্ড, অনেক ভালো একটা বন্ধু আমার, ক্লোজ ফ্রেন্ড, দুজনে আমরা দেড় বছর টানা হাজিরা দিলাম কুমিল্লাতে। তো আমাদের ভর্তির সময় শুরু হয়ে গেল, কোথাও ভর্তি হইলাম না আমি আলামিন, এভাবে চলতেছিল আমাদের জীবন, বিভিন্ন জায়গায় ঘুরা, মানুষের সাথে দুষ্টামি পাইতামি অনেক, মানে বাসা থেকে 8টা বাজে বের হলে একদম 2টা বাজে বাসায় যাইতাম, এরকম ছিল। আমি জুয়েল আলামিন কবির রাজমিয়া ওরা একসাথে থাকতাম তখন। থাকার পর তো এডমিশন শুরু হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি, সব গেল, সব গেছে, ভর্তি শেষ, অনার্সও ভর্তি শেষ, ডিগ্রি শুরু। তখন এট লাস্ট ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, ডিগ্রিতে ভর্তি হইলাম, অনেক লেটে ভর্তি হইলাম, হওয়ার পর ক্লাস শুরু হয়ে গেল, কিছু বুঝি না।
কিন্তু এই সময়টাতে ডিগ্রিতে পড়ার চেয়ে, আমি বলবো না ডিগ্রিতে পড়া খারাপ, আমি বলবো যে ডিগ্রিতে পড়ার চেয়ে অনার্সে পড়া বা ডিপ্লোমা করাটা কি বেটার ছিল না?
ভাই, আমার ফিনান্সিয়ালটা তো দেখতে হবে, কারণ আমার ফিনান্সিয়াল সাপোর্ট করার মতো তো।
কিন্তু আপনি দোকানে কাজ করেন, সেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইচ্ছে করলে আপনি চুরি করতে পারেন আপনি?
না ভাই, আমার ওইরকম মাইন্ডই ছিল না, আমি কারো টাকার প্রতি কোনো লোভই ছিল না, আমার জীবনে এখন পর্যন্ত নাই।
কিন্তু আপনার কখনো মনে হয়নি যে একটা মেয়ের জন্য বা একটা মানুষের লাভের জন্য আমি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা আমি চুরি করে ফেললাম, আমার এডুকেশনের জন্য আমি মামার কাছ থেকে বলে হলেও বা যেভাবেই হোক না কেন আমি অন্তত 50,000 টাকা বা 1 লাখ টাকা তার কাছ থেকে নিব?
না ওইরকম মনে হয় নাই, যখন টাকা চুরি করি বা ইয়ার জন্য ডিজিকে নিয়ে যাওয়ার জন্য ওইটা তখন ইয়ে করছে না।
দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট প্রিয় শ্রোতা, যে দেখুন ইমোশন কি করতে পারে, পড়াশোনার প্রতি তার যে আন্তরিকতা সেই আন্তরিকতার জায়গাটা কিন্তু ওরকম না, না যেভাবেই হোক আমাকে আমার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে হলেও আমাকে পড়তে হবে, এই আন্তরিকতা কিন্তু নেই। এবং এটা এটা একদম রিয়েল ফেস যেটাকে বলে, এই রিয়েল ফেসটা কিন্তু সবার মধ্যে। এটা পড়াশোনার জন্য চুরি করেছে, পড়াশোনার জন্য লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে, এরকম ঘটনা লাখে বা কোটিতে একটা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এই যে প্রেমের ঘটনা, সেটার জন্য নৈতিক হোক বা অনৈতিক হোক জীবনে সবচেয়ে পছন্দের মানুষটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে চলে যাচ্ছে, এরকম ঘটনা মানে অহরহ পাওয়া যাবে, এবং সত্ত্বেও মোটামুটি খুব ভালো পার্সেন্টেজ চলে আসবে। যাই হোক, আপনি সত্য বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। তারপর
ডিগ্রিতে ভর্তি হলাম, তো বাসাতে কেউ খরচ দেয় না, খরচ দেওয়ার আমার ফ্যামিলির এবিলিটিও ছিল না, তো মামাও আমাকে টাকা দিত না। আমি তখন কি করলাম, একটা টিউশন শুরু করলাম, 600 টাকা মাসিক। তো টিউশন শুরু করলাম, আমার পড়াশোনা শুরু করলাম, কারণ আমি যখন আমার কাছে টাকাই ছিল না একদম, তখন 2 টাকা দিয়ে এক সপ্তাহ চলতাম। এখন যেহেতু আমি পার মান্থ 600 টাকা পাবো, এটা দিয়ে আমার চলবে এরকম ভাবে। কিন্তু আমি কারোর কাছে কোনো সময় হাত পাতি নেই, আমার লাইফে অনেক কষ্ট চলছি কিন্তু বাট কারোর কাছে হাত পাতি নেই কোনোদিন। তারপর এভাবে চলতেছিল, 600 টাকা দিয়ে আমার মাস চলতেছিল, কলেজে আসা যাওয়া করি। আমার তখন টার্গেট ছিল যেহেতু পড়াশোনায় করবো, একদম ভালোভাবে পড়াশোনা করবো, তো আরো টিউশনে বাড়ালাম, 5-6টা টিউশনে করলাম, সারাদিন টিউশনে করতাম, রাতে এসে ঘুমিয়ে পড়তাম, মানে সারাদিন অনেক টায়ার্ড ছিলাম টিউশনে করে। তো এরকম সময় গেল যে 5-6 হাজার টাকা মাসে পাই। তো এভাবে আমার পড়াশোনার খরচ দিয়ে হচ্ছে চলছে, খরচ চলছে। আর আমার একটা ভালো গুণ ছিল যে আসলে মানুষকে আমি সাহায্য করতে সবচেয়ে বেশি পছন্দ করতাম, কারণ ডেজে যাওয়ার পর আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, যে কোন দুঃখী মানুষকে দেখলে, কোন অসহায় মানুষকে দেখলে সবসময় নিজের পকেটের টাকা নিজের মনে করতাম না, ওদের মনে করতাম, এরকম ভাবে আমি ওদেরকে সাহায্য করার চেষ্টা করতাম। এরকম সময় গেছে, আমি যখন শীতের দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা অনাথ মানুষকে দেখে যার বস্ত্র নাই, তাকে দেখে আমার শরীরে ব্লেজার দিয়ে দিছে, আমার এরকম একটা ইয়ে আছে। ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, ফার্স্ট ক্লাস পাইলাম। ওই সময়ে মেয়েদের দেখলে খুব ভালো লাগতো। আমার একটা ফ্রেন্ড ছিল ইকবাল, যে আমার সাথে আজকে আসছে এখানে, ছিল আলামিন। আমার একটা তখন ইয়া ছিল যে মেয়ে পড়াইতে খুব বেশি পছন্দ করতাম, যে একটা মেয়েকে আমি আই লাভ ইউ বলবো, সে আমাকে আই লাভ ইউ টু বলবে, এরকম একটা ইয়া ছিল।
এই তালাকটা হওয়ার পরে
জি, কিন্তু মেয়েদের প্রতি আমার কোনোদিন অনীহা বা ঘৃণা সৃষ্টি ওইরকম আমি কোনোদিন করি না, কারণ আমি সবসময় রেসপেক্ট করি ওদেরকে, অনেক রেসপেক্ট করি, যেহেতু মায়ের জাত ওদেরকে আমি অনেক রেসপেক্ট করি। তো এরকম ওই সময় একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়, তারকে আমি আজ রিয়েল নামে ডাকবো না, তাকে আমি একটা ছন্দ নামে ডাকবো, পুতুল। ওই পুতুলের সাথে আমার রিলেশন হয়, ও ভালো একটা স্টুডেন্ট ছিল, এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন। ওই মেয়ের সাথে আমার রিলেশন হয় কথা,
এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন,
জি,
প্রচন্ড মেধাবী একটা মেয়ে,
যে অনেক ট্যালেন্ট, তাকে আমি ছন্দ নামে ডাকতেছি পুতুল। তো ও এখন ঢাকাতে আছে, একটা ত্রিপুলিতে আছে,
ত্রিপুলিতে পড়াশোনা
করছে, সে
খুবই ভালো সাবজেক্ট, কোথায় পড়ছে
সে? ওই ইনস্টিটিউটের নাম না বলি ভাইয়া,
যেহেতু বিগ প্রবলেম, ফার্স্ট অফ অল আপনি তার ছদ্মনাম ব্যবহার করেছেন, নো প্রবলেম নেই, আমি শুধু জানার জন্য যে আসলে কতটা মেধাবী, কোথায় পড়ছে সে?
যে আসামুল্লাহ ইউনিভার্সিটিতে,
আসামুল্লাহ ইউনিভার্সিটিতে পড়ছে। ওকে প্রিয় শ্রোতা, আমি এখানে যে ব্যাপারগুলোর কাছ থেকে বের করার চেষ্টা করছিলাম, যে একজন মেধাবী মেয়ে হয়েও ওর যে এডুকেশন বা ওর যে ওয়ে অফ টকিং বা ওর যে ওয়ে অফ পার্সোনালিটি, সেখানে একটা মেয়ে প্রেমে পড়ে যেতে পারে, সেটার জন্য আসলে খুব বেশি কিছু থাকতে হয় বলে আমার মনে হয় না। মনের ব্যাপার, সেটা যে কাউকে ভালো লাগতে পারে, কিন্তু ওর যে জিনিসটা আছে প্লাস পয়েন্ট হিসেবে বলবো, হি ইজ রিয়েলি লুকিং নাইস, যে ছেলেটি আমার সামনে এখানে বসে আছে সেলিম, ও দেখতে অনেক ভালো এবং স্মার্ট, হি ইজ রিয়েলি লুকিং নাইস, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে ওর জন্য। এবং ও যে লাইনে এখন যাওয়ার চেষ্টা করছে বা ওর একটা মেয়ের সাথে মেশা এবং তার কাছ থেকে আই লাভ ইউ আদায় করা, সেটা ওর জন্য খুব বেশি টাফ কিছু না, বিকজ অফ হিজ লুকিং। তারপর
তো পুতুলের সাথে আমার কথা হইল, আমি সবকিছু পুতুলের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পর সে আমাকে শুধু একটা কথাই বলল, যে দেখো তোমার এখন সময় আছে, তুমি নিজেকে গুছাও, তুমি যেহেতু এখানে ভর্তি হয়েছ, ডিগ্রিতে কইরা কি করবা, তুমি জাস্ট যেহেতু ভর্তি হয়েছো ভালো একটা রেজাল্ট করো, যেন ভবিষ্যতে কোনো কিছু করতে পারো, এই জন্য তোমার সাথে আমি ওই দিন পর্যন্ত থাকবো যেদিন তোমার সাকসেস হওয়া পর্যন্ত, তোমার যা লাগে তোমাকে আমি দিব। তুমি যদি বলো যে কোন মেয়ের সাথে তোমার ফিজিক্যালাইজেশন করার ইচ্ছা, ওইটাও তুমি আমার সাথে করবা, পার তুমি সাকসেস হইতে হইব। আমার সব স্টোরি শোনার পর সে আমাকে এত একটা সাপোর্ট করলো, পুতুল যার কথা আমি বললাম। তো ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশন করেছিলাম, আজকে জীবনে প্রথম আমি কারোর কাছে শেয়ার করতেছি। ও আমাকে বলেছিল যে তোমার যা লাগে কিন্তু তোমার সাকসেস হতে হবে, তুমি যে যে কারণে ওকে পাও নাই ঠিক ওইগুলো তুমি ফিল আপ করে ওর মার সামনে যে একদিন দাঁড়াবা, ওর জন্য তোমার যা লাগে আমি তোমাকে হেল্প করব।
আমি সাকসেস বলতে আলটিমেটলি ওর কাছে সাকসেস হতে হবে, মানে ওই মেয়েটার কাছে সাকসেস হতে হবে যাকে আপনি ট্রুলি লাভ করেন। ওকে,
যার কারণে আমি ডেইজিকে হারাইছি। হ্যাঁ, ও আমাকে শুধু বলতো যে কারণে তুমি হারাইছো, তুমি ওইগুলো তুমি ফিল আপ করো মার সামনে যে একদিন দাঁড়াবা, এই জন্য তোমার ঝালাগা আমি তোমাকে হেল্প করব। আজকে আমি পুতুলের কাছে মানে তাকে আমি অনেক সম্মান জানাচ্ছি, সিলোড করছি যে আমার পাশাপাশি তার সবকিছু। আমি যদি বলতাম যে আমার ভালো লাগছে না, ও আমাকে বলতো তোমার যা লাগে এভরিথিং তুমি আমার কাছে বলবা, তোমার যত কষ্ট আছে আমার সাথে শেয়ার করবা। সে আমাকে সবসময় সময় দিত, কথা বলতো আমার সাথে। ভালো একটা ফ্যামিলির মেয়ে, অনেক ভালো স্ট্যাটাস, আমি ওটা বলবো না। তো এভাবে চলতেছিল, ওর সাথে রিলেশন চলতেছিল। তার ফাঁকে আমার অনেক মেয়ের সাথে রিলেশন হয়, রিলেশন হলে জাস্ট এটুকু, কারণ আমার একটা সবচেয়ে ভালো একটা গুণ ছিল, আমি সবচেয়ে বেশি বুঝতাম অ্যাকাউন্টিং আর মেয়ে পটাইতে। গুণ ভালো কিনা মন্দ জানি না, বাট আমি অনেক বেশি পারতাম। যে কোনো মেয়েকে দেখলে পছন্দ হয়েছে পটাই ছাড়তাম, কথা বলতাম, নাম্বার নিতাম, কয়েকদিন কথা বললাম, বাদ আরেকটা। এভাবে কলেজে থেকে যেগুলো সবচেয়ে সুন্দর ছিল ওদের সাথে আমি রিলেশন করতাম। তো এইভাবে চলতেছিল, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম, আবার ফার্স্ট ক্লাস পেলাম। তখন থার্ড ইয়ারে উঠলাম, থার্ড ইয়ারে উঠার পর আমার ফিনান্সিয়াল সমস্যা, টিউশনই করি নাই। তো মামার কাছে বললাম, মামা আমার তো কিছু সমস্যা, আমার কিছু টাকা লাগবে। তো মামা বলছে তুই না ইনকাম করস। আমার কাছে ওই দিন অনেক খারাপ লাগছে ব্যাপারটা, পড়াশোনার জন্য কোনোদিন চাই নাই, আজকে চাইলাম, মামা বলতেছে যে তুই না কামাই করস। তো ওইটা কারোর সাথে শেয়ারও করতে পারি নাই, অনেক কষ্ট পাইছিলাম আমার ওই ব্যাপারটা। আর একটা কথা বলবো যে আমার মামার অনেক কিছু আছে, বাট আমার পড়াশোনার ক্ষেত্রে এই পর্যন্ত মামা আমাকে একটা টাকাও দেয় না, বা মামার কাছে আমি চাইও নাই, যতটুকু পারছি কারোর কাছে হাত পাতি নাই।
যে মামা আপনাকে পুরো দোকানটা দিয়ে দিল, সে মামা পড়াশোনার জন্য কিছু দেয়নি, ব্যাপারটা কেমন হয়ে গেল
না? এটা রিয়েলি একদম, আপনি যদি কন্টাক্ট করতে চান কন্টাক্ট করতে পারেন, সমস্যা নাই।
আমি বলছি না সত্য না
মিথ্যা, আমি বলতেছি
মানুষের ভিতরে বিভিন্ন রকমের চরিত্র আছে, অস্বীকার করার কোন উপায় নেই। আপনার মামা তো দোকান দিয়ে দিয়েছে আপনাকে, চাইলে আপনি ডেভেলপ করতে পারেন। তো সে টাকাগুলো কি সেই নিত নাকি আপনি আপনার কাজে ব্যবহার করতে পারতেন?
না, টাকা সব দোকানেই থাকতো, আমার কাছে সব হিসাব হিসাব রাখতো, আমি শুধু জাস্ট দোকানটা চালাইতাম আর কি।
ওকে, সেটার জন্য আপনার মামা আপনাকে কি দিত?
মামা কিছু দিত না, আমার যত খরচ লাগে আমি এখান থেকে নিতাম, এইটুকুই জাস্ট, আর কিছু না।
ওকে, তারপর
আমি কয়েক মাস টিউশন করে কিছু টাকা জমাইছিলাম, এগুলা দিয়ে আমি চলছিলাম। তো আমার ফাইনাল পরীক্ষা সামনে, কিছুদিন আগে অনেক শীত ছিল, শীতের মধ্যে আমি এত পড়াশোনা করতাম মানে সারা রাত্র, তখন আমি স্মোক শুরু করলাম। এর আগে যে স্মোক করতাম ওইগুলো বাদ দিছি অনেকদিন, কারণ ওই যে পুতুলের সাথে রিলেশন হওয়ার পর সব ছেড়ে দিছিলাম, শুধু মেয়েদের সাথে রিলেশন করতাম, এইটুকুই হাই হ্যালো আর আই লাভ ইউ বলতাম, আই লাভ ইউ টু বলাইতাম, এইটুকুই ছিল, আর কিছু না। আমি স্মোক ছেড়ে দিছিলাম। তো সারাত্র পড়ার জন্য আমি স্মোক করতাম, স্মোক করার পর মামা জানছে, মামা জানার পর মামা আমার সাথে অনেক রাগারাগি করে, খারাপ বিহেভ করে যে স্মোক করি কেন। তো আমি পরীক্ষা দিয়ে শেষ করলাম, শেষ করার কিছুদিন পর একটা নিউজ পাইলাম যেটার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না। তখন একটা নিউজ আসলো যে ডিজির সাথে ডিজির প্রেজেন্ট হাজবেন্ডের ব্যাকআপ হয়ে গেছে।
নাও আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এটাতে আপনার এত আফসোস করার কিছু না, আমার মনে হয় যেটা আপনার মনে মনে খুশি হবেন, আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে ডেইজির বিয়ে হয়েছে, এটা কি আপনি ব্রেকআপ হওয়ার নিউজ পাওয়ার পরে কনফার্ম হলেন নাকি আগে থেকেই কনফার্ম হয়ে গিয়েছেন যে না ডেইজির বিয়ে আসলেই হয়েছে, আপনি যেটা লোক মুখে শুনেছেন?
না, তখন আমি এরকম একটা মাধ্যম থেকে শুনছি যে একদম শিওর হয়েছিলাম তখন বিয়ে হয়েছে ওর, ওর হাজবেন্ডও আমাদের এলাকায় আসছে,
তার মানে এটা বিয়েটা কনফার্মই হয়েছে,
একদম কনফার্মই হয়েছে।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা যে ব্যাপারটাতে আপনাদেরকে কনফিউজ রেখেছিলাম যে ডেইজিকে নিয়ে গিয়েছে এবং এক ধরনের কথাবার্তা চারদিকে ছড়িয়ে গেছে যে হাজবেন্ডকে নিয়ে থাইল্যান্ডে যাচ্ছে হানিমুন করবার জন্য, হাজবেন্ড ইঞ্জিনিয়ার, এত কিছু ডিটেল আমরা হয়তো আপনাদেরকে বলতে পারবো না এক্স্যাক্ট ইনফরমেশন, বাট এটা জানা গেল ওর কাছ থেকে যে না, ও যাকে লাভ করত, যাকে ওর কাছ থেকে নিয়ে গেল ওর ফ্যামিলি, এক ধরনের দূরত্ব তৈরি হলো একটা থাপ্পড়ের কারণে বা একটা চড়ের কারণে, ভেঙে গেল প্রেমের তাজমহল এবং শেষ পর্যন্ত বিয়ে হলো তার কোন একজনের সাথে। তারপরে এই ভদ্রলোক সেলিম আরেকটা নিউজ পেল যে ইয়েস, ব্রেকআপ হয়ে গেছে। এবার বলেন তো ব্রেকআপটা কেন হলো?
ব্রেকআপটা কেন হয়েছে এটা আমাকে সে ডিটেইলস বলে না এখন।
কে আপনাকে ব্রেকআপের নিউজটা দিল প্রথমে?
বর্তমান উপজেলা চেয়ারম্যান জহিরুল হক,
উনি আপনাকে কেন ব্রেকআপের নিউজ?
আমার সাথে আমার ভালো একটা রিলেশন,
উনি কিভাবে জানলো জিনিসটা?
কারণ উনি তো উপজেলা চেয়ারম্যান, কোন ডিভোর্স লেটার আসলে সর্বপ্রথম ওনার কাছে কপি আসে।
ওকে, দ্যাট ইজ দ্য লিংক। ওকে, তারপর?
কারণ ওনার সাথে আমার ভালো সম্পর্ক, আমাকে অনেক আদর করে, এলাকার সবচেয়ে ভালো ছেলে হিসেবে আমাকে উনি জানে, এই জন্য আমাকে অনেক আদর করে, আমাকে নিউজটা দিল এই ব্যাপার। তো আমি পাওয়ার পর একদম প্রস্তুত ছিলাম না, আমি অনেক কষ্ট পাই ওই দিন। কারণ হয়েছে যে ভাইয়া আসলে এটা বলবো কষ্টের কারণ, আমি জানি যে সুখের জন্য হয়তো সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন সে ওই সুখটা যদি না পায়, সে যদি ওর লাইফটা কি হবে এখন, ওর হাজবেন্ড ছেড়ে দিছে ওকে, এই জন্য আমি সবচেয়ে কষ্ট পাইছিলাম ওই দিন। তো ওর সাথে আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, কন্ট্যাক্ট করবো কি হবে, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মাধ্যমে আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইলাম যে ওর সাথে আমার কন্ট্যাক্ট করি। ওকে দিয়ে কন্ট্যাক্ট করাই, করানোর পর ওর সাথে যখন আমি এক ফার্স্ট কথা বলি, এতদিন পর, এত বছর পর যখন ফার্স্ট কথা বলি, তখন আমার সমস্ত বড়ি কাঁপছিল যে অনেক ভয়ে ওর সাথে কথা বললাম। কথা বল, কি অবস্থা, কেমন আছো তুমি, ভালো আছো? একদম একদম কান্না করিয়াতে যে হ্যাঁ ভালো আছি। তো আমি ওইদিন অনেক খুশি ছিলাম না, বাট কারণ হলো যে ওর প্রতি আমার যতটুকু ভালোবাসা ছিল, এখন বিন্দু পরিমাণ ওর প্রতি আমার ভালোবাসা নাই। বাট শুধু একটাই জিনিস কাজ করে যে আমার জন্য ওর লাইফটা নষ্ট, ওই দিকটা চিন্তা করি। কারণ ওকে নিয়ে যদি আমি না পালাইতাম, ওর সাথে আমি প্রেম না করতাম, ওকে বিয়ে না করতাম, অবশ্যই তার একটা ভালো একটা জায়গায় বিয়ে হইতে পারত, যেহেতু আর ফ্যামিলি স্ট্যাটাস ভালো, ও দেখতে সুন্দর, ওর একটা পপুলারিটি আছে এলাকায়, তো ভালো একটা জায়গায় বিয়ে হইতে পারত, সে চিরদিন সুখে থাকতে পারত। কিন্তু আমার কারণে তার জীবনটা আজকে নষ্ট। তার একটা বিবি হয়েছিল, বিবি সহ ওকে ওর হাজবেন্ড ডিভোর্স দিয়ে দেয়। বেবিটার বয়স এখন 2 বছর।
এই মুহূর্তে বেবিটার বয়স 2 বছর?
জি।
ওর হাজবেন্ড কি করত?
আমি যতটুকু জানতাম, ওর হাজবেন্ড জুয়া খেলত আর নাইট ক্লাবে এই তো জুয়া টুয়া খেলত, এগুলো আর কি।
এটা ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল?
জি, ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল।
শান্তি আসলে কোথায় এখানে? ফ্যামিলিরও একটা অনেক বড় লেসনের ব্যাপার আছে। আমি তো শুধুমাত্র 13 আর 17 ইয়াং এইজে যারা তাদেরকে অ্যাড্রেস করছি, ফ্যামিলিরও একটা অনেক বড় শেখার ব্যাপার আছে। যে ফ্যামিলি এদেরকে মেনে নিলেন না আভিজাত্যের জায়গা থেকে কিংবা আত্মসম্মানের জায়গা থেকে, ওর বাবা রিক্সা চালায়, ওদের ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা থেকে, এই ভালোবাসাটাকে চাইলেও তো বড় করে দেখতে পারতেন চিন্তার জায়গা থেকে। এই ছেলেটাকে তো কাছে নিয়ে সামাজিক মর্যাদায় বড় করতে পারতেন। এই ছেলেটাকে তো কোনো না কোনো ভাবে হোক তাকে তার মতো করে বড় হওয়ার জন্য, সম্মানের জায়গায় যাবার জন্য ফ্যামিলি যে সাপোর্টটা দিতে হয়, সেই সাপোর্টটা তো ইচ্ছে করলে তারা পারতেন, তারা দিলেন না। তারা ঠিকই এর কাছ থেকে ডিটাচ করলেন, করার পরে তাদের স্ট্যাটাস অনুযায়ী এমন একজনের কাছে নিলেন যেখানে গিয়েও আলটিমেটলি স্ট্যাটাস থাকল না। দিস ইজ কল লাইফ। ওকে, তারপর একটু জানি আপনার কাছ থেকে যে মেয়েটার সাথে আপনার কথা হলো, ডেজির সাথে, আপনি জানলেন যে তার 2 বছরের বেবি। কতদিন পরে কথা হলো?
প্রায় 4 থেকে 5 বছর পর।
4 থেকে 5 বছর পর, এবং তখন কোন ফিলিংস আপনার তার জন্য নেই, ভালোবাসার ইনফ্যাক্ট, এবং সেই মুহূর্তে আপনার জীবনে একটা মেয়ে চলে এসছে, তাকে আপনি অনেক ভালোবাসেন, মেয়েটার নাম হচ্ছে পুতুল।
জি।
তারপর?
তার প্রতি শুধু আমার একটাই কষ্ট কাজ করতো যে আসলে
সেটা আমরা একটু আগে জেনেছি যে নষ্ট করে দিলেন আপনি। ওর ইনফ্যাক্ট আপনি নষ্ট করেননি, আপনাদের দুজনের ইমোশনের কারণে এটা হয়েছে, কিন্তু আপনার এটা ফিল হতো। তারপর
বেবিটার ভবিষ্যৎ কি হবে এটা আমি চিন্তা করতাম। তখন আমি নিজের ডিসাইড করলাম যে মানুষ বাঁচেই বা গত বছর, আমি নিজে নিজের ডিসিশন নিলাম যে ওকে আমি আবার রিসিভ করব।
আপনি ওকে ওর বেবি সহ আবার আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন, এটা আপনার সিদ্ধান্ত হলো?
সিদ্ধান্ত আমার।
ওকে,
তো আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে সবার সাথে শেয়ার করতে শুরু করলাম, তো কেউ রাজি না, এতে কেউ না।
পুতুল কি রাজি ছিল?
না, ও এ পর্যন্ত জানে না যে আমার সাথে ডেজির কন্টাক্ট হয়।
দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ রিভিল ইউর ট্রুথ, যে আপনি ডেজির সাথে কন্টাক্ট করেন। পুতুল কি জানে?
পুতুল জানে আমি এখন কারোর সাথে রিলেশন নাই, এমনকি পুতুলের সাথে আমার এখন বর্তমানে কোন রিলেশন নাই।
ওকে,
কারণ পুতুল যখন রিলেশন করে তখন আমাকে অ্যাট ফার্স্ট বলছিল যে তোমার সাথে আমার রিলেশনশিপ জাস্ট এইটুকুই, তোমার সাকসেস পর্যন্ত আমার পৌঁছে দেওয়া, কিন্তু তোমাকে আমি কোনদিন বিয়ে করবো না, বা তুমি আমাকে কোনদিন বিয়ে করতে পারবো না, কারণ ফ্যামিলি ব্রেক।
আমি একটু, ঠিক আছে, ফ্যামিলি ব্রেকের ওই জায়গাটা আপনি তো সাকসেসে যাননি, তাহলে কেন আপনাদের মধ্যে রিলেশনশিপ এরকম?
না, এখন আছে ফ্রেন্ডশিপ হিসেবে, হাই হ্যালো কথা হয়।
ও, তার মানে এখনো ফ্রেন্ডশিপ হিসেবে আছে।
জি।
এবং পুতুল কি এটা মেনে নিতে পারবে যে আপনার জীবনে যদি ডেইজি আবারও ফিরে আসে, কিংবা আপনার জায়গা থেকে কি মনে হয় অন্য কোনো মেয়েকে যদি আপনি লাভ করেন?
পুতুল একটা কথা বলে, তোমার যদি কাউকে ভালো লাগে তুমি ভালোবাসো, লাভ করে সমস্যা নাই।
ওকে, তারপর?
তারপর আমি ডিসিশন নিলাম যে ওকে আমি রিসিভ করব, কিন্তু আমি চাইছিলাম যে আম্মার সাথে কথা বলছিলাম ফ্রিভাবে, যে আম্মা ওর সাথে আমার কন্টাক্ট হয়েছিল, আম্মা তো অনেক কান্নাকাটি করলো যে না ওর সাথে এটা কোনদিন সম্ভব না, তুই যার ইচ্ছা তুই তার রাস্তাটা মেয়েকে নিয়ে আসিস, আমি ওকে ভবিষ্যতে মেনে নেব, কিন্তু শুধু ডিসিকে মানতে পারবো না, আমার ফ্যামিলি সবারই কথা, ফ্রেন্ডদের সবারই কথা কেউ মানবে না। আমার আর ওর মধ্যে বর্তমান যে সমস্যাটা ছিল, ওর সাথে আমার এখন কিছুদিন আগে কন্টাক্ট হয়েছিল, তো মাঝে গ্যাপ পড়ছিল অনেকদিন, কথা বলছিলাম, তো ওর মধ্যে যে সমস্যাটা হয়েছিল, ওর লাইফে যে এত কিছু হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ডিভোর্স হয়েছে, ও কিছুই মনে করে না, একদম নাথিং, কিছুই হয় না ওর লাইফে, এটা মনে করে সে এখনো। আর আমি যে একটা পুতুল নামে একটা মেয়ের সাথে রিলেশন করছি, এটা সে বিশালভাবে দেখে, যে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে তুমি একটা মেয়ের সাথে রিলেশন করবা আমাকে রাইখা, সে এটা বলে। বাট আমি যদি বলি যে আমিও তো কোনদিন কল্পনা করতে পারি না যে তোমার অন্য জায়গায় বিয়ে হবে, তোমাকে কেউ আমার মতো পাবে, সেটা আমি তো কল্পনা করতে পারি না, ও এটা কিছুই মনে করে না, শুধু আমারটাই দেখে যে আমি কেন একটা মেয়ের সাথে রিলেশন করলাম, ভালোবাসলাম।
এটাই হয় ন্যাচারালি, এইটাই হয় প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে এটাই হয় যে আমার ভুলগুলোর জন্য আমি আমার প্রিয় মানুষটাকে, যাকে আমি লাভ করি, তাকে আমি মার্সি করে দেব, এটা কোনোভাবেই সম্ভব হয় না। এবং ইট ইজ জাস্ট ওয়ান সাইডেড, এটা তাই হয়। ওর জায়গাটা থেকে ও এখনো সেই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড থেকে বের হতে পারেনি, কিন্তু আপনি আপনার জায়গা থেকে অনেক বেশি লজিক্যাল হয়েছেন। আপনি ওকে ফিল না করলেও, ভালো না বাসলেও, ওইভাবে আগের মতো ফিল না করলেও, আপনি ওই মানবিকতার জায়গা থেকে ওকে আপনি এখন নতুন করে ফিল করা শুরু করেছেন যে মানুষের জীবন তো একটাই, তাহলে আমার কোন কারণে যদি ওর লাইফটা এরকম ডিজাস্টার হয়ে থাকে, সেটা রিপে আমাকে করতে হবে এবং আমার লাইফে ওকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এখানে আপনার অদ্ভুত সুন্দর একটা মানবিকতা আমরা দেখেছি, কিন্তু আপনার এই মানবিকতার ব্যাপারটা কি ওর ফ্যামিলি জানে?
না।
যদি জানে তাহলে কি সাপোর্ট করবে?
হ্যাঁ অবশ্যই, বর্তমানে সাপোর্ট করবে।
আর ইউ শিওর?
ইয়া।
তাহলে আপনি ওর ফ্যামিলিতে সরাসরি প্রস্তাবটা নিয়ে যান না কেন?
না, আমার ফ্যামিলিতে এটা কোনদিনই মানবে না, কোনদিনও না।
আপনার ফ্যামিলি মানবে না?
না, কোনদিন।
তাহলে আপনার ফ্যামিলি এখন অনেক বেশি জটিল হয়ে গিয়েছে, আপনার ফ্যামিলি কেন মানবে না?
না, এত কিছু হয়েছে ওর জন্য, আমি এত কিছু করছি, আমাকে সে মাছ নদীতে রেখে তার জীবনের সৌন্দর্যের জন্য বা সুখের জন্য সে আমাকে ফালাই দিয়ে চলে গেছে, এটা তো কোনো ফ্যামিলি মানবে না। এত কিছু করার পর সবাইকে এত হয়রানি করলো থানা দিয়ে, তো কিভাবে মেনে নেবে এত কিছু পর?
নাও, আপনার সিদ্ধান্ত আসলে কি?
আমি এখন আমার মাকে অনেক বেশি ভালোবাসি, আমার মা যেহেতু চাচ্ছে না, আমি ওকে আর বর্তমানে রিসিভ করতে পারবো না, কিন্তু সে এখন আসতে যাচ্ছে, আমি জানি সে এখনো আমাকে আগের মতোই ভালোবাসে, সেটা কি আসলে? ইয়া।
প্রিয় শ্রোতা, ডেইজি সেলিমের কাছে ফিরবে কিনা এবং ডেইজি এবং সেলিমের বর্তমান সম্পর্কটা কেমন রয়েছে, আমরা এই মুহূর্তে জানব শাকিলের কাছ থেকে।
তুম মেরে পূজা তুম হি দেবতা, এইভাবে গান গেয়ে সেলিমের আনারকলি ডেইজি তাকে সব সময় ভালোবাসায় আবদ্ধ করে রাখত। সেলিম যে কথাগুলো আমাদেরকে বলেছে, কিশোর বয়সে একে অপরকে নিয়ে স্বপ্ন দেখত তারা, আর এই স্বপ্নকে সত্যি করতে ভালোবাসায় আচ্ছন্ন হয়ে ধনী গরিব ব্যবধান ভুলে মা বাবা পরিবার স্বজন সবাইকে তারা পর করে দেয়। পারিপার্শ্বিক সব বাধা ঠেলে সত্যি একদিন দুজনে মিলে সুখের ঘর বাঁধে, তবে এই সংসারের স্থায়িত্ব ছিল মাত্র দুমাস। একদিন হঠাৎ করে কিছু না বলে সেলিমের সংসার ছেড়ে চলে আসে ডেইজি। তবে কি ডেইজি সেলিমকে ভালোবাসত না?
আচ্ছা তুমি এর সাথে রিয়েলি ভাবে একটা কথা বলো, তোমাকে আমি কোনদিন মারছি বা তোমার বকা দিছি?
আমি তোমার বিষয়ে কখনো বলি না, আমি এখনো বলি তুমি আমার অনেক ভালোবাসছো, পৃথিবীতে আসলে তোমার মতো আমার কেউ ভালোবাসতে পারবো না।
তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভালোবাসার কমতি তাদের মধ্যে ছিল না, তবে ডেইজি কেন চলে গেল?
এর মধ্যে যদি আমি যদি বুঝা কোনো কিছু করতাম তখন মাথা ঠিক ছিল না, কিরকম
কেন কেন মাথা ঠিক ছিল না? মাথা ঠিক ছিল না কেন?
মাথা ঠিক থাকবে কিভাবে
বলো?
তোমার খালা যে আমার সাথে এরকম বিহেভটা করলো, এটা আসলে মাথা সহ্য করার মতো না।
কি বিহেভ করছে বলো তুমি আমাকে, তুমি ক্লিয়ারলি বলো না।
ক্লিয়ারলি বলি নাই, তোমার আর কতবার বলবো যে উনি আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, গায়ে হাত তুলছে, এটা কি তোমার বিশ্বাস হয় না? আসলে বিশ্বাস আল্লাহ আছে উপরে তোমার।
ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, তো তুমি আমার জন্য একটু ওয়েট করে আমাকে বলে যেতে পারতা না?
সেলিমের প্রশ্ন তার অপরাধ কি ছিল, এত ভালোবাসার পরও ডেইজি কেন তাকে ছেড়ে গেল, আর ভুল করে ছেড়ে যাবার পর কেনই বা তালাকের তিরস্কার? এ কথা শুনে বাকরুদ্ধ ডেইজির উত্তর,
মাফ তো আমি তোমাকে সবসময় বলি না, আমি তোমার বলতে আমার কোন রাগ নাই, তুমি চলে গেছো বা চলে গেছো, তুমি যাই ওখানে বিয়ে করলো, আবার আমার ডিভোর্স দিলা,
তুমি কি আমার এগুলো শোনানোর জন্য? তো আমার তো এখন মানে আমার মনে হইতেছে এখন আমি মাথা ঘুরে ঘুরে যাবো, আমার এগুলো বললো না।
ভবিষ্যতে ডেইজি কি করবে?
এই তো বেবি আছে, বেবি নিয়ে থাকবো আর কি করবো, বুঝো না? আর তো নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা তো করতে হবে লাইফে, আর এমন না যে বিয়ে শাদি করবো বা এরকম কোন চিন্তা ভাবনা নেই।
আর এই কারণে দ্বিতীয় স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত ডেইজির কণ্ঠে এখন করুণ সুর।
মানুষ দুনিয়া বোঝা
মানুষ হিসেবে সেলিম যদি এখন তার পাশে দাঁড়াতে চাই, তখন ডেইজি কি করবে?
তোমার জন্য যদি আমি কোনো কিছু করতে চাই, ওটাকে তুমি এক্সপেক্ট করবা?
আমার জন্য কি করতে চাও?
যাই করি,
তুমি আমার জন্য কিছু করবা? এটা তুমি মানে আমি তো মনে করি তুমি আমার নিজেরই একটা অংশ, এটা মনে করি। আর তুমি এটা আমার কাছে জিজ্ঞেস করতেছো না?
এটাই তো, মানে আমি জানি না তোমার আমার মানে রিলেশনটা কি আবার হবে কি হবে না।
কি অপরাধী, কার কারণে আজ দুজনার এই পরিণতি?
ফ্যামিলির কষ্ট দিয়ে মানে আমার জন্য কিছু করো না আর কি।
ফ্যামিলির কষ্ট দিয়ে করবো না, ঠিক আছে? কাউরে কষ্ট দিয়ে করবো না, ঠিক আছে? বাট শুধু তুমি আর আমি জানবো।
আসলে আমি বুঝতে পারতেছো না
তোমার, আমি তোমার বলি আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি হেল্প করবো। তুমি তো কষ্ট আছো আমার কারণে, তোমাকে আমি আজকে যদি এত কিছু না করতাম, তোমাকে নিয়ে পালাই না দিতাম, তোমাকে বিয়ে না করতাম, এত কিছু না হতো, তাহলে অবশ্যই তুমি আর ভালো জায়গায় বিয়ে হতে
না,
ভালো জায়গায় বিয়ে হতে তুমি হেপি থাকতে পারো।
এইসব কথা আমি শুনতে চাই না।
কেউ কাউকে দোষ দিতে চাইছে না, আমরাও কিছু বলতে চাই না। তবে টিম হ্যালো 8920 এর অনুরোধ, অপরিণত বয়সের ভালোবাসা আর তার করুণ পরিণতি নিয়ে শ্রোতারা একটু ভেবে দেখবেন কি।
আমরা তো ওদের কথোপকথনগুলো শুনলাম, রিয়েলি উই আর অলসো কনফিউজ। আমরা ঠিক জানি না যে এই ব্যাপারটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ মা যেখানে বাধা দিচ্ছেন সেখানে সামনের দিকে যাওয়া সত্যিই দুষ্কর। ওকে, তাহলে শেষ পর্যন্ত ইকুয়েশনটা দাঁড়ালো এটা যে আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বলেন তো, আপনি তো ডেইজিকে ঠিক আছে আপনার লাইফে হয়তো আপনার মা চাবে না বলে ডেইজি হয়তো আপনার লাইফে ফিরে আসবে না, তাহলে আপনার মা যদি চান অন্য কাউকে আপনি বিয়ে করেন, সংসারী হন, সেক্ষেত্রে আপনি কি করবেন?
হ্যাঁ, আমি আমার ফ্যামিলির সিদ্ধান্ত এখন ওটুর, ফ্যামিলি যা বলে তাই আমি করতে রাজি এখন।
দিস ইজ দ্য এন্ড অব দ্য স্টোরি। শেষ পর্যন্ত একটা কথা আছে না যে জল পান করল ঘোড়া কিন্তু ঘোলা করেই পান করল। আপনাকে যদি আমি বলি যে আপনি এই যে লাইফ, এই যে ফিলসফি, এই যে ইমোশন, এই ইমোশন দিয়ে আপনি জীবনে কি পেয়েছেন কি হারিয়েছেন, একদম বটম লাইন করে বলবেন যে 13 এবং 17 ইয়ার্স, আবার অ্যাড্রেস করছি তোমাদেরকে, আপনি কি পেয়েছেন এই জায়গাটায়? আপনি কিছু খুঁজে পান?
এখানে আসছি আমার শুধু একটাই কারণ যে আসলে আমি তিনটা নিউজ দেওয়ার জন্য আসছি, যে যারা টিনেজার আছে তারা যেন ওই বয়সে যেন এরকম আমার মতো কোনো ডিসিশন না নেয়, আর কোনো ব্যবধান রেখে যেখানে বাবা মা মানবে না ওই ব্যবধান রেখে যেন বিয়ে না করে। আর একটা কথা বলবো যে কার উপর ডিপেন্ড হয়ে, বিশেষ করে যে কোনো লেভেলেরই ছেলে হোক মেয়ে হোক, ছেলেদের ক্ষেত্রে বলবো কারো উপর ডিপেন্ড হয়ে কোনো সময় যেন বিয়ে না করে। নিজে নিজে নিজের উপর ডিপেন্ড হওয়ার পর সবাইকে বলবো বিয়ে করার জন্য, যেন অন্যের উপর ডিপেন্ড না হয়ে কেউ যেন বিয়ে না করে। জাস্ট এইটুকু কথা বলবো। আর আমার ঢাকাতে আসা, ঢাকাতে আমার অনেক স্বপ্ন ছিল আমি চার্টার্ড অ্যাকাউন্টিং করবো, বাট আমি আমার ফিনান্সিয়ালের কারণে আমি এটা করতে পারবো না, কারণ আমার একটা ফ্রেন্ড ছিল যে আমাকে সাপোর্ট করার কথা ছিল, তার সাথে আমার এখন কন্ট্যাক্ট হয় না, যার কারণে আমি এখন বাহিরে যাওয়ার জন্য ট্রাই করতেছি, স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া চলে যাব। আমি অলরেডি 2.5 লক্ষ টাকা জমা দিছি, এখন বাকি টাকা জানি না কিভাবে কালেক্ট হয়, আমার সবাই ট্রাই করতেছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি হোমনাথে একটা আমার নিজের উদ্যোগে নিজের পরিচালনা একটা সংগঠন চালু করেছিলাম, যে স্বেচ্ছা রক্তদান, নবজীবন স্বেচ্ছা রক্তদান সংগঠন, ওইটার আমি উদ্যোক্তা পরিচালক। আর সবাইকে বলবো আমার এই সংগঠনটাকে যেন সবাই একটু সহযোগিতা করে।
সো ইউ আর বিজি রাইট নাও উইথ সাম কাইন্ড অফ ওয়ার্কস। ওকে, আমরা একটু জানি যেটা বলছিলাম যে আপনি এই লাইফে এই যে ভালোবাসার যে এক ধরনের হলফনামা, সেখানে আপনাকে প্রশ্ন করি আবারও, আপনি কি পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? পেয়েছেন মানে ভালো অর্থে কি পেয়েছেন?
আমি শুধু আমার সারা জীবনে শুধু কষ্টই পেয়েছি।
দ্য আলটিমেট অ্যান্সার ইজ দ্যাট 13 and 17 ইয়ার্স। যদি তোমাদের প্রেক্ষাপট এরকম হয়ে থাকে, যে ইকোনমিক স্ট্যাটাস এরকম, যদি তোমাদের প্রেক্ষাপটটা এরকম হয়ে থাকে যে তোমরা যেটা করছো শুধুমাত্র ইমোশনালি ব্লাইন্ডলি করছো এবং সেখানে ফ্যামিলি সাপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই, একটা কথা বারবারই মনে রেখো, ইউ হ্যাভ টু কাম ব্যাক ইউর সোসাইটি, ইউর ফ্যামিলি, এবং সেখান থেকে এই কমপ্লেক্সিটি সিচুয়েশনগুলো আলটিমেটলি তোমাকে এই জায়গাটায় দাঁড় করিয়ে দেবে। ইমোশন একসময় ভোতা হতে বাধ্য, ইমোশন একটা সময় ভোতা হবেই হবে, সেটা একটা থাপ্পড়ে রাখাতে হোক, ফ্যামিলির টানাপোড়নের জায়গাতে হোক, কিংবা যে কোনো জায়গাতেই হোক না কেন, এবং সেটা আলটিমেট রেজাল্ট আসলে কি দেয় সেটা হচ্ছে আজকের সেলিম, আজকের ডেইজি। আমরা এখানেই শেষ করছি সেলিমের জীবনের গল্প। প্রিয় শ্রোতা, একটু পরে আমরা আবারও ফিরে আসব। হ্যালো 8920 তে গত সপ্তাহে যিনি এসেছিলেন তার গল্প প্রচারিত হবার পর
তার সম্পর্কে আমাদের লাখো শ্রোতা কে কি বলেছেন নাজমা সম্পর্কে আমরা জানার জন্য একটু পরে ফিরে আসব। তবে তার আগে বলে নেই, আমরা সেলিমকে নিয়ে যে ফিডব্যাকগুলো পেয়েছি আমাদের ফেসবুক পেজটাতে সেগুলো নিয়ে আমরা একটু পরে ফিরে আসছি। আপনি এখনও চলে আসতে পারেন সেলিমকে দেখবার জন্য এবং সেলিমকে নিয়ে কোন কমেন্টস করতে চাইলে আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি কাজ করে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে পারেন, সেটা হচ্ছে ফোন নাম্বার, ফোন করে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করে নেবেন, যোগ করে নেবার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পে সারাংশ বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন।
ভালোবেসে কাঁদলাম বেঁচে থেকে মরণে সাজা পেলাম, সাজা পেলাম আমি কেন ভালোবাসলাম, আমি কেন কুড়ালাম মালা গাঁথা হলো না কি আমার অপরাধ পৃথিবী বলো না, ফুল শুধু কুড়ালাম মালা গাঁথা হলো না কি আমার অপরাধ পৃথিবী বলো না, বেধা পাখি আমি ও তীর বেধা পাখি আমি আহত ডানায় পথের ধুলিতে পড়ে থাকলাম, পড়ে থাকলাম আমি কেন ভালো হারায় জীবন ঠিকানা কি পাবে না বিরহের আগুন অশ্রুতে নেভে না, সাথী হারায় জীবন ঠিকানা কি পাবে না বিরহের আগুন অশ্রুতে নেভে না, সব আশা ঢেকে গেল
আশা ঢেকে গেল শুধু নিরাশা, নিয়তির কাছে হেরে যে গেলাম, হেরে যে গেলাম আমি কেন ভালোবাসলাম, ভালোবেসে কাঁদলাম বেঁচে থেকে মরণে সাজা পেলাম, সাজা পেলাম আমি কেন ভালোবাসলাম, আমি কেন
একেবারে 41 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি, রয়েছে আর জি কিপ্রিয়া টিম, শাকিল রয়েছে, খালিদ, লোবান এবং সফরিন, পাঁচজন, হাতের পাঁচটা আঙ্গুলের মতো মিলিয়ে একটা হাত আমরা বলতে পারি, একটা টিম আমাদের। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এতক্ষণ ধরে যারা সেলিমের জীবনের গল্প শুনেছেন এবং শোনার পরে যারা বিভিন্ন মন্তব্য করেছেন তাদেরকে। ফেসবুকে যাচ্ছি আমরা, ফেসবুকে শত শত হাজার হাজার কমেন্টস এসছে, সেখান থেকে আমরা কিছু পড়তে চাই। রোশন রেহমান রনি আমাদেরকে লিখেছে, আমি রোশন রেহমান রনি ফরিদপুর থেকে লিখেছি, আর জি কিবরিয়া ভাই এই স্টোরিটা খুব মর্মাহত এবং বেদনাদায়ক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাজীব আজিজুল লিখেছে, আমি আজিজুল হক, আমি ওমান থেকে, কিবরিয়া ভাই আপনার হ্যালো 8920 তে আমি শুনে আমার অনেক ভালো লাগে, আর ডাউনলোড করে শুনতে হয় কেন কোন অনুষ্ঠান পাই না বা কিছু, একজন লিখেছেন। ডাউনলোড করার জন্য আপনারা যেটা করবেন, আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে ওখানে অনলাইনে লাইভও শোনা যায়, সেটা হচ্ছে abcradiobd.fm। আমি আবারও বলি, abcradiobd.fm, ওখানে গিয়ে আপনি সংগ্রহশালাতে হ্যালো 8920 কিংবা অন্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার যে অনুষ্ঠান একবার এপিসোড ধরে ধরে আপনি ডাউনলোড করতে পারেন একেবারে পুরনো অনুষ্ঠান সহ। আর যে কথাটি আমরা সবসময় বলে থাকি, আমাদের ফেসবুক, ফেসবুকটা হচ্ছে আরও একেবারে, ওখান থেকে আরো খুব সহজে ডাউনলোড করা যায়। ফেসবুকের ঠিকানাটা তো আপনি নিশ্চয়ই জানেন, facebook.com/hello8920। ওকে, ইমামুল হক লিখেছে, আপনার পালিয়ে যাওয়া ঠিক হয়নি, এটা ভালোবাসা নয়, ভালো লাগা, আপনার স্ত্রীর কথা কি বলবো, এরকম কিছু স্বার্থপর মেয়ে পৃথিবীতে থাকে, কষ্ট নেবেন না, সংগ্রাম করেন, ভালো থাকেন। দেখুন ইমামুল হক, এই যে অ্যাক্টিভলি কাউকে দোষ দেয়া, এটা না আমার মনে হয় সবার করা উচিত না। এখানে সেলিমকে আমাদের নিয়ে আসার উদ্দেশ্য সেলিমকে দোষী বানানো কিংবা তার গার্লফ্রেন্ডকে কিংবা তার সাবেক স্ত্রীকে দোষী বানানো ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এরকম হয়, এটা সেলিমকে দিয়ে আমরা এক্সাম্পল দিয়েছি, সমাজে এরকম শত শত সেলিমকে পাওয়া যাবে, তো সেরকম সেলিমের মতো যেন আপনি না হন সেটাই সেই ব্যাপারে যদি আপনি বলেন আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে। সেলিমকে দিয়ে আসলে এইভাবে সেলিমকে ডিরেক্টলি বলাটা আসলে উচিত না। নয়ন হোসেন লিখেছে, সেলিম ভাই তুমি ডেজিকে গ্রহণ করো প্লিজ, আল্লাহ তুমি ওদেরকে মিলিয়ে দাও। রায়হান এস হিমেল লিখেছে, সেলিমের জীবনের গল্পটা একদমই বাস্তবমুখী এবং ইটস রিয়েলি আ ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর টিনেজার্স। ওকে, নীলকষ্ট লিখেছে, আজকের এই ঘটনা এ পর্যন্ত সবচেয়ে অ্যামেজিং লিখেছে, ডেইজির লাইফের টার্নিং পয়েন্ট এবং ওর ফ্যামিলির ডিসিশন, আর সবচেয়ে ইন্টারেস্টিং পুতুলের মতো একজন বান্ধবী। হিমেল বড়ুয়া লিখেছে, যা হারিয়েছে তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না, যদি তোমারই হয়ে থাকে তাহলে তোমার থেকে পালানোর সাধ্য তার নেই। আল রব্বির কেরানীগঞ্জ থেকে লিখেছে, সেলিম ভাই প্লিজ তুমি ডেইজি আপুকে রিসিভ করো, তুমি ছাড়া আপুর আর কেউ নেই। নোমান নামির লিখেছে, ভাই আমার একটা ফ্রেন্ডের জীবনে সেলিম ভাইয়ের মতো হয়েছিল, সে এখন পাগলের মতো হয়ে গেছে, আমার মনে হয় ডেইজির মতো আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের অবস্থা হবে বা এরকম জাতীয় কিছু একটা। ওকে, নয়ন হোসেন লিখেছেন যে, কিবরিয়া ভাই আজকে তোমার মাধ্যমে 12-17 বছরের ছেলে মেয়েদের বলতে চাই, আজকে আমরা সেলিমের জীবনের গল্প থেকে এটা বোঝা উচিত যে ইমোশন দিয়ে জীবনে চলা খুব কঠিন। শেখ আনিস লিখেছে, এত কম বয়সে প্রেম করাটা ঠিক না, হ্যালো 8920 শ্রোতাদের কাছে অনুরোধ, আপনারা এই ভুলটি করবেন না। এই যে শত শত টেক্সট, শত শত কমেন্টস যারা এখানে উপলব্ধি করে পাঠিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে জীবনের গল্প বলতে এসেছিলেন নাজমা। নাজমা তার জীবনের গল্প বলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ফেসবুকে কি হয়েছিল সেটা তো আমরা অনুষ্ঠানে পড়েই আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু সারা সপ্তাহব্যাপী যে ফোন কলগুলো এসছে, যারা বিভিন্ন কমেন্টস করেছেন নাজমাকে নিয়ে, আমরা সেই কলগুলো, সেই ফোন কলগুলো এখন এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো, কমেন্টসগুলো, তারপরে আমরা আবারও ফিরে আসছি। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে এই মুহূর্তে, facebook.com/hello8920 এই ঠিকানায়।
নাম আলামিন সিকদার। নাজমা আপুর কথাটা শুনলাম আমার খুব খারাপ লাগছে, কারণ পুরুষ যদি এরকম একটা মেয়ে পায় তার জীবন তো অনেক ভালো। আপুটা খুবই ভালো, কারণ সে অনেক খারাপ হয়ে গেছে কিন্তু সে অন্য অন্য মানুষের মতন হয়নি।
আমার নাম আলামিন, আমি সিঙ্গাপুর থেকে বলছি। নাজমাপুর বলতে কোনো দোষ নেই, যে পরে নাজমুল ভাইয়ের সাথে যে বিবাহটা হয় ওইটার মধ্যে হয়, ওর আগে দুইটা বিবাহ গোপন করলো, ওইটার একটা ভুল, একটা বিশেষ করে ভুল হয়েছে ওর মার, কারণ ওর মায়ের জানা শুনে ওর নাজমুলের ফ্যামিলির মধ্যে আবার খোলাগুলি সব বললো। আর ওই যে করিম ভাইকে খুব সাধারণ বলে ব্যবহার করলো ওটাও একটা দোষ।
আমার নাম হচ্ছে রিজা, আমি হলে নিয়মিত শ্রোতা। আমার নাজমা আপুর কাহিনীটা শুনে আমার অনেক খারাপ লাগছে। মানুষের জীবনে এত কষ্ট দুঃখ থাকতে পারে সেটা না শুনলে হয়তো বুঝতে পারতাম না। আমার পক্ষ থেকে নাজমা আপুর জন্য অনেক অনেক আন্তরিকতা রইল।
আমি তৌহিদ কুমিল্লা থেকে বলছি। গতকাল আপুর গল্পটা শুনলাম, আমার খুবই খারাপ লাগছে। যদি আপু আমার থেকে সাহায্য নিতে চায় আমি আপুকে তার ছেলের সাথে দেখা করে দিতে হওয়ার জন্য চেষ্টা করবো।
আমার নাম সুলতানুল ইসলাম। মাহি সাথে যে সন্তানের অধিকার আছে বড় না হওয়া পর্যন্ত, এই যে মায়ের যে আদর বাসনা, মায়ের যে স্নেহ পাওয়ার, এই অধিকারটুকু মানব অধিকার সংগঠনকে এই ওর পাশে দাঁড়ায় ওর স্নেহ অধিকারটাকে ফিরে দিতে পারে না।
আমার নাম শাহনাজ পারভীন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। যখন নাকি নাজমা আপু কেঁদেছে তখন আমিও কেঁদে ফেলেছি। আমার খুব কষ্ট যে বাবা মা আসলে এরকম হয়। আরেকটা কথা বলতে চাই যে ছেলেকে দেখার জন্য কষ্ট বোধ করতেছে, সেজন্য আমরাও করতেছি। আমি এতটুকু প্রার্থনা করি উনি ওনার ছেলের দেখা পায়।
আমার নাম মোহাম্মদ শাহিন। নাজমা আপুর জীবনে গল্পটা শুনে আমার এত এত খারাপ লাগে যে শেষ পর্যন্ত আমার কান্না চলে আসে। কবির কাছে বলতে চাই, নাজমা আপুর একদিন না একদিন আপনার পুলে ছুটে আসবেই, এ প্রত্যাশা রইলাম।
রাশেদ, আমি সেনাবাহিনী দেখুন সৈনিক। আমি নাজমাকে আমার ছোট বোন হিসেবে দেখতে চাই, তাকে যেহেতু সমাজে কেউ মেয়ে বা বোন হিসেবে দেখেনি, আমি তাকে বোন হিসেবে দেখতে চাই।
আমার নাম পারভীন। নাজমা আপুর গল্পটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করি, তার সাথে যা হয়েছে এই বাংলাদেশে যেন আর কোনো মেয়ের সাথে জেনারেশন না হয়, সে একটা সুখে শান্তিতে ঘর করুক, সেটাই আমার আত্মাশা।
মনির বলছিলাম গাজীপুর হতে। নাজমার একটা ভুল ছিল বড় ধরনের, তার সেকেন্ড হাজবেন্ড আব্দুল করিম উনিকে ডিভোর্স না দিয়ে উনি নাজমুল নামে যে ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, উনার আসলে বিয়েটি করাই ঠিক হয়নি। কারণ আল্লাহ তাআলা কোনো মানুষের উপর আসলে জুলুম করেন না, আসলে মানুষ নিজেরাই সেই জুলুমগুলো নিজের উপর টেনে নিয়ে আসে।
আমার নাম মোহাম্মদ মাহবুব আলম, আমি পাগলা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি নাজমা একটা মহিলাটা, ওই মহিলাটাকে একটা ভালো চাকরি দিতে চাই।
আমি আলভি। নাজমা আপুর গল্প শুনলাম এবং আমার অনেক মন খারাপ হলো যে আসলে মানুষের জীবন কতটা কষ্ট এবং কতটা নির্মমতার মধ্যে যেতে পারে সেটা জানতে পারলাম। নাজমা আপুর ছোট ভাই হিসেবে তাকে যেটুকু সাহায্য করতে পারি অথবা যেটুকু সাপোর্ট দিতে পারি মেন্টালি চেষ্টা করবো দেওয়ার।
আমি জাহান আলা আক্তার, আমি ইউনিভার্সিটি একজন লেকচারার। জীবনের গল্প শুনলাম, এক বিচিত্র অভিজ্ঞতা। মানুষের ভালোবাসার বাণী, বাট যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ভালোবাসা যাওয়ার কখনো চেষ্টা করেছেন? তিনি চাইলে মুহূর্তেই আপনার সন্তানের কাছে যেতে দিতে পারেন।
আমার নাম গীতি, আমি নবগঞ্জ থেকে বলতেছি। নাজমাপুর গল্পটা শুনলাম, আমার খুবই খারাপ লাগছে। প্রথমত আমি বলতে চাই যে মানুষের মা বাবা নাকি এত মৃত্যু হতে পারে, নাজমাপুর গল্পটা না শুনলে সেটা বুঝতে পারতাম না। যে বিধাতা তাকে এখন সুন্দর রাখুক, সুখে রাখুক, তার জীবনটা আরো সুন্দর হোক, সুখে হোক।
আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন। নাজমাপুর জীবনের গল্প শুনে আমি মর্মাহত। নাজমাপুর যদি রাজি থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই।
হ্যালো 8920। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে যারা এরকম রিয়াকশন পাঠিয়েছেন এবং প্রতিক্রিয়াগুলো নিঃসন্দেহে হৃদয় স্পর্শী। এবং
নাজমা নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। নাজমা, এই যে শত শত লোক আপনার জন্য দোয়া করেছেন, উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলি আপনার জীবনের মূল্যবান পাথেয় হয়ে থাকবে আমরা বিশ্বাস করি। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে আপনাদের জন্য সেই সব কলগুলো বাজাব যারা হ্যালো ইট 920 তে আসতে চান এবং মনের আকুল আবেদন আমাদের কাছে নিবেদন করেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলি হ্যালো ইট 920 আপনাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে যেখানে জীবনের বৈচিত্র্য আমরা তুলে ধরি, যে কোন রকমের হতে পারে। এখানে হতে পারে ভালোবাসার গল্প, হতে পারে দুঃখের, হতে পারে সাফল্যের, হতে পারে আশার, হতে পারে নিরাশার, যে কোন ধরনের গল্প আপনি আপনার জীবনের গল্প এখানে এসে প্রকাশ করতে পারেন। এবং আমরা শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখি যে আপনার গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায় ইন এ পজিটিভ সেন্স, তাহলে সেই শেখার জায়গাটি আছে কিনা। এছাড়া আপনার জীবনের গল্প যে কোনো বিষয় নিয়ে হতে পারে। জীবন যেহেতু কোন বিষয় নির্ভর জীবন না, জীবন যেহেতু বৈচিত্র্যপূর্ণ একটা বিষয়, সুতরাং এই হ্যালো ইট 920 ক্যানভাসটি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ একটা ক্যানভাস। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হলো যে হ্যালো ইট 920 এর জন্য একটি ডেডিকেটেড মানে একদম নির্দিষ্ট একটা নাম্বার রয়েছে, সেল নাম্বার, দিন রাত 24 ঘন্টা এই নাম্বারটি খোলা থাকে। এবং চাইলে আপনি যদি কখনো বন্ধ পান, আপনি যখন খুশি আপনি চেষ্টা করবেন পরবর্তীতে আপনি এটা খোলা পাবেন। ফোন নাম্বারটি হচ্ছে একটাই নাম্বার, 9115668। আমি আবারও বলি 9115668। 02 যোগ করে নিতে হবে মুঠোফোন থেকে করলে। এখানে ফোন করার পর আপনি অতিথি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতে পারেন, এবং একই সাথে আপনি যদি আপনার জীবনের গল্প এখানে বলতে আসতে চান তাহলে যেটা করবেন, প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা যোগাযোগ করব, সেই সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনার জীবনের গল্প 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সারাংশটুকু বলবেন, সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। এবং আমাদের হ্যালো ইট 920 টিম মেম্বার, আমরা বলে থাকি ওয়ান অ্যান্ড অনলি টিম মেম্বার, যারা যিনি কেবলমাত্র লিসনারদের সাথে যোগাযোগ করে থাকেন, সে হচ্ছে শাকিল। শাকিল আপনার সাথে ফোন করে কথাবার্তা বলবে এবং হতে পারেন আপনি আগামী সপ্তাহে আমাদের হ্যালো ইট 920 অতিথি। আমরা এরকমই কিছু কল আপনাদের জন্য এখন শোনাবো, তারপরে ফিরে আসছি, চলুন শোনা যাক।
মোহাম্মদ মারুফ আহমেদ বলছিলাম ঢাকা থেকে। আমার জীবনে অনেক বড় ইতিহাস আছে এবং অনেক কাহিনী আছে, যেটা আমার বাবা মার সাথে করেছিল, তারপরে আমার সৎ ভাই বোন আমার সাথে এরকম ব্যবহারটা করেছিল। এখন আমি পথ হারা এবং দর্জি কাজ করে আছি। আমি আমার জীবনের ইতিহাসগুলো বলতে চাই।
আমার নাম হচ্ছে মিঠু, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার আব্বু আমার মাকে দা দিয়ে পেটের উপরে কোপ দেওয়া হয়, তো আমার আম্মু অনেক কষ্টে চেক করে অন্যের বাড়িতে চলে যায়। এদিকে পাঁচটা সন্তান নিয়ে গ্রামে আমার আব্বু দেখাশোনা করে না, তো এক পর্যায়ে শহরে আসি। পরে আমরা পাঁচটা ভাই বোন নিয়ে মা বাসা কাম করে আমরা রিক্সা চালাই, তো আমরা রিক্সা করে আমি এসএসসি পাশ করি বাংলা বাজার থেকে। বইতে মানুষ বই দেয়, পড়তে জানলে দেয়, নাইলে বলে যে বিক্রি করবা বই, যখন অনেক কষ্টে লেখাপড়া করি আর এখনো এত কষ্টে আছি।
আমি মোহাম্মদ ফয়সাল গাজীপুর থেকে বলতেছি। আমি ছোটকাল থেকে গাজীপুর আসছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, তার সাথে আমার বিয়ে হয় এক পর্যায়ে, কিন্তু তার মা বাবা মেনে নেয় না। বিয়ের আগে তার মা শোনার পর আমার পায়ে একটা কূপ দেয়, বিয়ের প্রায় 1 মাস 16 দিন পর ডিভোর্স হয়। তা আমি আমার জীবনের গল্প আপনাদের এখানে যে বলার জন্য খুব আগ্রহী।
আমার নাম দেরি বেগম, আমার বয়স 40। আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, ছেলে মেয়ের জন্য অনেক কষ্ট করেছি কিন্তু তারা বুঝেনি। তাই এমন কিছু কথা আছে আমি আপনাদের ইন্টারভিউতে এসে বলতে চাই।
আমি সাবিয়া ইসলাম ইলা বলছিলাম। আমি বর্তমানে আছি নারায়ণগঞ্জে, ক্লাস 9 থাকা অবস্থায় 2009 সালে আমার একজনের সঙ্গে আমার রিলেশন হয়। আমরা দুজন ভালো মতো মেলামেশা শুরু করি, তারপরে তার সাথে আমার মাঝখানে পুরো 7 মাস ডিফারেন্স থাকে, তারপরে আবার আমাদের রিলেশন হয়। রিলেশন হওয়ার পরে বর্তমানে আমরা হাজব্যান্ড ওয়াইফ অবস্থায় আছি। ভালোবাসার গল্পটা আমি ওখানে বলতে চাই।
আমি স্বপ্ন, মামা আমাকে একটি মাসের বাড়িতে কাজ করতে দেয়। আমি তখন অনেক ছোট ছিলাম, ওই মহিলা আমাকে দিয়ে অনেক কাজ করত। তাই একদিন অফিস থেকে আমি পালিয়ে আসি, ওখান থেকে এসে আমি চাকরি করতে গেছি। আমার বয়স কম দেখে আমাকে নিতে চাইনি। আর একটা ছেলে আমার সামনে চাকরিতে নিয়ে যায়, আমার সাথে ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে।
আমি মোহাম্মদ শহীদুর রহমান। আমার জীবনের দিনগুলো খুব ভালোই কাটতেছিল। এক বিয়ের অনুষ্ঠানে রোড অ্যাক্সিডেন্টে আমার একটি পা চলে যায়, আমার একটি পা সাথে সাথে কেটে ফেলতে হয়। এখানে এসে আমার সেই জীবনের গল্পগুলো বলতে চাই।
আমার নাম হচ্ছে শামীম। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আর মেয়েটাকে বিয়ের আগেই মেয়েটাকে প্রেগনেন্ট বানিয়ে ফেলি। তো মেয়েটাকে নিয়ে আমি পালিয়ে ঢাকা চলে আসি আমার গ্রাম থেকে। তারপর আমার বাপ মা সবাই জেনে যায় আমি কোথায় আছি। পরে আমার বাপ মা কেউ এটাকে মেনে নেয় না। তারপর ফকির ধরে আমাকে যে বাবা হোক একটা কিছু করে আমাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। আমার যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকে আমি ঢাকায় নিয়ে অ্যাবসেন্ট করে ফাড়ি ফেলে দিই। একটা কথাই বলতে চাই, কেউ যাতে এই ভুলটা না করে যে বিয়ের আগে সন্তান নেওয়া, সবসময় এটা একটু সতর্ক থাকতে হবে।
আমি এম সুলাইমান হোসেন। আমাদের বাড়ির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, বিদায় এসএসসি পরীক্ষা দেওয়ার পর লজিং থাকতে হয়। সেখানে যে পরিস্থিতি, যেমন ওরা খাওয়ার সময় যা খেত তো আমাকে দিত না। কলেজ থেকে আসার পর বিকেলে সেই সময় তারা আমাকে বাজারে পাঠাতো, বিভিন্ন কাজে পাঠাতো। এমন কিছু লজিং আছে যেখানে রাতে আমার বাসায় তারা বাইরে তালা মেরে দিত। 10-15-20 লজিং আমি চেঞ্জ করেছি। এক একটা লজিং এক একটা সমস্যা আমার জীবনে এসেছে, তো সেটা আমার জীবনে পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়।
আমি সীমা বলছি। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আমি ছেলেকে হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়, ছেলেটা আমাকে পরে একটা ধোকা দিয়ে আমাকে এক জায়গায় রেখে ছেলেটা চলে যায়। পরে আমি সুইসাইড করার অ্যাটাক নিই, আমি অনেক কষ্টের মাঝে। এখন আমার বিবাহ হয়েছে, একটা ছেলে আছে, আমার হাজবেন্ড ওইসব কথা জানতে পারে। জানতে পারার পর আমাকে রেখে চলে যায়। চলে যাওয়ার পর আমি এখন ছেলেটা নিয়ে অনেক কষ্টে, মানে আমার জীবন যেমন খুব কষ্টে কাটতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
এই জন্যই আমরা বলে থাকি হাজারো বর্ণিল, হাজারো রঙে বর্ণিল হচ্ছে আমাদের এই সৃষ্টিকর্তা প্রদত্ত জীবন। এই জীবনগুলোই উঠে আসুক এবিসি রেডিওর হ্যালো 8920 ক্যানভাসে। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন যেমনটা ছিলেন, সে আশা রেখে আজকের মতো শেষ করছি। আর জি কিবরিয়া এবং আমার ডান পাশে বসে আছে শাকিল, এবং হ্যালো 8920 টিমের পক্ষ থেকে সবার জন্য শুভরাত্রি, অনেক অনেক দোয়া, সবসময় এবিসি রেডিওর সাথেই থাকবেন। This track was downloaded from FusionBD.com.